This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh.
হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জানি সবাই অনেক বেশি ভালো আছেন, কারণ ছটা দিন পর সেই প্রতীক্ষিত দিনটি চলে এসেছে, আজ বৃহস্পতিবার। আর সময়টা আমাকে বলে দিচ্ছে ঠিক 10:45, আর যে সুমনা কিন্তু হাজির হয়ে গেছি প্রাণা ভালোবাসার বাংলাদেশ নিয়ে, সাথেই আছি। আর এই ভালোবাসার আড্ডা চলবে ঠিক 1:30 পর্যন্ত। আমি জানি আপনার ভালোবাসার কথাগুলো আপনি আমাকে বলতে চান, কি চান তো অবশ্যই চান। তার জন্য ছোট্ট মিষ্টি একটা SMS করে জানিয়ে দিতে হবে আপনার মনের ভেতরের ভালোবাসার কথাগুলো, জানাবেন তো? আমি জানি জানাবেন, তার জন্য নিয়মটি জানিয়ে দিচ্ছি। চলে যেতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স, এবং আপনার ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। ইচ্ছা করলেই কিন্তু আপনার ভালোবাসার কথাগুলো, আপনার মন্তব্য, আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আপনি আমাদের ফেসবুকে শেয়ার করতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। সেখানে আমাদের সাথে যুক্ত হবেন, আপনার ভালো লাগা মন্দ লাগা সব কিছু শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আপনার সুবিধার জন্য জানিয়ে দিচ্ছি, আমাদের ঢাকা এফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইকস এর পরিমাণ কিন্তু 4,52,000-এর উপরে। সেটি দেখেই আপনাকে চিনে এবং বুঝে নিতে হবে যে আপনি আপনার সেই সঠিক গন্তব্যে পৌঁছে গেছেন এবং আপনি যুক্ত হয়ে গেছেন ঢাকা এফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের সাথে, এবং অবশ্যই আর যে সুমনার সাথে। আর আপনি যদি চান আপনার ভালোবাসার গল্পটি, আপনার জীবনের সকল কথা আমাদের হট সিটে বসে শেয়ার করতে, সেটিও কিন্তু আপনি ইচ্ছা করলেই পারেন। তার জন্য একটি SMS করতে হবে। আর SMS করার নিয়মটি হচ্ছে, চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, লিখুন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স স্পেশাল লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। ইচ্ছা করলেই কিন্তু আপনি আরেকটি সুযোগ পেয়ে যেতে পারেন, সেটা জানেন কি? আপনি যদি চান সরাসরি গুরু হিতেশামের সাথে ফোনে কথা বলতে, তার জন্য আপনাকে বেশি বেশি করে কমেন্টস এবং SMS করতে হবে, কারণ যে সবচেয়ে বেশি কমেন্টস এবং SMS করবে তারাই কিন্তু এই সুযোগটি পাচ্ছেন। এবং তার সাথে সাথে যারা লাইকার্স আছে আমাদের, তার মানে হচ্ছে আমাদের আমাদের পোস্টের ঠিক নিচেই যারা লাইকস দিচ্ছেন আমাদেরকে, তাদের থেকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারি যে এই সুবর্ণ সুযোগটি পেয়ে যেতে পারে। সো আর কথা বাড়াচ্ছি না, খুব সুন্দর একটি গানে ফিরে যাচ্ছি। আজকের ওয়েলকাম সংটি খুবই সুন্দর, আকাশে তো অনেক তারা থাকে বাট ভিনদেশি তারা কোনটা সেটা কিন্তু আমরা কেউ জানি না। সেরকম একটি গান শুনবো আর গানের জগতে হারিয়ে যাবো, একটু পরে ফিরে আসছি। কোথাও যাবেন না কিন্তু, সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, মাই সিটি মাই টিউন।
আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত জাগা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। আমার আকাশ দেখা ঘুড়ি কিছু মিথ্যে বাহাদুরি, আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি, আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি, তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথাটি, আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া, রাস্তা পার হবে সাবধানে, ধুলো আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো আমার দু মুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপ রাতে, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারি, আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়। ঢাকা এফএম,
এখন আপনিও ওএলএক্সের ফ্রি মোবাইল অ্যাপ ডাউনলোড করুন অথবা মোবাইল থেকে oelix.com.bg-তে গিয়ে আপনার অব্যবহৃত জিনিসের ছবি তুলে ফ্রি অ্যাড পোস্ট করুন। সিম্পল, আপনার ফোনকে বানান সেল ফোন, oelix.com.bg বেঁচে দিন।
Attention please, সম্মানিত ক্রেতা সাধারণকে জানানো যাচ্ছে যে মামা নুডলস এর যে কোনো ফ্লেভার এর ফ্যামিলি প্যাক কিনে প্রতিটি প্যাকের সাথে বুঝে নিন স্ক্র্যাচ কার্ড, আর জিতে নিন থাইল্যান্ড ট্রিপ সহ ল্যাপটপ, ট্যাব, গোল্ড কয়েন এবং আরো অনেক নিশ্চিত পুরস্কার। বিস্তারিত পত্রিকায়।
প্রিয় রন্ধন শিল্পী নাহিদ উসমানের সাথে ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে আর উপভোগ করুন দারুণ সব দেশীয় রেসিপি।
হ্যাঁ, আমার এই অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন মাছরাঙ্গার পর্দায় প্রতি শনিবার সন্ধ্যে 7:40 রাঁধুনির রান্না ঘরে বাইরের অনুষ্ঠানে।
গরমে সারা রাত ঘুমোতেই পারলাম না, বাসায় যদি একটা এসি থাকতো। ফ্রিজটাও ঠিক মতো কাজ করে না, খাবার গুলো তো সব পচে যাচ্ছে।
দেশের মাটিতে আন্তর্জাতিক মানের পণ্য পেতে চলে যান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেডে। এখানে আছে টিভি, রেফ্রিজারেটর, এসি এবং মোটরসাইকেলের জন্য 4টি আলাদা দক্ষ ও অভিজ্ঞ প্রোডাকশন ইউনিট, যেখানে আছে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি সর্বাধুনিক প্রযুক্তির টেকসই পণ্য, পাচ্ছেন দৃষ্টিনন্দন ডিজাইন এবং সর্বোচ্চ বিক্রয়োত্ত সেবা।
তাহলে তো নিশ্চয় অনেক দাম।
আহা, একদম হাতের নাগালে। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান, দেশের জন্য যমুনার পণ্য।
ঢাকা এফএম,
প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ।
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার, শুনছেন ঢাকা এফএম 90.4, চলছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ আজ যে সুমন আছি আপনাদের সাথে এবং দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই জয়েন করেছেন আমাদের সাথে তাদের ভালোবাসার কথাগুলো জানাতে। যেমনটি ফেসবুকে আছেন আমাদের সাথে এম এ আকাশ খান, সে বলেছেন গুরু আপনাকে হাজার হাজার সালাম জানাই। অবশ্যই গুরু কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবে এবং কাঙ্ক্ষিত অতিথি বন্ধুটি যে আজকে আমাদের সাথে তার জীবনের গল্পটি শেয়ার করবে সেও কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই স্টুডিওতে হাজির হয়ে যাবে। দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে আফসানা তামান্না, সে বলেছেন গুরুকে অনেক অনেক সালাম। আছেন আমাদের সাথে শাইক রাসেল, আছেন এমডি আওলাদ রায়হান ফেসবুকে। এছাড়া দেখতে পাচ্ছি আমি অনেকেই অনেকে ওয়েলকাম করেছেন। দেখতে পাচ্ছি নাইম ইসলামকে ফেসবুকে, তিনি জানিয়েছেন আপু কেমন আছেন, আমি জানি গুরু অনেক ভালো আছে, গুরুর জন্য আমার সালাম পৌঁছে দিবেন। অবশ্যই পৌঁছে দিব। আছেন আমাদের সাথে অচেনা মানুষ ফেসবুকে, শুভ বণিক আছেন, সে বলেছেন ভালোই হবে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ শুভ বণিক সাথে থাকার জন্য। আছেন আমাদের সাথে এমডি মনির খান, আর কে শাওন খান আছেন আমাদের সাথে, জাইদুল ইসলাম আছেন আমাদের সাথে, সে বলেছেন গুরুকে সালাম। শাহিন খান আছেন আমাদের সাথে, সে বলেছেন হাই আপু আমি ফরিদপুর থেকে শুনছি। অবশ্যই শুনতে থাকুন এবং সাথেই থাকুন। এস এম এস করেছেন আমাদেরকে অনেককে, দেখতে পাচ্ছি আমি তিশা আমাদেরকে এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, তিনি বলেছেন ভালোবাসার বাংলাদেশে প্লিজ আমাকে একটা সুযোগ দেওয়া হোক। অবশ্যই সুযোগটা দেওয়া হবে যদি আপনি একটি এস এম এস করে আপনার ইনফরমেশন গুলো আমাদেরকে জানিয়ে দিন। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে, তার মানে আপনি যদি হট সিটে বসে আপনার জীবনের গল্পটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই একটি এস এম এস করতে হবে। এস এম এস করার নিয়মটি হচ্ছে চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে, লিখুন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর আপনি যদি চান আপনার মনের ভেতরে সেই অজানা অব্যক্ত কথাগুলো আর যে সুমনার সাথে শেয়ার করতে এবং সেই থ্রুতে গুরুকে জানিয়ে দিতে অবশ্যই জানাতে পারেন। তার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে এস এম এস করতে হবে, চলে যেতে হবে আপনার মোবাইলের মেসেজ অপশনে, লিখতে হবে আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে আপনার লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার বয়স এবং আপনার ভালো লাগার ভালোবাসার সেই কথাগুলো লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নম্বরে। ইচ্ছা করলে ফেসবুকে জয়েন করতে পারেন। তার জন্য ফেসবুক অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং আরেকটি ইনফরমেশন, সেটি হচ্ছে ঢাকা এফ এম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজের লাইকস এর পরিমাণ কিন্তু 4,52,000-এর উপরে। সেটি দেখে চিনে নিয়েই আপনাকে বুঝতে হবে যে আপনি সঠিক পেজে চলে এসেছেন এবং অলরেডি পোস্টটি আপলোড করা হয়েছে। পোস্টের নিচে অনেক অনেক কমেন্ট আসছে, অনেক অনেক এস এম এস তো আসছে। আর সেই সূত্রে আমি জানিয়ে দিতে চাই যে সবচেয়ে বেশি এস এম এস করবে এবং কমেন্ট করবে সেও কিন্তু আজকে সুযোগ পাচ্ছেন, দুজন ব্যক্তি আজকেও কিন্তু সুযোগ পাচ্ছেন সরাসরি গুরু ইতিশামের সাথে ফোনে কথা বলার। সেই সুযোগটি একদমই হাতছাড়া করা যাবে না আমি জানি, তার জন্য বেশি বেশি করে কমেন্টস এবং এস এম এস করতে হবে। এছাড়া কিন্তু লাইকার্স এর মধ্যে থেকেও আমরা র্যান্ডামলি সিলেক্ট করতে পারি যে সুযোগটি পাবেন, সেই লাকি পার্সেন্টটি সেও কিন্তু হতে পারে। সো তাড়াতাড়ি করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিন। আর কথা বাড়াচ্ছি না, খুব সুন্দর একটা গান শুনবো, শুনতে শুনতে ফিরে আসি একটু পরেই, কোথাও যাবেন না, শুনতে থাকুন সাথেই থাকুন ঢাকা এফ এম 90.4, মাই সিটি মাই টিউন।
বধু জন চাঁদে ভরা জলে সরানিশি ভিজব দুজন চলে ছরা জলে সবুজ সুখে করব কুজন নীল আকাশের তলে পাঁজর দিয়ে লাগলে রব তোমার সারা জীবন
শিল্পী নাহিদ ওসমানের সাথে ঘুরে বেড়ান দেশের নানা প্রান্তে আর উপভোগ করুন দারুণ সব দেশীয় রেসিপি।
হ্যাঁ, আমার এই অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন মাছরাঙ্গার পর্দায় প্রতি শনিবার সন্ধ্যে 7:40 রাঁধুনির রান্না ঘরে বাইরের অনুষ্ঠানে।
সম্মানিত ক্রেতা সাধারণকে জানানো যাচ্ছে যে মামা নুডলস এর যে কোনো ফ্লেভারের ফ্যামিলি প্যাক কিনে প্রতিটি প্যাকের সাথে বুঝে নিন স্ক্র্যাচ কার্ড আর জিতে নিন থাইল্যান্ড ট্রিপ সহ ল্যাপটপ ট্যাব গোল্ড কয়েন এবং আরো অনেক নিশ্চিত পুরস্কার। বিস্তারিত পত্রিকায়।
তোমার মোবাইলটা দিবা, ভাইয়ার সাথে অঙ্ক নিয়ে কথা বলবো।
কি অঙ্ক আমাকে বল,
তুমি বুঝবা না।
এই নে।
হ্যালো, উপপাদ্য 11 কটা একটু বুঝিয়ে
না থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
ধুর,
কি হলো?
ব্যালেন্স শেষ।
ফোনটা দে তো। এই নে, ব্যালেন্স রিচার্জ করে দিলাম।
মা, কিভাবে?
কি ভাবিস, শুধু তোরাই মরেন, আমার বিকাশ ওয়ালেট আছে না?
নিজের বিকাশ ওয়ালেট থেকে মোবাইলের ব্যালেন্স রিচার্জ করুন যেকোনো সময়ে যেকোনো জায়গায়। মোবাইলে *247# ডায়াল করে বাই এয়ার টাইম সিলেক্ট করুন, তারপর আপনার মোবাইল অপারেটর বেছে নিয়ে মোবাইল নম্বরটি রিচার্জ করে ফেলুন মুহূর্তেই।
জানো সিফাত, আঙ্গুজি মাল আমাদের একটা পুকুর আছে না, ওই পুকুরের মধ্যে একটা এত বড় একটা মাছ আছে না, বিশ্বাস করবা না, ওই মাছের মাথাটা দেখা। আমি ওটা লেঞ্জা খুঁজতে 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 পাগল হয়ে গেছি, আমাকে খুঁজে পেলিকা।
কি কো হাচা?
হ্যাঁ,
এই লো অ্যাটম খাও।
কেলা?
কারণ তোমার চোপায় জোন নাই। এবার আমারটা শুনো, আমগো মহল্লায় যে একটা পুকুর আছে না, আর ওই পুকুরে যে একটা মাছ আছে, মনে করো মাছের মাথা পুকুরে আছিল আর ল্যাঞ্জা আমার প্লেটে।
যেখানে তুমি আছো
সেখানে আমি আছি,
দুজন দুজনার থাকব পাশাপাশি,
নীলম প্রাণের তৃষ্ণা দুজন, আমরা হাসবো ভাসবো
বিক্রয় .com এর মাধ্যমে মিসেস ইসলাম এই মাত্র তার পুরনো মোবাইল ফোন, টিভি ও বুকসেলফ বিক্রি করে দিলেন মোট 35,000 টাকায়। তাই এখন তার অনুভূতি, আপনার পুরনো জিনিসপত্র বিক্রি করুন মনের মতো দামে, সব কেনা বেচার জায়গা বিক্রয় .com।
ভালোবাসার বাংলাদেশ,
আবারও ফিরে এলাম বন্ধুরা, আর যে সুমনা আছিস সাথে চলছে প্রাণব ভালোবাসার বাংলাদেশ। এবং এই ভালোবাসার দেশে অনেকেই আমার সাথে এই মুহূর্তে আছে, ফেসবুকে অনেকে আছেন আমাদের সাথে। দেখতে পাচ্ছি এমডি মোহনকে, সে বলেছেন গুরু কখন আসবে, গুরুর জন্য অপেক্ষা করছি। অবশ্যই কিছুক্ষণ পরেই গুরু আমাদের সাথে যুক্ত হবেন, এবং আজকের অতিথি বন্ধুটিও কিন্তু আছেন সাথেই। রবিন আহমেদ টু আছেন, সে বলেছেন সুমনা আপু গুরুর জন্য অপেক্ষা করছি, অপেক্ষার প্রহর আর একটু বাড়াবো না, কিছুক্ষণ পরেই যুক্ত হবেন। দিলীপ রায় আছেন আমাদের সাথে ফেসবুকে, আছেন আমাদের সাথে মহিন উদ্দিন, উদ্দিন আছেন আমাদের সাথে, সে বলেছেন তিনি আমাদের নতুন বন্ধু, অবশ্যই আপনাকে ওয়েলকাম করছি। আশরাফুল ইসলাম আছেন আমাদের সাথে ফেসবুকে, ইমরান শেখ আছেন, সে বলেছেন সালাম গুরু, অবশ্যই আপনার সালামটি পৌঁছে দিব। মোবারক আছেন আমাদের সাথে, সে বলেছেন আমি ঢাকা এফ এম 90.4 কে অনেক বেশি ভালোবাসি, ঢাকা এফ এম 90.4 ও আপনাকে অনেক বেশি ভালোবাসে। জনি পিপিএস আছেন আমাদের সাথে, পরিসমাপ্তি আর্তনাদ আছেন, তিনি বলেছেন গুরু আসসালামু আলাইকুম, কেমন আছেন, অবশ্যই জানাবেন আমরা, কারণ আমরা হাজারো শ্রোতা কান পেতে আছি আপনার সেই সুমধুর কণ্ঠ শোনার জন্য। আপু আপনাকেও কিন্তু বলছি অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন আমাদের সাথে সানি খান ফেসবুকে, মারিয়া তাবাসুম আছে, নীরব আছেন আমাদের সাথে ফেসবুকে, সৌরভ রহমান আছেন ফেসবুকে, অচেনা মানুষ আছেন, আছেন আমাদের সাথে ফারিয়া ইসলাম কথা, এছাড়া অনেকেই SMS করেছেন আমাদের সাথে এবং তাদের মনের কথাগুলো বলেছেন। যেমনটি আছেন জসিম উদ্দিন আশুলিয়া থেকে, সে বলেছেন হাই আপু কেমন আছেন, অনেক বেশি ভালো আছি আর আপনার SMS এর জন্য অনেক ধন্যবাদ। সামি আছেন মোহাম্মদপুর থেকে, সে বলেছেন আপু আমি একজন কে অনেক বেশি ভালোবাসি কিন্তু তাকে বলতে পারছি না। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি বলতে চাই রেক্স ফ্যাশন আপনাদের জন্য নিয়ে এসেছে খুব সুন্দর একটি সুযোগ। আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নম্বরে যত খুশি ততবার। সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আরেকটি ইনফরমেশন, সেটি হচ্ছে স্টুডেন্টদের জন্য, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031, আবারও জানিয়ে দিচ্ছি 01713432031। ওয়ান, আর একটু দেরি করব না, সেই মানুষটিকে, কাঙ্ক্ষিত সেই প্রিয় মানুষটিকে ওয়েলকাম করব। এবং সেই যখনই সেই প্রিয় আমার আমার খুবই প্রিয় সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যখনই বাজে, আশেপাশের পরিবেশ সম্পূর্ণ সম্পূর্ণই আলাদা হয়ে যায়। গুরু, আপনাকে অনেক অনেক বেশি স্বাগতম জানাচ্ছি এবং কেমন আছেন সেটা জানতে চাচ্ছি।
ভালো আছে আমি, এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে।
গুরু, কিছু মানুষ আমাদের সাথে সবসময় যুক্ত থাকে, তাদের মধ্যে একজন হচ্ছেন সাইফুল। তিনি আমাদেরকে এসএমএস করেছেন এবং বলেছেন তিনি একজন প্রভাষক, তিনি জানতে চেয়েছেন সে যাকে ভালোবাসে সে তার কথাও শোনে না এবং প্রথম থেকেই তাদের সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি চলছে। জীবন সাথী হিসেবে বা সঙ্গী হিসেবে তাকে ঠিক বেছে নিবে কিনা, আর এদিক দিয়ে পারিবারিকও খুব প্রেশার পড়ছে তার উপর যে তাকে বিয়ে করতে হবে বা একটা সাংসারিক জীবনের মধ্যে প্রবেশ করতে হবে। এখন তিনি অনেক মানসিক চাপের মধ্যে আছেন, তিনি কি করবেন বুঝতে পারছে না, সেই উত্তরটা তিনি চেয়েছেন।
স্যার, আপনার উদ্দেশ্য শুধু এতটুকুই বলবো যে পৃথিবীতে কোনো জিনিসই একদম প্রি ডিফাইন্ড না। পৃথিবীতে এমন কোন জিনিস আপনি হয়তো পাবেন না যেটা আপনার মনের মতো করে স্কেচ আউট করে নিতে পারবেন। এবং আমি এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো খারাপ জিনিসই শেষ পর্যন্ত এক্সিস্ট করে না যদি সত্যি তার প্রশ্নে প্রচেষ্টা থাকে। তাই আমি বিশ্বাস করি যে আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আপনি যদি তার প্রশ্নে সত্যিকার অর্থে কেয়ারিং থাকেন, তাহলে সেই দিন হয়তো খুব বেশি দূরে নয় যেদিন আপনার ভালোবাসার এই কথাগুলোই তাকে স্পর্শ করবে। এবং অবশ্যই আপনি যেভাবে তাকে দেখতে পছন্দ করেন, যেভাবে তার সাথে চলতে পছন্দ করেন, যেভাবে তার সাথে ভালোবাসে উদ্ভাসিত হতে পছন্দ করেন, সেইভাবেই সে আপনার সাথে ধরা দিবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে এই ঝগড়াঝাটি বা বিভিন্ন রকমের যে আমরা কথা বলি, এই ব্যাপারগুলো কিন্তু ভালোবাসাকে দারুণভাবে দিনকে দিন এনার্জাইজ করে। যদি আমরা ভালোবাসাকে রিইনভেন্ট করতে থাকি দিনের পর দিন, ভালোবাসাকে যদি পুরাণ হতে না দিই, তাহলে ভালোবাসার সবচেয়ে বড় অলঙ্কারই কিন্তু পরিণত হয় দূর ভবিষ্যতে এই ঝগড়াটাই।
অবশ্যই গুরু, আমাদের সাথে আছেন আরজিনা, তিনি এসএমএস করেছেন এবং বলেছেন শেরপুর থেকে তিনি একজনকে ভালোবাসত কিন্তু পারিবারিক কারণে তার অন্য একজনের সাথে বৈবাহিক সম্পর্কে তার যেতে হয়েছে, বাট তার আগের যে গার্লফ্রেন্ডটা ছিল তাকে সে ভুলতে পারছে না, তার জন্য তার সাংসারিক জীবনে অনেক অসুবিধার সৃষ্টি হচ্ছে। তো এখন তার পারিবারিক জীবনে সে কিভাবে সুখ ফিরিয়ে আনতে পারে সেই প্রশ্নটা তিনি রেখেছেন।
বন্ধু, আপনাকে উদ্দেশ্য করে বলি, এ ধরনের সমস্যার মধ্য দিয়ে অ্যাকচুয়ালি অনেকেই যান, বাট এটা একদম ক্লিয়ার এখানে সামান্যতম পিছুটান সামান্যতম দ্বিধান্বিত হওয়ার এতটুকু স্কোপ নাই। আপনাকে ভুলতেই হবে, আপনাকে কনসেন্ট্রেট করতে হবে আপনার যাকে আপনি ভালোবেসে, যাকে আপনি বিয়ে করেছেন, ইনফ্যাক্ট পারিবারিকভাবে যার সাথে আপনার বিয়ে হয়েছে, তার প্রতি আপনার ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে। এবং এটাও ভাবতে হবে ভবিষ্যতে আপনার গর্বিত সন্তানের মা হবেন কিন্তু সেই ব্যক্তিটি যার সাথে আপনি সংসার করছেন, তার যে সম্মান, তার প্রতি যে শ্রদ্ধাবোধ এবং আপনাদের ঔরসে যে জন্ম নিবে, তার প্রতিও যদি সত্যি আপনার সেই ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে ফিরে আসতে হবে আইদার আপনার জীবন এবং সেই সাথে আপনার দীর্ঘ নিঃশ্বাসে যাকে আপনি আগে ভালোবাসতেন, দুইজনের জীবনই কিন্তু ধ্বংস হতে বাধ্য। এবং এই দুজনের জীবনের যথাকালে পড়ে সাধারণ ওই মানুষটি যে কোনো দোষই করেনি আপনার সংসারে এসে, তার জীবনটাও কিন্তু পিষ্ট হয়ে যাবে। এতগুলো মানুষের দীর্ঘ নিঃশ্বাসের কারণ যদি আপনি হন, তাহলে আপনার জীবন কোনোভাবেই ভালো থাকতে পারে না। তাই রাদার এসব কিছুকে ভুলে গিয়ে সমস্ত কনসেন্ট্রেশন দিন আপনার সেই ভালোবাসায় যাকে আপনি বিয়ে করেছেন, আপনার বিবাহিত স্ত্রীর দিকে। আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, ভালোবাসা কিন্তু প্রতিস্থাপিত হয়, ভালোবাসা প্রতিস্থাপিত হয়ে আপনার যিনি ঘরণী তার কাছেই চলে আসবে এবং আপনি ভালো থাকবেন।
গুরু, রেহানা আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে, তিনি বলেছেন তিনি মিনহাজ নামের একজন ছেলেকে খুব বেশি ভালোবাসে, বাট দেখা যাচ্ছে পূর্ব শত্রুতার কারণে দুজনের পরিবারই একটা শত্রুতার সম্পর্ক রয়েছে, তার কারণে তারা মানে পারিবারিকভাবে বিয়ে করতে পারছে না, কিন্তু তারা এখন ডিসাইড করেছে তাদের ভালোবাসাটাকে যদি মানে একটা পরিণতিতে আনতে হয় তাহলে তাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে। এখন তিনি জানতে চেয়েছেন যে এটা কি ঠিক হবে পালিয়ে বিয়ে করা।
আপনি যে প্রেক্ষাপট বললেন রেহানা, এবং সেই প্রেক্ষাপটে পালিয়ে বিয়ে করা এখন আপাত দৃষ্টিতে সঠিক হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, কারণ আমি আপনার মধ্যে সেই রকমের একটা আপনার মাছ দিয়ে সে ধরনের একটা জয়োৎসব করতে চাচ্ছি যে দুই পরিবারের মধ্যে যে বৈরিতা আছে সেই বৈরিতা ভুলে গিয়ে দুজনের সম্পর্কটাই দারুণ এক মোহনায় দুই পরিবারকে দাঁড় করাবে। এরকম এরকম সম্ভাবনা, এরকম একটা স্বপ্ন আমি দেখতে পছন্দ করতেছি বা ভালোবাসছি। তাই আমি বলবো যে সময় নিন, কারো কারো কষ্টের কারণ হয়ে বিবাহের মতো এরকম একটা রহমতপূর্ণ সম্পর্ক তৈরি করার কোনো মানে হয় না। সবার অ্যাকনোলেজ নিয়েই সবাইকে সাথে করে হয়তো আপনি পারবেন। সময় হয়তো লাগবে, কিছু পরিশ্রম হবে, কিন্তু খড়কুটো উঠবে, কিছু ঝড় উঠবে, কিন্তু ফাইনালি যদি যে ভালো লাগাটা ফিরে আসবে আপনাদের মাঝে, সেটি কিন্তু অনেক অনেক অতি প্রাকৃত, অনেক দারুণভাবে ফিরে আসবে। সেটির জন্য আমরা কিন্তু তাকিয়ে থাকি, কাঙ্ক্ষিত থাকি। এবং আমি বিশ্বাস করি যে সোমনা যে কথাটা বলছিলাম, যে আমি দারুণভাবে এটা বিশ্বাস করি যে কোনো চোখ রাঙানি খুব বেশি দিন এক্সিস্ট করে না। এক্সিস্ট করে কোনটা জানো? সেইটাই। আমি এবং স্বপ্ন দেখে অনেকটা এরকমই হোক যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এবং তখনই যেন আমরা সত্যিকার অর্থে সেই আহ্বানটা করতে পারি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
সত্যি তাই। এবং আজকের খুব মিষ্টি একটা কথা পাঠিয়েছেন আমাদেরকে কাউসার। তিনি বলেছেন যে ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। এই সূত্রটা আপনার মধ্যে প্রবল গুরু, আমি এটা জানি, তাই আপনার প্রতি রইল শ্রদ্ধা এবং অনেক 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 ভালোবাসা।
একই শ্রদ্ধা, একই ভালোবাসা, একই স্নেহ আমার তরফ থেকে হাজারো লাখো এই লিসনার্স কমিউনিটি যারা আমাদের সাথে যুক্ত থাকেন থার্সডে এই মহেন্দ্র খনে, আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কারণ আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে আমরা বেঁচে আছি, আপনাদের ভালোবাসায় আমরা সিক্ত হচ্ছি, আপনাদের দেয়া ভালোবাসার বর্ষণে আমরা ভিজে চলেছি নিরন্তর। এবং এই ভালো লাগার মুহূর্তে কষ্ট পাচ্ছে একটা জিনিস ভেবে আমার বহুদিনের সারথি আর যে মেঘলা, যে আমার সাথে বহু বছর আমরা কাজ করছি, এর আগে একটি চ্যানেলে আমরা কাজ করেছি, এখানেও কাজ করছি আর কি, যদিও মেঘলা এখন সাময়িক বিরতিতে আছে, মেঘলা অসুস্থ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমরা সময় হয়েছে আজকের অনুষ্ঠানের যিনি অতিথি, হটসিটে যাকে আমরা অলঙ্কৃত করাবো, তাকে আমন্ত্রণ জানানো। তার আগে আমি একটি ফোন কল আসলে নিতে চাচ্ছি, ফোনে কেউ একজন আমাদের সাথে অপেক্ষা করছেন। আমরা ফোনে যাব, তার আগে আমরা আরো দু একটি টেক্সট সুমনার মাধ্যমে নিয়ে নিই।
অবশ্যই গুরু, ফেসবুকে আমাদের সাথে অনেক 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 বন্ধুরা যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন আকাশ টু, তিনি বলেছেন আমি গুরুকে অনেক বেশি ভালোবাসি। আছেন আমাদের সাথে জীবন ফেসবুকে, তিনি বলেছেন গুরু আমি আপনার নতুন বন্ধু। হোসেন আহমেদ আছেন, আছেন আমাদের সাথে সুজন মোস্তফা, সে বলেছেন আমার কমেন্ট পড়া হয় না, এই যে পড়ে দিলাম। আছেন আমাদের সাথে শেখ ফারুক ফেসবুকে, সে বলেছেন যে ভালোবাসার মানেটা কি, সেই প্রশ্নের উত্তরটা জানতে চাই আমি। নাইম হোসেন আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে প্রীতম রায় ফেসবুকে, লিকার বয় আছেন আমাদের সাথে, পরিসমাপ্তি আর্তনাথ আছেন আমাদের সাথে, নীল নদীর ঢেউ ফেসবুকে আছেন আমাদের সাথে, মেঘ দীপ আছেন আমাদের সাথে, ব্রোকেন হার্ট আছেন আমাদের সাথে, সালাম জানিয়েছেন গুরুকে তিনি, জনি বিপিএস আছেন আমাদের সাথে, আরো অনেকে আছেন। এবং
আমরা চলে যাচ্ছি সেই ফোন কলে, বাট সেই টেক্সটের উত্তরটা দিয়ে যায় ভালোবাসার। একদম সংক্ষেপ যদি উত্তর হয় তাহলে এটাই বলা যেতে পারে, ভালোবাসার মানে হচ্ছে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা। আমি চলে যাচ্ছি একটি ফোন কলে, যে ফোন কলটি রিপ্রেজেন্ট করছেন যিনি ফোনের ওই পারে আছেন, তিনি একটি তাদের নিজস্ব একটি অর্গানাইজেশন দ্য বি রাইডার্স এর একজন রিপ্রেজেন্ট, তাকে আমি আগে ওয়েলকাম করে নিই। হ্যালো, 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 জি আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। ওয়ালাইকুম আসসালাম।
আমি ফয়েজ ফ্রম দ্য বি রাইডার্স। আপনার সাইকেল আমরা এরিয়া বেস সাইক্লিং করি বেসিক্যালি। হ্যালো, শুনতে পাচ্ছেন?
জি জি শুনতে পাচ্ছি।
জি জি, আমরা বেসিক্যালি আপনার মৌচাক, মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলজা, বাসাবো এই জোনটা, তারপরে আপনার শান্তিনগর, এইখানে আমরা সাইক্লিং করি বেসিক্যালি। আর আমাদের সাইক্লিং গ্রুপের একটা মোটো আছে, এটা হচ্ছে স্বাস্থ্য, সমাজ এবং সময় রক্ষা। আপনি যখন সাইক্লিং করবেন, সাইক্লিং করার সময় কিন্তু আপনার এই তিনটা জিনিসই বেসিক্যালি সেভ হয়। যেমন আপনি সাইক্লিং করছেন, আপনার শরীর ভালো থাকছে, হার্ট ভালো থাকছে। আর সমাজ, সমাজের কথা বলতে গেলে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এই সময়ে যে ইয়াং যে জেনারেশন আমাদের, এরা কিন্তু বিভিন্ন দিকে যায়, বিভিন্ন রকম আজে বাজে কাজের দিকে চলে যায়, কিন্তু সাইক্লিং করলে ব্যাপারটা হয় যে ওরা এইসব দিকে যায় না, মানে সমাজের যে অবক্ষয় গুলো সেগুলো এখানে হয় না। আর সময়ের কথা তো আর কিছু বলার নেই, আপনি হয়তো শুনে থাকবেন রিসেন্টলি সবচেয়ে বড় ক্রেজ আমাদের বাংলাদেশে হচ্ছে সাইক্লিং ক্রেজ। তো আপনারা নাম শুনেছেন হয়তো বিডি সাইক্লিস্ট, আমরা বেসিক্যালি বিডি সাইক্লিস্টের এরিয়া ভিত্তিক একটা ক্লাব যেটাকে আমরা বলি দ্য বি রাইডার। বি মানে হচ্ছে মৌমাছি, বেসিক এই নামটা এসছে আসলে ওই মৌচাক এবং তার আশপাশে যারা থাকেন
কারণ আমি যে ঘোষণা বা যে আহ্বানটা বারংবার দেওয়ার চেষ্টা করি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও থেকে, যে চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবো আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ আমার ভালোবাসার বাংলাদেশ। ইনফ্যাক্ট এই যে তারুণ্যের কথা বলা হয়, এই তারুণ্যটা অ্যাকচুয়ালি কিন্তু কাজী শাফায়াত এবং তাদের মতো যারা আছে, তারা যারা এখন অ্যাকচুয়ালি বিডি সাইক্লিস্ট এই এই প্রতিষ্ঠানটিকে রিপ্রেজেন্ট করছে বিভিন্নভাবে। এবং শুধু তাই না, আমি যতদূর জানি যে মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন সাবু স্মৃতি নাইট স্কুল আছে, তারা সেইখানে 85 আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদের রাতের খাবার সহ সেখানে রিডিং এবং রাইটিং ম্যাটেরিয়ালস তারা দিবে। এইসব উদ্যোগগুলো কিন্তু সবকিছুই প্রবর্তিত হচ্ছে এবং এই এই সাইক্লিংটাকে কেন্দ্র করে, অর্থাৎ একটা ভালো উপলক্ষ তাদেরকে আসলে প্রণোদিত করছে আরো ভালো কাজগুলো করে তোলার জন্য। এবং এরা হচ্ছে সেই প্রজন্মকে রিপ্রেজেন্ট করে যে প্রজন্মর হাতে ভবিষ্যতের বাংলাদেশ আরো বেশি অন্য এক উচ্চতায় যাবে বলে আমার বিশ্বাস। কাজী শাফায়াত, আপনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইনফ্যাক্ট আমরা এই বাংলাদেশেরই স্বপ্ন দেখি এবং আপনারা হচ্ছেন সেই বাংলাদেশের সত্যিকার আর্কিটেক্ট বলে আমার কাছে মনে হয়েছে। শেষ মুহূর্তে যদি কিছু যোগ করতে চান। আর
জি জি, অবশ্যই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম একটা জায়গায় কথা বলতে দেওয়ার জন্য। ঢাকা এফএম এর যত শ্রোতা আছে সবাইকে আমাদের সালাম, এবং আপনারা আসুন আমাদের সাথে সাইক্লিং করুন, আসুন দেশটাকে বাঁচাই, দেশটাকে গড়ে তুলি।
এক্স্যাক্টলি, আপনাদের সমস্ত ভালো কাজের সাথে আমরা আছি। ইনফ্যাক্ট আপনি শুধু না, বরং যারা এই ধরনের ভালো কাজের উদ্যোগ নেবেন, তরুণ প্রজন্ম যেসব ভালো ভালো কাজের উদ্যোগের কথা চিন্তা করবে, ডেফিনেটলি প্রাণা ভালোবাসায় বাংলাদেশ সাথে সাথে তাদের সাথে মার্চ করবে, তাদের পায়ে পা ফেলে সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। কাজী শাফায়াতকে অনেক ধন্যবাদ এবং তার এই ভালো কাজ সামনের দিকে এগিয়ে চলুক সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি তার কাছ থেকে। এবার আমি আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সাথে সাথে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি সেই মানুষটিকে যার জন্য আমরাও অপেক্ষায় থাকি এই মহেন্দ্রক্ষণে, আজকের ভালোবাসার অতিথি, প্রাণা ভালোবাসার বাংলাদেশের অতিথি। অলরেডি তিনি হট সিট অলঙ্কৃত করেছেন, স্বাগত জানাচ্ছি আপনাকে।
গুরু আপনাকে ধন্যবাদ। আমি আসলে কখনো কল্পনা করিনি যে আমি গুরুর সামনে গিয়ে আমার জীবনের কথাগুলো শেয়ার করব। খুব ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে কথাগুলো গুরুর সাথে শেয়ার করলে অন্তত পক্ষে আমার ভালো লাগবে বা আমার সমস্যাগুলোকে একটু হয়তো বা সলভ হতে পারে।
সকল প্রশংসা সেই স্রষ্টার, আমাদের হাত ধরে কোনো কিছুর সমাধান হোক অথবা না হোক, অ্যাটলিস্ট আপনার ভালো লাগার কারণ আমরা হতে পারি, সেটিও আমাদের জন্য অনেক বড় কিছু। কিন্তু তার আগে আমাদের জানা দরকার কি অবস্থায় আছেন, কি কারণে কেমন আছেন এবং কি কারণে আপনার ভালো থাকাটা বিভিন্ন কারণে অন্তরায় হয়ে পড়ছে। আমি চাইব একদম জীবনের শুরু থেকেই শুরু করবেন আপনি।
আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে, অতঃপর ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম টিম মেম্বার যারা অক্লান্ত পরিশ্রম করে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়, তাদের সমস্যাগুলোকে শুনে এবং তাদের সমস্যাগুলোকে সলভ করার চেষ্টা করে। তো তারই ধারাবাহিকতা আমি একজন ভুক্তভোগী। তো আমাকে এখানে আসার কিছু বলার সুযোগ করে দিয়েছে সেজন্য ঢাকা এফএম টিম মেম্বার সহগুরু আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসলে ছোটবেলা আমার খুব সিম্পল একটা জীবন, আমি যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করি সেই স্কুলের টিচার ছিল আমার আপন চাচা, আর সভাপতি ছিল আমার নানা। তো ওখানে আসলে আমার পড়াশোনাটা খুব ভালো যাচ্ছিল এবং সেখানে আমি ভালো রেজাল্ট করতাম সবসময়। আমার আমি টু থেকে রোল এক ছিলাম, ফাইভ পর্যন্ত আলহামদুলিল্লাহ রোল এক ছিল। তো যখন হাই স্কুলে চলে যাই তখন পড়ালেখাটা কেন যেন একটু ঝিমিয়েই পড়ি আমি। তো বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা আমাকে আসলে অ্যাটাক করে। তো চলতেছিল পড়াশোনাটা, আস্তে আস্তে চালিয়ে নিয়েছি যেভাবে হোক চলতেছিল। এসএসসি পরীক্ষা দিলাম, তেমন খারাপও করি না, একেবারে ভালোও করি না রেজাল্টটা, আলহামদুলিল্লাহ মোটামুটি। তো কলেজেও পড়াশোনা শুরু করলাম, ইন্টার পাস করলাম। ইন্টার পাস করে দেখি যে অনার্সের পড়াশোনাটা করবো, এটা অ্যাকচুয়ালি মনে হয় যে একটা অফশোর টাইম, বেকার একটা সময়। কারণ জাতীয় ভার্সিটি যেসব অবস্থা এখন রাজনৈতিক, তখনকার রাজনৈতিক পরিস্থিতি ছিল যে সেশন জোট, তো অনার্স শেষ করে বের হতে হতে প্রায় অনেক সময় লেগে যেত। তো আমি চিন্তা করলাম যদি পাশাপাশি কোনো একটু জব করা যায় দেন আমার মনে হয় খুব ভালো হতো। তো আসলে আমার চাকরিটা করার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে করে ফেললাম। ফ্যামিলির আসলে ওভাবে আমাকে যে পড়াশোনা খরচটা চালাবে সেরকম একটা পজিশন ছিল না, তো আসলে চাকরি নিলাম। 2009 সালে আমি চাকরি নিয়ে একটা কোম্পানিতে, বিমা কোম্পানিতে। তো তারপরে চাকরি চলতেছে, আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস বলতে আমাদের শুধু আমাদের বাবাদের বংশের মধ্যে যদি তুলনা করি তাহলে আমরা একটু অসহায়ের মধ্যে, পড়াশোনার দিক থেকে আমরা একটু অসহায়। তা না হলে আমাদের চাচাদের, চাচাতো ভাইদের মধ্যে সবাই কিন্তু হায়ার এডুকেটেড পার্সন এবং সবাই স্কুলের টিচার এবং সমাজে তাদের অনেক রেপুটেশন আছে, তো আমরা একটু দুর্বল আর কি। তো যাই হোক, চাকরি বাকরি করতেছি। 2012 সালে ফেব্রুয়ারি মাসে একটা রং নাম্বারে আমি ফোন করি। তো যখন ফোনটা ওপার থেকে রেসপন্স করলো, ভয়েসটা একটা মেয়ের কণ্ঠ শুনলাম। ভয়েসটা আমার কাছে এত দারুণ লাগছে যে আমি আসলে মনে হয় এরকম কখনো কারোর সাথে এভাবে কথা বলি নাই, আর ভয়েসটা এত আমার কাছে।
আচ্ছা সুমন, আমার কাছে কেন জানি মনে হয় যে এই টেলিফোন, স্পেশালি মোবাইল আসার পর যতটা ফোন কল হয়েছে তার সমান 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 প্রেমময় সম্পর্ক তৈরি হয়েছে বিভিন্ন বিভিন্ন জনের সাথে। এ কারণ মেজরিটি সম্পর্কের আসলে শুরুই যেন টেলিফোন থেকে, টেক্সট অথবা কোনো ব্ল্যাঙ্ক কল, রং ফোন নাম্বারস এখান থেকে। তো আপনার এই কথাগুলো আমরা শুনছি আরো শুনবো, বাট আমার কাছে মনে হচ্ছে যে আরো প্রাণ খুলে কথা বলার সুযোগ আছে। দু একজন আসলে টেক্সট করবার চেষ্টাও করেছে যে ওনাকে একটু ই মনে হচ্ছে যে একটু প্রেজেন্টেশনটা এরকম হলে ভালো হয় বা এরকম কিছু, বাট তাদের কাছে জানাই যেটি হচ্ছে খুবই সাধারণ মানুষদের জন্য উপযোগী একটি প্ল্যাটফর্ম। যে যে আমি যে কথাটি বলি যে মাইক্রোফোন বা এই হেডফোন এবং এই স্টুডিওটা শুধুই মাত্র সাধারণ মানুষজনকে রিপ্রেজেন্ট করে। সো জরুরি না কিন্তু যে সবার কথাই সঠিক হতে হবে, সবার কথাই খুব ভালোভাবে উপস্থাপিত হতে হবে, বরং এটি জরুরি যে আমরা যার কথা শুনছি সেটি একজন মানুষ, খুব সাধারণ একজন মানুষ, এবং তার কথা শোনার মতো কান, মন এবং মানসিকতা সবকিছু আমাদের আছে। জি
অ্যাকচুয়ালি গুরু আমি একটু নার্ভাস।
নো প্রবলেম। নার্ভাস কিসে, কিসের জন্য? স্টুডিও দেখে?
না না, একটু পারিপার্শ্বিক কারণে আমি একটু নার্ভাস, সেজন্য আসলে আমি এক্সপ্রেশনটা আসলে সেভাবে হচ্ছে না, সেজন্য আমি লিসেনারদের কাছে ক্ষমা চাই।
আপনাকে কি নামে ডাকে, নিকনেম কি আপনার?
মুরাদ।
মুরাদ?
জি
মুরাদ। এমনি ক্লোজ দু একজন ফ্রেন্ডের নাম বলেন তো যাদেরকে আপনি খুব বেশি পছন্দ করেন আর কি।
আমার সবচেয়ে কাছের প্রাণ হচ্ছে গিয়া মাসুদ।
কাছের প্রাণ মানে সেই রকম? নো ফ্রেন্ড?
জি হ্যাঁ ফ্রেন্ড।
আচ্ছা, সেই রকম তাহলে ক্লোজ বন্ধু আপনি?
জি একবারে ক্লোজ। সে আমার
মানে কতখানি ক্লোজ একদম ই করে বুঝান দেখি, মানে একদম
সে যেন হয় আমার পিছনের বাঁকা মেরুদণ্ডের সাথে মিশে আছে।
মানে পেছনের মেরুদণ্ড তাও সামনে আসতে পারলাম না, হোয়াট এভার, খুবই ক্লোজ,
একবারে ক্লোজ,
সেই রকম ক্লোজ। আচ্ছা, তো ওর সাথে ছোটবেলা থেকে একদম নাকি?
না না, ছোটবেলা থেকে না, যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করি।
নাম কি বললেন? মাসুম নাকি?
মাসুম।
মাসুম,
মাসুম।
আমি যদি মাসুম হই, আপনি যদি মুরাদ হন, তখন কথোপকথন প্যাটার্ন কেমন থাকে? মানে কি ভাবে, কি টোনে কথা বলেন?
যখন ও আমাকে ফোন করে,
যখন আমি ফোন করলাম আপনাকে, হ্যালো
দোস্ত কেমন আছিস?
এই তো আছি, দা দেলকাল পড়েছে। রোদ তাপমাত্রাটা খেয়াল করছিস বেটা? গত 70 বছরে এইরকম তাপমাত্রা নেই পড়েনি। আমার তো সেরকম বিদিশা অবস্থা। উত্তর দেন।
অ্যাকচুয়ালি এটা সবই আল্লাহ তাআলার একটা কৃপায়া, আল্লাহর তাআলার রহমত। যা কিছু আল্লাহ তাআলা দেয় সেটা আসলে আমাদেরকে মেনে নিতে হবে।
এইভাবেই কথা বলেন আপনাদের মাসুমের সাথে? আঞ্চলিক ভাষা চলে আসে না?
না, সে অবশ্য আঞ্চলিক ভাষা ওভাবে বলি না আমরা, সেভাবে আসলে বলা হয়।
আল্লাহর কৃপা যা দিচ্ছেন
আমাদের আসলে মেনে নিতে হবে। কারণ যা কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছে সেটা আসলে আমাদের জন্য মঙ্গল।
এত আল্লাহ তাআলা দিয়েছে মেনে নেব এই অবস্থাতে আমি নাই। দেখ এসি গাড়ি নিয়ে চলতেছে, সবাই ভাবে যাচ্ছে ওদের মেনে নিচ্ছে, আমি তো মেনে মানতে পারতেছি না। তোর কি সবকিছু মেনে নিতে মন চায়
না? আল্লাহ তাআলা আসলে যেটা দিয়েছে সেটা আমাদেরকে মানতে হবে। কারণ আল্লাহর হুকুম ছাড়া আমাদের কি বলবে, হাগলার হুকুম ছাড়া একটা পাতাও নড়ে,
পাতাও নড়ে। এক্স্যাক্টলি, এটাই হচ্ছে বাস্তব কথা। মোরাদ যে কথা বলছিলেন যে ছোটবেলা থেকে আপনারা কিন্তু একটু পিছিয়ে ছিলেন তাই না, চাচাদের তুলনায়?
জি হ্যাঁ,
তারা তারা কিন্তু চাচারা কিন্তু স্কুলে সবাই চাকরি করছে, সবাই অনেক ডেভেলপড, ওদের একটা অন্যরকম রেপুটেশন আছে সমাজে। সেই জায়গা থেকে আপনারা একটু পিছিয়ে
গেছিলেন,
পরে কি হলো বলেন তো?
ফ্যামিলির,
হ্যাঁ ফ্যামিলি, তারপর কি হলো? তারপর
পরে আসলে আমরা ও বাড়ি থেকে, আমরা যে
বাড়িতে বলতো ওই কথা বলতে বলতে অনার্সে প্রসঙ্গ আসছিল, আই এম সরি, অনার্সের দিন একটা রং ফোন কল আসলো, রং নাম্বার থেকে।
জি জি,
কণ্ঠস্বরটা ছিল মেয়ের। এটা কি প্রথম টেলিফোনে কোনো মেয়ের কণ্ঠস্বর শোনা?
জি, এটা টেলিফোনের মাধ্যমে আমি আসলে রং নাম্বারে কোনো মেয়ের সাথে আসলে কথা বলা।
আচ্ছা, কি বললো তারপর?
তো প্রথমে যখন হ্যালো বললো, মানে কণ্ঠটা আমার কাছে এতটা সুইট লেগেছে,
আমরা চোখ মুখ দিয়ে বোঝা যাচ্ছে লাল হচ্ছেন রীতিমতো,
অনেক সুন্দর, অসম গুরু, মানে কি বলবো, যে মনে হয় যে আমি কারো প্রেমে পড়ে যাচ্ছি বা সে আমার প্রেমে পড়ে যাচ্ছে।
কি রে ভাই, প্রথম শব্দ
এই হ্যালো বলাটাই মাত্র,
এটা হলো নি, এটার মধ্যে কোনো ই নাই তো, একদম সত্যি আসলে ব্যাপারটা,
একদম সত্যি গুরু।
আচ্ছা, তারপর
পরে জিজ্ঞেস করলাম যে কে, আমি জিজ্ঞেস করছি, তো বলতেছে যে আপনি ফোন করছেন, এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন কে? তো তো আমাকে বলে যে আপনি কে? আমি বলছিলাম আমি একজন মানুষ। তো বলছেন হ্যাঁ, আমরা তো আসলে আপনি যে কথা বলতেছেন মানুষ বুঝতেছি, তা আপনার পরিচয়টা দেন। তা আসলে আমি বলছি যে পরিচয়টা দেব, তাহলে আপনি আগে পরিচয়টা দেন। তো তখন সে বলল, একটা নাম বলল, জেরির নাম বলল। তা বলছি কি, এটা কি আপনার সত্যি নাম, আপনি সত্যি বলছেন? বলছে আমি যদি সত্যি বলি বা মিথ্যা বলি আপনি কিভাবে এটা আইডেন্টিফাই করবেন? আমি বলছি আসলে বিশ্বাসটা হচ্ছে মানুষের আসল বিষয়, তো সেক্ষেত্রে আপনি যদি সত্যি বলেন তাহলে সত্যিটাই ধরে নেব, আর মিথ্যা বললে তো আমি আমাকে মেনে নিতে হবে, আপনি আসলে যেটা বলছেন সেটাই আমাকে মেনে নিতে হবে। তো তার কথাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, তার সাথে আমি যত কথা বলতেছি তার সাথে কথা তার সৌন্দর্য লাগতেছে,
কারণ কণ্ঠস্বর মেয়ে, মেয়েলি কণ্ঠস্বর তাই।
হ্যাঁ হ্যাঁ, জি,
মানে যে কোনো মেয়ে ফোন দিল কি, এটা হইলো মুরাদ
না? অবশ্য গুরু, তার কণ্ঠটা খুব সুন্দর,
কণ্ঠটা একটু আলাদা করেন,
তার কণ্ঠটা তো আমার কাছে সুইট লাগতেছিল। কিন্তু আমি আসলে কোন মেয়েদের সাথে এভাবে কথা বলি না, আমার রিলেটিভ যারা আছে তাদের সাথে কথা বলতাম বা আদার্স অন্য মেয়েদের সাথে আমি আসলে কোন কথা বলতাম না। তো আসলে তাকে আমি, তার সাথে আমি কণ্ঠটা শোনার জন্য তাকে আমি কিন্তু বারবার এক একটা প্রশ্ন করে যাচ্ছি, যে এক একটা প্রশ্ন করে যাচ্ছি যে আপনি কি করেন বা আপনার আপনার ভাই বোন কতজন, আপনার ফ্যামিলিতে কে কে আছে, এগুলো আসলে তাকে জিজ্ঞেস করতেছি। তো সে আসলে অ্যাকচুয়ালি প্রথমে বলে না, তারপরে আসলে অনেক জোরে জোরে করে পরে বলছে, যে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কয় ভাই কয় বোন কি করেন আপনি? তো কেউ আবার কি জানি খাচ্ছিল মনে হয়। তো তখন সে কথাগুলো বলতে গিয়ে একটু আটকে আটকে যাচ্ছে আর কি, সময় নিচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কিছু খাচ্ছেন নাকি,
মুখের পুলি পিঠাটা শেষ করুন নাকি, কি বললেন,
যে কিছু খাচ্ছেন নাকি? জি জি। তো বলছে হ্যাঁ। তো আমি জিজ্ঞেস করলাম কি, বলে যে তরমুজ খাচ্ছে আর কি। তো আমি বলছি যে আপনাকে প্রায় অনেকক্ষণ ধরে দেখছি যে খাচ্ছেন, আপনি কি বেশি খান? বলছে হ্যাঁ আমি আসলে একটু বেশি খাই আর কি। কি কি বেশি খান? আসলে সামনে যেটা পাই সেটাই খাই আর
কি।
তো ওকে জিজ্ঞেস করলাম আর কি কয় ভাই, তো সত্যি কথাই বললো হচ্ছে আমরা চার ভাই কি করে সেটা বললো আর কি। একজন কৃষি মন্ত্রণালয়ে চাকরি করে, আর একজন ছোট জন ইঞ্জিনিয়ারিং পড়ে, আর বড় জন বিদেশে থাকে, আর একজন সেঞ্জিন কনস্ট্রাকশন ম্যানেজার করে। তো আমাকে জিজ্ঞেস করলো, তখন আমিও আমার একবারে আসলে গুরু আমি কখনো কারো প্রেমে আসলে কখনো পড়ি না, বা কোনো মেয়ের সাথে রং নাম্বারে বা এভাবে আসলে কারোর সাথে কথা বলি না। যে অনেক সময় আসে না যে অনেকে একটা মেয়ের সাথে কথা বললে তাদের তার স্টেটাস সম্পর্কে বা তার অনেক কিছু গোপন রাখে। আমি কিন্তু আসলে খুব একটা সিম্পল, আমাকে যখন জিজ্ঞেস করছে আমি আমার নাম পুরোটাই বলে দিয়েছি আমি কি করি।
এবং আমার বন্ধুরা জানতে চাচ্ছে যে গুরু সবার বর্ণনা দেন, আজকে যিনি হট সিটে বসেছেন তার কি বর্ণনা আপনি দিবেন? একশো বার দিব বন্ধু, যিনি আজকে হট সিটে বসেছেন তিনি মুরাদ, যার পরনে আছে ফুল স্লিভ শার্ট, সাদা ফুল স্লিভ শার্ট, এবং তার সাথে জিন্স, স্কাই কালার জিন্স, স্ট্রেইট কাট, এবং তার মাথায় একটি কালো ক্যাপ। সব মিলিয়ে ওর যে অ্যাটিটিউড এবং ওর যে মুখের যে অভিব্যক্তি, সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের একদম সহজ সরল, একদম একদম প্রাকৃত যে রূপ সেটিকে যেন রিপ্রেজেন্ট করে। তার অ্যাটিটিউডের মধ্যে বিষয়টি একেবারে স্পষ্টভাবে প্রতিভাত। ইনফ্যাক্ট যারা এরকম মানুষ আছেন আমাদের এই 30-35 লক্ষ যারা এখন এই লিসেনার্স কমিউনিটির মধ্যে আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের অনুষ্ঠান শুনছেন, তাদের মধ্যে কিন্তু এরকম মানুষের সংখ্যা আমি জানি সবচেয়ে বেশি, যারা সত্যি খুব সহজ সরল, যাদের মধ্যে কোন রকমের বাড়ন্ত কোনো জিনিস নাই, যারা কোন রকমের ওই রকমের রংচং করতে জানে না, যারা কোন রকমের অভিনয় বুঝেন না, যারা সবকিছু খুব সহজভাবে চিন্তা করেন, সহজভাবে দেখেন, সহজভাবে গ্রহণ করেন, সহজভাবে কথা বলেন, যারা এত বেশি পশ ওই 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 অ্যাপ্রোচ সম্বন্ধে পরিচিত না, তাদেরই মানুষেরই একজন হচ্ছেন মুরাদ, যিনি আজকে রিপ্রেজেন্ট করতেছেন আমাদের এই প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওকে। আমি সত্যি অনেক গর্বিত এমন একজন সাধারণ মানুষকে পেয়ে, কারণ এসব সাধারণ মানুষগুলোই সত্যিকার অর্থে আমাদের মুহূর্তগুলোকে অনন্য সাধারণ করে তোলেন। এই হচ্ছে আমাদের মুরাদের বর্ণনা। মুরাদ, বাকি ঘটনা।
তো আমাকে নাম জিজ্ঞেস করলো, তখন আমি বলে দিলাম মুরাদ, তারপর কি করে পড়াশোনা করে পাশাপাশি কিছু হ্যাঁ করে একটা ছোটখাটো জব করি আর কি। তো সাথে সাথে সে আমাকে জিজ্ঞেস করলো স্যালারি কত পান। তো আমি
স্যালারি বলে দিলাম নাকি
আমি বলি নাই, একটু গোপন রেখেছি,
এই জায়গাতে বুদ্ধি খাটাই,
একটু বুদ্ধি খাটিয়েছি যে স্যালারি আছে মোটামুটি। তো তখন সাথে সাথে বলে ফেললাম যে মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি আসলে কেউ কখনো প্রকাশ করে না। তখন বলে যে না আমি তো আমার বয়সটা আসলে বলে দিই। তো আমি বলছি তাহলে আপনার বয়স কত? তো তখন বলে না। তা আমি বলছি না, এই যে আপনি যে আমি যে বললাম যে মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারিটা অনেক সময় বলে না, তো আপনি তো এখন আপনার বয়সটাই তো বলছেন না, বলতেছে যে না হয় পরে জেনে নিন সেটা। আচ্ছা ঠিক আছে। তো ও আমার সাথে কেন জানি কথা বলতে খুব মানে আনন্দ বোধ করতেছে যে আমার সাথে সে কথা বলবে, আর আমি তো পুরো এক্সাইটেড হয়ে আছি যে তার সাথে কথা বলতে। আমার যতই কথা বলি তার সাথে কথা বলার ইয়েটা আরো এক্সপ্রেশনটা আমার আরো বেড়ে যায়, আমার আবেগটা আরো বেড়ে যায় যে তার সাথে আরো কথা বলে। তো অনেকক্ষণ কথা বলার পরে তখন আমার একটা ফোন আসছে, জোনে একটা ফোন আসছে। তখন আমি বললাম যে আমার একটা ফোন আসছে, আপনি ফোনটা কি রাখবেন? তখন তার মনটা মনে একটু মানে ইয়ে হয়ে গেল আর কি, খারাপ হয়ে গেল যে আমার ফোনটা রেখে দিবে, তার ওই ফোনটা গুরুত্ব হয়ে গেছে, মানে এরকম বুঝতেছিলাম তার ইয়ে দেখে, ওই ব্যক্তি দেখে আর কি। তখন ফোনটা রেখে দিল। তখন তার আগে বলেছিল যে আপনি কি ফোনটা সেরে আমাকে ফোন দিবেন? আমি বলছি হ্যাঁ ইনশাল্লাহ দেবো। তো আমি ফোন কথা বলতেছি, তার পাঁচ মিনিটের মতো ওই ফোনটা কথা বলতেছি, ওর মধ্যে দেখি যে সে আমাকে কল দিয়ে বসছে। তো আমি আমার যখনই তার ফোনটা দেখছি তখন আমার কাছে আমি মনে হয় যে একটু হিরো হিরো মনে হচ্ছে যে আমি একটা মেয়ের সাথে রং নাম্বারে ফোন করলাম, তার মধ্যে কিছু সময়ের জন্য কথা বললাম, সে আবার আমার কথা শুনে
তাতে সে চমৎকৃত হয়েছে,
এই হয়ে গেছে যে আমাকে আবার নেক্সট ফোন করার জন্য সে রিকোয়েস্ট করলো। ইভেন আমি যে ফোনে কথা বলতেছি সে ওয়েটিং এর মধ্যে সে আমাকে ফোন দিয়ে বসলো। তো খুব মানে বিষয়টা আমার কাছে একটু ভালো লেগেছে,
ইম্পর্টেন্ট মনে হচ্ছে,
মনে হয় যে মানে কখনো যে প্রেমে পড়ি না বা আমার যে আসলে মনে হয় যে এখন প্রেমে পড়তেছি, এরকম একটু হিরো হিরো বা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছিল। আসলে আমি প্রেম কি জিনিস এই বয়সে আসলে প্রেম নামের একটা জিনিস আছে সেটা জানি, কিন্তু এটার ভিতরে যে অনেক মধুরতা আছে, অনেক কষ্ট আছে, অনেক সুখ আনন্দ আছে, এগুলো আসলে গুরু কখনো ওভাবে ফিল করি নাই। তো ফোন দিলা, ওই ফোনটা আবার কেটে দিয়ে আমি তার সাথে কথা বলতেছি। তো আমাকে জিজ্ঞেস করে যে আসলে আপনি যে পরিচয়টা দিয়েছেন সেটা কিন্তু আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না। তো আমি বললাম যে কি মনে হচ্ছে? তো বলতেছে যে আপনার বয়সটা আমাকে আপনার বয়সের মতো আমাকে একটা ছেলে ডিস্টার্ব করতো আর কি, ডিস্টার্ব না, সে আমাকে ফোন করতো, অবশ্য সে আমাকে অনেক লাইক করে, কিন্তু আসলে তার সাথে আমি ওভাবে কথা বলি না কখনো। এখন আপনি কি সেই ব্যক্তি কিনা অন্য মানুষ মানে অন্য নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাকে সেটাকে আসলে ডিস্টার্ব করার চেষ্টা করতেছেন নাকি? তখন বলতেছে যে না, আমি কসম দিয়ে বলছি আসলে আমি সেই ব্যক্তি না, আমি সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি, আমি যে পরিচয়টা আপনাকে দিয়েছি আসলে আমি সেই ব্যক্তি। তো তার সাথে আমি খুব একটু ইয়াভাবে আবেগে কথা বলতেছিলাম, তার সাথে কথাগুলো যে আমি খুব একটু মিষ্টি মিষ্টি করে বলতাম।
কেমনে মিষ্টি দেয়, কেমনে আবেগ নিয়ে আসা যায় মুরাদ সাহেব? আমার তো মনে হয় জিনিসটা আপনি এত পারছিলেন নাকি, আমি এটা নিয়ে কনফিউজ।
তখন কেন জানি আমার ভিতর থেকে একটু ইয়ে চলে আসছে,
নিজের পারফরমেন্সে নিজে অবাক হন যে আমি কেমনে পারলাম।
আমি আসলে তখন পরবর্তীতে বুঝতে পারলাম আমি আসলে তার সাথে এভাবে কথা বলতেছি এবং সে আমার কথাগুলো শুনে আমার প্রতি একটু উইক হয়ে গেল।
সাধারণ মানুষ কখনো অনন্য সাধারণ হয়। তো মিষ্টি দিচ্ছিলেন
জি?
আচ্ছা, তারপর
তখন সে
মিষ্টি দেওয়াটাই বা কেমন ছিল, কি ধরনের কথা বলছিলেন একটু শুনুক দিয়ে একটা কথা।
আসলে তখন গুরু কিভাবে যে কথা বলতেছিলাম একটু,
আচ্ছা আচ্ছা,
তখন যে আসলে ভাবেছিলাম যে তখনকার কথাগুলো এখন আসলে মনে আসতেছিল না, কিন্তু তখনই যে তাকে আমি আসলে মানে আকৃষ্ট করার মতো কথা বলতে পারছি, এবং তখন সেই কথাগুলো মানে হয়তো কথাগুলো মনে নেই বাট সেই সিচুয়েশনটা মনে আসছে যে তাকে আমি এইভাবে আকৃষ্ট করতে পারছি।
আচ্ছা, তারপর?
তো কথা বলতেছিলাম সে আমার ওই পরিচয়টা জিজ্ঞেস করলো যে আপনি কি আসলে সেই ব্যক্তি কিনা যে আমাকে আসলে
যে না।
হ্যাঁ, আমি বললাম যে না। তখন সে বলতেছে যে আসলে আপনার কণ্ঠটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো তখন ওকে বললাম যে আমাকে আমার কণ্ঠটা ভালো লাগতেছে এবং আমাকে কতটা ভালো লাগতেছিল। বলছে আপনাকে তো আসলে দেখি নাই, তবে কণ্ঠটা শুনে মনে হয় যে খুব ভালো লাগবে আপনাকে। তো আমি বললাম যে আসলে কণ্ঠ শুনে কি একজন মানুষকে আইডেন্টিফাই করা যায় সে আসলে কতটা ভালো বা কতটা অসুন্দর? কারণ আমি অনেক দেখেছি যে যাদের কণ্ঠ অনেক শ্রুতি মধুর বাট তাদেরকে দেখে আসলে মানে শ্রুতি মধুরের যে কণ্ঠটা
সেটা
চেহারার সাথে একটু সামঞ্জস্য না আসলে।
এত দূর দেখার কিছু নাই, আপনি যেমন আমার সম্বন্ধে যেমন দেখেছিলেন ভাবছিলেন কণ্ঠ টণ্ঠ শুনে সেই রকম কিছু একটা আপনি দেখার পরে যেভাবে চমকাইছেন আর কি, সামনাসামনি তো দেখতে ভালো না।
তার কাছে আমার সম্পর্কে আসলে এতটা হাইলাইট করে না, আমি বলছি যে আসলে আমি একেবারে কালো, একবারে বাটটা বেটে আর কি, একেবারে চিক না, তো দেখে আপনার আসলে ভালো লাগবে না। তো তখন সে বললো আসলে ভালো লাগাটা মানুষকে চেহারা দিয়ে আসলে আইডেন্টিফাই করা যায় না। আমি আমি বিশ্বাস করি যে একজন মানুষের চরিত্র যদি ভালো হয়, তার শিক্ষাগত যোগ্যতা, তার মানে শরীয়ত দৃষ্টি থেকে যে জিনিসগুলো ভালো থাকা দরকার সেটিকে আমি আসলে প্রাধান্য দিই বেশি, আসলে চেহারাটাকে এতটা বেশি আমি প্রাধান্য দিই নাই। তো আসলে আমি আপনার আপনার সাথে যে কথা বলতেছি আমি কিন্তু আপনার চেহারা দেখি না, তো আপনার চেহারা না দেখে কিন্তু আপনার সাথে কথা বলার প্রতি আমি খুব আকৃষ্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি এই বিষয়টাকে ইয়ে করবেন না যে আপনাকে দেখতে খুব খারাপ, আপনাকে দেখলে আমার ভালো লাগবে না, যে আপনার সাথে কথা বলবো না, তা কিন্তু নয়। তো তো পরে তাকে বললাম যে তাহলে আপনার বর্ণনাটা দেন। তখন সে বললো যে সেও আমার মতো একই বর্ণনা দিল যে আমিও আসলে বেশি সুন্দর না, আমিও বেটে কালো। তো আমি বলছি যে ঠিক আছে, তাহলে তো আমার সাথে মিলে গেল। দেন সেদিন কথা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। পরে রাতে আমাকে ফোন করলো সে, আমি অবশ্য অপেক্ষা ছিলাম যে গুরু সে আমাকে নিয়ে একটু ফোন দেয়, কারণ প্রথমে যেহেতু আমাকে আমি ফোন দেওয়ার পরে সে আমাকে রিকোয়েস্ট করলো যে নেক্সট আমাকে ফোন দেওয়ার জন্য, তাহলে আমি একটু একটু মুড আপ নিয়ে থাকি সে নিয়ে আমাকে ফোন করে।
আচ্ছা আচ্ছা, সেই তো
তখন সে দেখি যে কল দিছে, উফ গুরু যখন
গান ডিমান্ড করে এই জায়গায়। আমি আমি মুরা দেখো লাইনে শুনো না, তোমার ঝুলিতে কিছু নাই এরকম এই যে ভাবে চলে গেছে রীতিমতো মুরাদ এই 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 সময়টাকে উদযাপন করার মতো, কারণ কি জানো মুরাদ ভাবে নিয়েছিলাম যে ও আমাকে আদৌ ফোন দেয় কিনা,
ফোন দিবে আমার খুব ভালো লাগে।
এবং অবশ্য যখন সে ফোন দিল তখন মনের মধ্যে উফ বলে কি ধরনের
একটা আনন্দের মনে হয় যে আমি মনে হয় যে কি বলবো আবেগে এত পড়ে গেছে যে হিরো যে গুণা তার আগে বলেছিলাম যে আমাকে হিরো হিরো মনে হচ্ছে যে একটা মেয়ে আমাকে মানে কথা বলার জন্য তার সাথে কথা বলার জন্য খুব আকৃষ্ট হচ্ছে, তখন মানে আমি বললাম যে হিরোই মনে হচ্ছিল আর কি যে ফোনটা দিল। তখন বলছে যে ফোন দিয়েই আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাউকে ভালোবাসেন, তাই বলছি ভালোবাসা কি সেটাই তো আসলে ভালো করে আমি জানি না এখনো, হয়তো ভালোবাসার নামটা জানি কিন্তু সেটার মধ্যে কি মহ আছে ওটা আসলে কখনো রিয়েলাইজ করিনি। তো বলতেছে যে আচ্ছা যদি আপনি কারো প্রেমে পড়েন আপনি কি ধরনের মেয়ে আসলে লাইক করেন বা তার বৈশিষ্ট্যটা কেমন হবে আপনার কাছে? তখন আমি বললাম যে আসলে অ্যাকচুয়ালি গুরু আমি কিন্তু এখন যেরকম দেখছেন আমি কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হয়তো সামনে আসতেছি আমি কিন্তু অনেক হেলদি ছিলাম আর অনেক একবার হোয়াইট ছিলাম, তো আমি বলছি যে আমি আসলে সুন্দর ওরকম সুন্দর না গায়ে দাম পরশা আমি আসলে সুন্দরের পূজারী আর কি নজরুলের মতো। তো বলছে স্যার আমি সুন্দর পূজারী বাট সুন্দরীটা প্রায়োরিটি দিব তখনই যখন তার গুণগুলো সুন্দর হবে তার চরিত্রগুলো সুন্দর হবে সে শরীয়তের প্রতি কতটুকু অনুগত গুরু। অ্যাকচুয়ালি আমি
এবং আপনার তখন যখন তার ফোন কল আসে তার নাম কিন্তু আপনি এখনো বলেননি?
না সে তখনও নাম বলেনি, ওই একবার জিজ্ঞেস করেছি
আপনি আমাদেরকে নাম বলেন।
তার আসল নাম হচ্ছে জুলিয়া,
জুলিয়া
জুলিয়া
জুলিয়া। এবং মুরাদ মুরাদ যখন প্রথম ফোন কলটি পেলেন জুলিয়ার কাছ থেকে দারুণ ভালো লাগায় মুগ্ধতায় মনটা অন্যরকম হয়েছিল এবং নিজেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছিল, নিজেকে অনেক বেশি অসাধারণ মনে হচ্ছিল। আমি মুরাদ নিজেকে এত সাধারণ ভেবে বড় হয়েছি সারা জীবন, আমার স্বপ্ন সাধারণ আমার চলাফেরা সাধারণ, আরো যদি অন্যভাবে বলি যে আমি মুরাদ আমার স্বপ্ন সাদা কালো আমার চলাফেরা সাদা কালো আমার চাওয়া সাদা কালো আমার সবকিছু সাদা কালো, কিন্তু আমি নিজেও জানলাম না যে এক প্রেম আর ভালোবাসার জাদু স্পর্শে সমস্ত কিছু কেমন যেন রঙিন হয়ে গেল।
Was downloaded from fusionbd.com.
এভাবেই হয়তো স্বপ্ন রঙিন হয়। তারপর মুরাদ
সে আমাকে জিজ্ঞেস করলো যে কেমন মেয়ে পছন্দ, তখন আমি তার মানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অভ্যন্তরীণ সৌন্দর্যের কথাগুলো প্রকাশ করলাম যে আমি যাকে ভালোবাসতে চাই এবং যাকে নিয়ে আমি জীবন সংসার করতে চাই তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সে ইসলামের প্রতি অনুগত হতে হবে আর আমাকে অনেক ভালোবাসতে হবে। যদি আমার ভালোবাসাটা একটু কম হয় সমস্যা নাই, কিন্তু আমার বাবা মাকে অন্তত পক্ষে অনেক ভালোবাসতে হবে। আমার ধারা যাদের ওরসে আমরা পৃথিবীর আলো দেখেছি, সৌন্দর্য দেখেছি, আমাদের দ্বারা যাতে তারা কখনো কষ্ট না পায়, কারণ তাদের জন্য আমরা এই সুন্দর পৃথিবী দেখা, তাদের জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তো আমার বাবা মাকে অনেক ভালোবাসতে হবে। তো আমি বললাম যে তাহলে আপনি কি ধরনের ছেলে পছন্দ? বলছে যে আপনার যেরকম চাওয়া আমারও কিন্তু ওরকমের চাওয়া। একবার যে একটা ছেলে অনেক স্মার্ট হতে হবে, অনেক লম্বা চুড়া হতে হবে, স্বাস্থ্যবান হতে হবে, চেহারা দেখতে খুব সুন্দর হতে হবে তা কিন্তু নয়। আমিও চাই যে যে আমাকে খুব ভালোবাসবে, শরীয়তের মোতাবেক চলাফেরা করবে, আমিও আসলে ওরকম একটা ছেলে চাই। তো সেদিন এই কতটুকুর মধ্যে কথা শেষ, ফোন কল কেটে দিলাম, ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি নিজে ফোন দিলাম যে রাতে তো সে আমাকে দিল, এখন আমি তাকে দিই, যেহেতু সে আমার প্রতি একটু আকৃষ্ট হয়েছে, আমি একটু নিজেকে হিরো হিরো মনে হচ্ছে।
মোরা যতখানি সহজ সরল ভাবছি আমি ব্যাপারটা অতখানি আবার নাও নাকি? আমি একটু বেশি সহজ সরল ভাবছি আর কি। মানে যে বিভিন্ন ভালোবাসা যে ভালোবাসার যে ট্রিক্স গুলো সেগুলো কিন্তু আবার কম বোঝেন না আপনি আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা তারপর কি হলো?
তো সকালে আমি নিজে ফোন দিলাম, কি করেন দেখি যে ও মানে ঘুমাচ্ছিল আর কি, প্রায় 10টা বাজে, তখন আমি ফোন দিছি। তো ও যে ঘুমের মধ্যে থেকে কথা বলতেছে, তখনও যেন তার কণ্ঠটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। মানে যত কথা বলতেছে, যত এই সময়টা যাচ্ছে, ততই যেন ভালো লাগাটা বেড়ে যাচ্ছে আর কি। যে আমি মনে হয় যে কারো প্রেমে পড়ে যাচ্ছি বা কেউ আমাকে ভালোবাসতেছে এটা ফিল করতেছি। তখন আমার সময়টা খুব ভালো যাচ্ছিল আর কি, যে ভালো লাগতেছিল। তো এভাবে কথা চলতেছিল। তো ও ওর পক্ষ থেকে বলছে যে দেখা করবে, যে আমরা যে কথা বলতেছি তাহলে তো আমাদের একটু দেখা করা উচিত, যে তোমার তোমার কথা এর মধ্যে তুমি করে চলে আসছে, যে তোমার কথাগুলো ভালো লাগতেছে। আমিও বলতেছি হ্যাঁ তোমার কথাগুলো ভালো লাগতেছে, তো দেখা করবে একদিন। তো আমার অফিস বন্ধ ছিল সেদিন শনিবার। তো গুরু যখন দেখা করার কথা বলছে তখন আমার মনের মধ্যে আমার একটু ভয় চলে আসছে, যে দুই দিনের কথা হলো সে এখন দেখা করার কথা বলতেছে। গুরু আসলে আমি ওই যে ফচ্চু ফচ্চিকা মিডিয়াতে দেখি যে প্রেমের নামে আসলে প্রেমের ফান্দে পড়ে মানুষ প্রতারিত হচ্ছে, কিডন্যাপ হচ্ছে বা জোরপূর্বক ব্ল্যাকমেইল করে বিয়ে হচ্ছে। আমি এই বিষয়টাকে খুব ভয় পেতেছিলাম যে এটা যদি আমার এরকম যদি হয় যে সে আমাকে দেখা করার কথা বলছে অথচ সে একজন
দুই দিনের মাথায়
আমার একটু ডাউট হয়ে গেল গুরু। তখন আমার একটু ভয় ছিল, কিন্তু তার কথাগুলো শুনে আমি আসলে ভয়টা আবার ভুলেও যায়। কিন্তু ভয় কাজ করতে আসে আবার তার কথাগুলো শুনে কিন্তু ভুলেও যায়।
প্রথম যখন দেখলেন কেমন ছিল ফিলটা
গুরু? আচ্ছা একটু এর মধ্যে একটু বলতে হয়। তো দেখা করতে শনিবার দেখা করব, এই ভয় নিয়ে আমি যখন ভয় ছিল তখন সে আমার বন্ধু কাছের ফ্রেন্ড মাসুমকে সাথে নিলাম, জানো চলো একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে তার সাথে দেখা করতে যাব। তো ওই দিন দেখা করতে রওনা দিছি, কারণ বাজার এসে ফোন দিছে যে আমি কারণ বাজার চলে আসছি, তুমি জিয়া উদ্যানে চলে আসো। তো তখন সে আমাকে ফোন করে ভাইয়া বাসা চলে আসছে, আমি আসতে পারবো না। তখন শুনে কথাটা শুনে খুব একটু মন খারাপ হয়ে গেল যে সে আমাকে দেখা করতে বললো আর অথচ সেই দেখা করতে আসে না। মন খারাপ হয়ে কারণ বাজার নেমে গেলাম, পরে আমার ফ্রেন্ডের আমার এফডিসিতে কিছু কাজ ছিল, এফডিসিতে চলে গেলাম, ঘুরে আসলাম। তো তখন তাকে বললাম যে আমি আর আপনাকে ফোন দেব না, আপনি আমার সাথে প্রথমে চিট করছেন। মানে বিষয়টা আমার কাছে খুব ভালো মনে হচ্ছিল না, যে আপনি হয়তো বা আমার সাথে প্রতারণা করতেছেন। তখন সে বলে যে না, আমাকে অনেক অনুরোধ করলো যে আসলে আসলে বিষয়টা তেমন না, সিরিয়াসলি বলছে আমার ভাইয়া চলে আসছিল। তো ঠিক আছে দেখা আর হবে, করবো অন্যদিন করবো। তো অন্যদিন করতে করতে আর দেখা হয় নাই। পরের সপ্তাহে তার দুলাভাই চলে আসবে বিদেশ থেকে, তখন সে বলতেছে যে আমি তো বাড়ি চলে যাবো, তোমার সাথে আর দেখা হবে না। এটা শুনে আরো খারাপ লেগেছে যে দেখা হবে না। তখন আমি বলছি যে আমার সাথে একবার দেখা করতে যেতে হবে, বলছে না সম্ভব না, আমার দুলাভাইয়ের সাথে আমি বাড়িতে চলে যাব। তখন সে বাড়িতে চলে গেছে, বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগছে এবং সেও আসলে তারও খারাপ লাগতেছে যে দেখা হচ্ছে না। পরে বলে যে তাহলে কিভাবে দেখা যায়, দুজন দুজনকে কিভাবে দেখি। তখন আমি বললাম যে তাহলে ছবি কুরিয়ার করে পাঠাও। বলে যে আমিও বলছি যে তুমিও কুরিয়ার করে পাঠাও, আমিও কুরিয়ার করে পাঠাই। তুমি বলছো আচ্ছা ঠিক আছে, তো গুরু সেই আগে ছবি কুরিয়ার করে পাঠাবে। পাঠালো, তো আমাদের কোম্পানির ডিসপ্যাচ আছে, আমার কোম্পানির ডিসপ্যাচের নামে পাঠাইছে। তো যখন আমি ডিসপ্যাচে গিয়ে বলে দিছি যে ভাইয়া আমার নামে একটা কুরিয়ার আসবে, যদি আসে এটা আমার কাছে আমাকে একটু ইনফর্ম করবেন। তখন ছবিটা যখন কুরিয়ারটা আসছে আমাকে ফোন দিছে যে আপনার কুরিয়ারটা নিয়ে যান। তো খামটা হাতে নিয়ে ডিসপ্যাচ থেকে আমার চেম্বারে আমার ইয়েতে চলে আসলাম। তখন যখন ছবিটা দেখবো গুরু, মানে খুলবো যে আমি, খুলতে মনে হয় যে আমার একটু কেমন জানি লাগতেছে, যার সাথে এত গভীরে চলে গেলাম তাকে দেখবো। তখন ছবিটা খামটা খুললাম, ছবিটা আমি হাতে নিছি গুরু, হাতে নিয়ে আসলে আমি দেখি নাই ছবিটা। প্রথমে ছবিটা খুলে আমি তার ছবির দিকে চোখটা তাকাই নাই, ছবিটা খুলে উল্টো ফিটে দেখেছি যাতে আমি ছেলেটা না দেখি, একটু আবেগে গিয়ে দেখব। তখন ছবিটার দিকে এক নজর প্রথমে চোখ মেলে তাকাইছি, চোখ মেলে তাকানোর পরে আমি মনে হচ্ছে যে যে স্বপ্ন মানুষটাকে নিয়ে আমি এতদিন কল্পনা করতেছি যে ভালো লাগতেছিল, তাকে কি আমি আসলেই স্বপ্নের পরি হিসেবে পেয়ে যাচ্ছি, তার চেহারাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে।
আপনারও কি এরকম ধরনের চিন্তা ছিল বা এরকম প্রেডিকশন ছিল যে এরকম এরকম হবে?
যেগুলো আমার চিন্তা ছিল যে খুব সুন্দর হবে,
মানে কতটা
মায়া মায়া হবে, চোখগুলো টানা টানা হবে। তো যখন ছবিটার দিকে তাকাইছে সে যেন আমার দিকে তাকিয়ে আছে, সে যেন আমার সামনে আছে। তো ছবিটা হাতে নিয়ে কয়েকবার বুকে নিয়ে নিছি গুরু।
করছেন কি এই কাম? একটা চেনা নাই জানা নাই, তার সাথে জীবনে দেখা হয় নাই,
যে গুরু মনে হয় যে আমি কাউকে একবারে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, যে তাকে আমি আসলে আপন করে নিব। তো তখন আমি ছবিটা সারাদিন দেখেছি, আমি কাজ
আপন করে নেওয়ার মানেই হচ্ছে বুকে নেয়া। এই প্রসঙ্গে কি কোনো একটা টেক্সট বা কোনো কমেন্টস আসছে সুমনা একটু দেখ, যে কারো আপন করে নেয়ার মানেই কি বুকে নেয়া, মানে ছবি আর কি যেটা করেছে মুরাদ, এইসব সম্বন্ধে বা আমাদের এই ভালোবাসা নিয়ে এই কথাগুলো সম্বন্ধে কিছু কমেন্টস যদি এসে থাকে।
অবশ্যই এসেছে গুরু, অনেকেই জিজ্ঞাসা করছে যে এটা কি কি ভালোবাসা বলে, এটাই কি সেই ভালোবাসাটা যেটা আমরা অনুভব করি? বিশেষ করে অনেকেই লিখেছে কথাগুলো, আছেন আমাদের সাথে অনেকেই, এবং অনেকে এরকমও প্রশ্ন করছে যে কথাগুলো শুনতে এতটা ভালো লাগছে, মনে হয় যে আমরা আমাদের জীবনের কোনো না কোনো কালে এরকম একটা অনুভূতি পেয়েছি।
এক্স্যাক্টলি, এবং আজকে যারা তারা হয়তো অনেকে রিলেট করতে পারছেন, এটা ষাটের দশকের কোনো ভালোবাসার গল্প তারা শুনছে কিনা এরকম কিছু হয়তো ভাবতে পারে।
তো দেন সে আমাকে জিজ্ঞেস করলো ছবিটা কি দেখেছো, আমি বলছি যে হ্যাঁ দেখেছি। তো বলতেছে যে কেমন লাগতেছে, তো আমি বললাম যে যে মানুষটার সাথে কথা বলতেছি, যে মানুষটাকে নিয়ে আমি কল্পনা করতেছি, সেম যাতে আমার ছবি দেখে আমার সেই কল্পনাগুলোর সাথে মিশে একবারে মিল হয়ে গেছে। তখন বলতেছে যে তাহলে তোমার ছবিটা পাঠিয়ে দাও। তখন আমি আমার ছবিটা পাঠিয়ে দিলাম। তো সে যেদিন ছবিটা আনতে গেছে অনেক কষ্ট করে ফ্যামিলি বাড়ি থেকে বের হতে হয়েছে, ও বাড়িতে তখন বাড়ি থেকে ওর ফ্যামিলিকে ম্যানেজ করে অনেক কষ্ট বের হতে হয়েছে। তো ছবিটা আনার পরে সে ছবিটা কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে সেই ছবিটা আগে দেখে নাই, সেও নাকি কয়েকবার সেটাকে সেও নাকি বুকে নিছে, সে যা আমাকে বললো আর কি সেও বুকে নিয়ে ফেলছে,
সে না দেখে
না দেখেই। তখন আমি বললাম যে না দেখি অবস্থা, তো দেখলে কি অবস্থা হতে পারে। বলতে সেটা আসলে বলার মতো ভাষা নাই, তবে কথা বলে যেটুকু আবেগে জড়িয়ে গেছি সেটাই মনে হয় যে খুব বেশি হয়ে গেছে। তো তো সে ছবিটা পথে পথে দেখে না, বাড়িতে এসে দেখে যে তার চাওয়ার মাঝে মনে হয় যে আসলে পূরণ হয়ে গেছে, যে সে যেরকম কল্পনা করেছিল যে একটা মানুষ এরকম এরকম হবে সেটাও যেন তার সাথে অনেকটা মিলে গেছে। তো সে ছবিটাকে সবসময় বুকে রাখতো গুরু।
আচ্ছা,
সে সবসময় বুকে রাখতো মানে কোথাও রাখে নাই, কেউ যদি আবার দেখে ফেলে এমনি। তো সে ছবিটা দেখে খুব ভালো লেগেছে, আর কেউ দেখে ফেলবে দুইটাই একসাথে কাজ করে সে সবসময় বুকে রাখছে ছবিটাকে। তো এভাবে চলছিল কথাবার্তা চলছিল গুরু, তার একটা ভালো একটা ভালো যে জিনিস দেখে আমি সবচেয়ে বেশি আকৃষ্ট, সে কিন্তু তার বয়সটা যতটা সুন্দর সে কিন্তু গুরু অনেক ভালো গান পারে, অনেক সুন্দর গান পারে,
তার পছন্দের দু একটা গান
গুরু। আমি তখন তার কাছ থেকে আমি গান শোনার জন্য সবচেয়ে মানে কি আবেদন করতাম, তখন সে বলতো তো বলছে যে তোমার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে। তো গুরু আমার বয়সটা কিন্তু আসলে একেবারেই ভালো না, সেজন্য আমি সুর দিয়ে বলতে পারবো না, মনে নেই রঙে রাঙা ওই গানটা এই গানটা খুব পছন্দ এবং তার কণ্ঠে গুরু অনেক সুন্দর লাগতো আমার কাছে। তখন তখন যখন সেই গানটা আমাকে শোনালো আমার যেন ভিতর কেমন একটা জানি কাজ করতেছিল, যে আমি আসলে যে মানুষটাকে নিয়ে কল্পনা করতেছি সেই মানুষটাকে আসলে সবকিছু আমার সাথে মিলে যাচ্ছে, আমি কি তার সাথে সাথে আসলে সবকিছু পেয়ে যাচ্ছি, যে মানুষটা কণ্ঠগুলো সুন্দর, তাকে দেখতে সুন্দর এবং সে যে গান গায় তার গান গাওয়াটা অনেক সুন্দর। তখন আমি সবসময় তাকে গান গাওয়ার জন্য অনুরোধ করতাম, আর সে আমাকে SMS করার জন্য তাকে গুরু আমি আবার কিছু দারুণ দারুণ SMS করতাম, সেই SMS গুলো খুব পছন্দ করতো। প্রতিদিন বলতো যে তুমি আমাকে প্রতিদিন 10টা করে SMS করবা, আমি তোমাকে প্রতিদিন 2টা করে গান শোনাবো। আমিও প্রতিদিন 10টা করে SMS খুব দামি দামি, ওর খুব ভালো লাগতো, ও আমার SMS গুলো ভালো লাগতো আর ওর কাছ থেকে আমি গান শুনতাম। তো প্রায় এভাবে চলতেছিল, এক মাস হয়ে গেছে, সে আমি তাকে তার সাথে দেখা করার জন্য গুরু উদ্গীব হয়েছিলাম, সেও দেখা করার জন্য উদ্গীব হয়েছিল, সে কবে ডাকা আসবে সে কবে ডাকা আসবে। তো এক মাস পরে গুরু সে ঢাকা থেকে আসলো, তো দেখা করবো গুরু আমরা ঠিক করেছি। সে যেই দিন ঢাকা থেকে আসবে তার পরদিন আমরা দেখা করব। গুরু যেদিন সে ঢাকা থেকে ঢাকায় আসলো পরদিন আমরা দেখা করব। তো দেখা করব মানে দেখা যে করতে যাব মানে ফিলিংসটাই আলাদা ছিল, যে দেখতে কেমন হবে,
একটা যে ধামাকা ধরনের ওয়ার্ড আসছে যে আমি এক্সাইটেড হয়ে উঠছি এখন, যেমন কি আসলো ফিলিংস, আর তখন ভাব সৃষ্টি হয়েছিল। আচ্ছা, তারপর
যে দেখা করব তাকে আমি প্রথমে তার দিকে কিভাবে দৃষ্টিতে তাকাবো, তার চোখে চোখে চোখ পড়লে আমি আমার কাছে কেমন
লাগবে, হ্যাঁ
কিরকম করবো তাকে দেখে কি করব, বা তার হাতটি কি প্রথমে গিয়ে তার হাতটি কি ধরবো। তখন গুরু আসলাম, আমি আগে দেখা করব কোথায়, জিয়া উদ্যানে। সে আমি বলছি যে আমার একটু ভয় ছিল, তারপরে আর তার সাথে কথা বলার পরে দেখি যে না আসলে সে যেরকম ভাবছে আসলে সেরকম না, আসলে সে আমাকে আসলে মনে হয় যে খুব ভালোবাসতেছে এরকম। তো দেখা করব মধ্যস্থ ঠিক করলাম, সে থাকে মিরপুরে আমি থাকি মতিঝিল, তো মধ্যস্থতার মধ্যে দেখা করব কোথায়, জিয়া উদ্যান।
আচ্ছা,
আমি চলে আসলাম জিয়া উদ্যানে, সে রিক্সা আসতেছে, তো ফোন করলাম যে আমি তো দাঁড়িয়ে আছি তুমি কোথায়, সে বলছে যে আমি আসতেছি একটু দাঁড়াও। তখন সে গুরু রিক্সা থেকে নামলো, তখন আমি দেখতেছিলাম যে অনেক অনেকই রিক্সা থেকে নামতেছে, কিন্তু আমার সে মনে মানুষটা কখন নামবে রিক্সা থেকে এবং সে কে মানে কোন মেয়েটি সে। তো যখন রিক্সা থেকে নামলো তার ছবির সাথে, যখন রিক্সা থেকে নামছে তার যে একটা ছবি পাঠাইছে ওই ছবির সাথে রিক্সা যে নামার পরে ছবির সাথে কিছুটা প্রায় মিল ফেয়ে গেছে আর কি।
তো
অনুভূতি দেখে
একদম মারা যায় না সেই রকম কিন্তু অনুভূতি
গুরু,
আরে গুরু তো শেষ, সেই রকম অনুভূতি
দেখেছি যে গুরু কি বলবো যে
কিছু বলেন,
তার বাস্তবতার সাথে অনেক অনেক মিল আছে।
কি করে তোকে বলবো
যে আমি তাকে কিভাবে বুঝাবো, আসলে আমি আমার স্বপ্নে মানুষটিকে পেয়ে গেছি।
কি করে তোকে বলবো স্বপ্নে আমার মনের আশকারাতে একদম হারিয়ে যাওয়ার মতোই পরিস্থিতি অ্যাকচুয়ালি।
আসলে তাকে দেখে আমি মনে হয় যে হারিয়ে গেছি, আমি নিজেকে আসলে নিজেকে মনে হয় যে এখানে রাখি নাই, আমি যে কোথায় আছি, আমি যে জিয়া উদ্যানে দেখা করতে আসছি আমি সেখানে না, স্বপ্নের রাজ্যে আমি কোথায় যেখানে কেউ নেই, ও আর আমি শুধু একাই দেখা করতে আসছি। তো আমি ছিলাম রাস্তার এই পাশে, ও রাস্তার ও পাশে রিক্সা থেকে নামলো, তখন আমি রাস্তা পার হয়ে তার কাছে গেলাম, এক নজর দেখলাম, সে আমাকে এক নজর দেখে আর আমার দিকে তাকায় নাই, আমিও আর তা একবার দেখে আর তার দিকে তাকাই নাই, মানে তার দিকে তাকায় একটু লজ্জা লজ্জা বোধ লাগতেছিল। পরে রাস্তা পার হবো তখন আমি চিন্তা করতেছি সে নিয়ে আমার হাতটা ধরে, আগে সে আমার হাতটা ধরুক,
এটা কেমন চাল ছেলে মানুষে।
আমি চাইছিলাম যে সে আমার হাতটা ধরে,
সুমনা কোন পৃথিবীতে রে,
সে আমার হাতটা ধরুক, রাস্তা পার হোক, আমরা হাত ধরে জিয়া উদ্যানে প্রবেশ করবো।
পুরুষ বলে কথা
কেন জানে আমার
নিজে
ফিল করতেছিল যে এই প্রথম দেখা, তার সাথে আমি হাত ধরবো যদি সে অন্যটা মিন করে আবার,
কিন্তু হাতের স্পর্শটা বা পেতে যাচ্ছে
সে ধরার কাজটা সেই ভালো লাগতেছিল, এবং সে তার থেকে বিষয়টা আগে আসুক। তো সে ধরে না আমার একটু কেমন জানে লাগতেছে, সে ধরে না কেন, আমি চাচ্ছি যে আস্তে আস্তে হাঁটতেছি, রাস্তাটা পার হচ্ছে যে
একা তাগায় দিয়ে হাঁটতেছেন,
সে যাতে আমার হাতটা ধরুক কিন্তু ধরতেছে না।
খুঁজে মরি তোকে কত হাজার বার, কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সব পারা পার, মনের আশকারাতে কাছে নাম হারিয়ে গেলাম, কি করে তোকে বলবো তুই কে আমার।
আজব আমি কিন্তু ভিজুয়ালাইজ করছি মুরাদ, একটা মানুষ তুমি আর আজি ভাই, তুমি সহজ সরল বলে আমার কনফিউজ করছো, তুমি কিন্তু পাকনা আছো ভাই,
গুরু
গুরু বলতেছো আবার পাকলামিও করতেছে, যাই হোক এক হাত সামনে দিকে আগায় দিয়ে কিন্তু আসতেছো,
আমাকে একটু ধরুক আমি না ধরে
খুলবে একটা শুভ নাকি। ইউ ক্যান ইমাজিন ইট যে একটা ছেলে হাঁটতেছে এক হাত আগায় দিয়ে মেয়েটা যেন হাতটা ধরে, শুভ না ক্যান ইমাজিন দ্য পিকচার্স, যে একটা রাস্তা পার হবে, মেয়েটা প্রথম এসে দাঁড়াইছে পাশে, ছেলেটা হাতটা বাড়ায় রাখছে, অ্যাটলিস্ট যেন হাতটা ধরে। মুরাদ তুমি ভাই চিজ আছো, বহুত পৌঁছে চিজ হয়ে, এটা আমি বুঝতে পারিনি। হ্যাঁ তারপর কি হলো?
পরে জিয়া উদ্যানে ঢুকলাম, এক জায়গায় বসলাম, তো বসলামার পরে জিজ্ঞেস করলাম যে আমরা তো যখন দেখা করব তার আগে বলেছিলাম যে দুজন দুজনে হাত ধরে হাঁটবো, অনেক কথা বলবো, তুমি কেন হাতটা ধরলে না? তো বলে যে বোকা মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, মেয়েরা কি আগে কোনো কিছু করতে চায়? আগে তো ছেলেরা সেটাকে ইয়ে করে, মেয়েরা তারপরে সেটাকে সাহস পেয়ে করে।
সেই তো,
তো আমি বলছিলাম যে তোমার মনে কি চাইছিল? আমার মনে চাইছিল যে তুমি আমার হাতটা ধরো আগে, তো আমি তো চিন্তা করছি তুমি আগে আমার হাতটা ধরো। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে দুজন দুজনে সে আমাকে ধরবে মনে করে আমি ধরলাম না, আমি আগে ধরবো বলে সে আমাকে ধরলো না। তো গুরু
এই মিসআন্ডারস্ট্যান্ডিং পড়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সরফরাজ দুধের সর খেয়ে যায়, ভাগ্যের যে পরে আবার দুজনে কাছাকাছি আসছেন। তারপর
তো গুরু আমি চাচ্ছি যে তখনও আমি চাচ্ছি যে সে আমার একটু কাছাকাছি থাকুক, কাছাকাছি বসুক। তো সে একটু সেও দূরত্ব থাকে আমিও দূরত্ব থাকি। তো পরে একটা ফুচকার দোকানে বসলাম, ওরা আবার সবসময় বলতো যে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে গিয়ে ফুচকা। তো ফুচকার দোকানে বসলাম, খেলাম, মানে গল্প করতেছিলাম, ঘুরতেছিলাম। কিন্তু প্রায় বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা পর্যন্ত আমি যে মনে মনে ভাবতেছি সে এর মধ্যে আমাকে হাতটি ধরবে, কিন্তু ধরে নাই। আমার ইচ্ছে ছিল যে সে আমার হাতটি ধরবে বা আমি তার হাত ধরে হাঁটব, কিন্তু আসলে সেটা গুরু হয়ে ওঠে না। পরে সন্ধ্যার পরে সে চলে গেল। তো বাসায় যাওয়ার পরে সে আমাকে ফোন দিল যে তুমি যে স্বপ্নে মানুষটি খুঁজছিলে সেটা কেমন দেখলে। তো আমি তখন আর বর্ণনা দেয় না যে কেমন লাগতেছিল। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগতেছিল, তখন সে আর আমাকে বলে নাই। তো গুরু আমরা কিন্তু দুজন দুজনের প্রতি খুব দুর্বল হয়ে যাচ্ছি গুরু। তার সে আমার অনেক কথাগুলো তার ভালো লাগতো, যেমন তাকে ধর্মীয় অনুশাসন চলা যে পরামর্শগুলো সেটা তার ভালো লাগতো, সে নামাজ পড়ছে কিনা। স্টিল নাও আমি এখনো ভোরবেলা তাকে নামাজের জন্য জাগিয়ে দিই, ইভেন সেও আমাকে জাগিয়ে দেয়। তো সে নামাজ পড়ছে কিনা,
খাওয়া দাওয়া করছে। ফাসক্ত নামাজ পড়েন?
হ্যাঁ গুরু আমি ফাসক্ত নামাজ পড়ি।
সেও নামাজ পড়ে?
সেও নামাজ পড়ে গুরু। তো তাকে খাওয়া কখন খাওয়া দাওয়া করছে, কি করছে, কি করতেছে, আমি কন্টিনিউ তার খুব টেক কেয়ার করতাম, সেও আমাকে এগুলা করতো। তখন মানে একটা ভালো লাগা এই বিষয়গুলোকে, আসলে এই বিষয়গুলোকে আরো বেশি হাইলাইট করে তুলতেছে যে একজন মানুষ যার সাথে কয়েকদিনের সম্পর্ক সে আমার প্রতি এত টেক কেয়ার হচ্ছে। মানে আমরা দুজন দুজন এতটাই কাছাকাছি চলে যাচ্ছে মনে হয় যে আমরা আসলে দুজনে স্বামী স্ত্রী হয়ে গেছে এগুলো। তো পরবর্তীতে আরেকদিন দেখা করব, সেদিন আর দেখা হয়ে ওঠে না। তো এর মধ্যে খবরটা সে আমাকে একদিন ভালো শোনায় না, সে বলতেছে যে মোরাদ আমার তো বিয়ে হয়ে যাবে। কথাটা শুনে গুরু আমি প্রায় 3-4 মিনিটের মধ্যে থমকে গেলাম যে এটা কি বলে, যে সে আমাকে স্বপ্ন দেখানোর চিন্তা করলো আর সে এখন বলে যে তার বিয়ে হয়ে যাবে। তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল যে গুরু সে এটা কি বললো, কেন বললো। তখন আমি বলছি যে কেন এখন বিয়ের কথা হলো কেন, বলছে যে আমার ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আসলে তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আমি বললাম যে আসলে গুরু আমি ওরকম ছেলে না যে আমার ফ্যামিলিকে ছাড়া, আমাদের বংশধরদের ছাড়া আমি কোনোভাবে মানে কাউকে না জানিয়ে বিয়ে করে চুরি করে বিয়ে করে ফেলবো, সেটা আমার দ্বারা আসলে এমনিও সাহস ছিল না। তার মধ্যে আমাদের ফ্যামিলি একটা রেপুটেশন ছিল, সেটা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। তো ও আমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে মুরাদ আমার কিন্তু সম্বন্ধ আসতেছে, আমার বাবা মা শীঘ্রই আমাকে বিয়ে দিয়ে দিবে, তুমি কিছু একটা করো। তো আমি বলছি যে না আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তো লাস্ট যেটা হচ্ছে যে যেটাতে এসে আসলে আমাদের আমাদের মূল কাহিনীতে চলে যাওয়া, মানে একটা সেনাবাহিনীর ছেলের সাথে তার ফ্যামিলি বিয়ে ঠিক করছে, সেটা সবেবরতের আগে তার বিয়ে ঠিক হবে। তখন সে আমাকে বিয়ের জন্য বলতেছিল, তখন আমি বলছি যে না বিয়ে করব না। তখন বলতেছে যে মোরা তুমি যদি বিয়ে না করো আমি কিন্তু পয়জন খাবো। তখন কথাটা শুনে আমি একটু থমকে গেলাম যে আমি তো অনেক শুনেছি, অনেক টিভিতে দেখেছি, পত্রিকা দেখেছি যে মেয়েরা বিষ খেয়ে মরে যায়, প্রেমের জন্য আত্মহত্যা করে, বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে। তখন আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু তারপরেও সে আমাকে এই মৃত্যুর ভয়টা দেখিয়ে সে আমাকে আমার ভিতরে একটু দুর্বলতা কাজ করতেছিল যে না আমি তাহলে বিয়ে করতে হবে, পরে গুরু বিয়ে করব। তো কিভাবে বিয়ে করব গুরু, আমি যে বিয়ে করব কাজী অফিসে গিয়ে, সেখানে আমার যে চাকরি করে সেটা কিন্তু আমার আসলে ওরকম অবস্থা ছিল না,
সেই ইকোনমিক
অবস্থাটা ছিল না। তাই বলছে যে না আসলে আমি এইভাবে কাজে অফিসে গিয়ে বিয়ে করতে পারবো না। তো বলছে যে কোনো একটা ব্যবস্থা করো। তারপরে গুরু আমার এক ফ্রেন্ড আর কি, সে আমাদের সাথে একসাথে পড়াশোনা করে, তো তাকে দিয়ে যদি করি আমি তাহলে আমার খরচটা লাগবে না। তো নাম জুলফিকার, ওনাকে বললাম যে ভাই আমার একটা সমস্যা, আমি বিয়ে করতে চাচ্ছিলাম। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুক্রবারে আমাদের ক্লাস হয় তো আসব, তখন ওই দিন বিয়ে হবে। তো আমি আসলাম, ও ওই দিন শুক্রবারে আসলো। এখন বিয়ে যে করব গুরু স্পেস পাচ্ছিলাম না, কোথায় বিয়ে করব। তো আমার এক ফ্রেন্ড মুশফিক, সে তাকে ফোন দিলাম যে দোস্ত আমাদের তো এই ঘটনা। তো বলছে যে ঠিক আছে আমাদের বাসায় আসো। তো গুরু বাসায় গেলাম, বাসায় গিয়ে বিয়ে হলো, ওর মুশফিকের বাসায় বিয়ে হলো। তখন ওখান থেকে বিয়ে হয়ে আমরা খাওয়া দাওয়া করে রমনা পার্কে চলে আসি। পরে কোথায় ঘুরে ঘোরাফেরা করে ওর বাসায় চলে গেছে, আমি আমার বাসায় চলে আসছি। গুরু তারপর সবে বেলা চলে আসছো, আমাদের বিয়ে হয়েছে 29 জুন 2012 সালে। সবে বেলা চলে আসছে, ওর মা যে সেনাবাহিনীর সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করছিল সে সম্বন্ধে চলে আসছে। ওর মা ওকে বিয়ের কথা বলছে যে তুমি ঢাকা থেকে বাড়িতে চলে আসো, বিয়ে হবে। তখন ওর মাকে সে বলে দিল যে মা আমি তো বিয়ে করে ফেলছি। এই কথাটা শুনে ওর মা ওর কাছ থেকে যতটুকু শুনে সাথে সাথে ফোনটা কেটে দিয়ে ওকে ওর ভাইয়ের কাছে ফোন দিয়ে, ওর ভাবিকে ফোন দিয়ে বলছে যে ওকে আর আজকে ওকে কোনো খাওয়া দাওয়া দিবি না, ওকে একটা ঘরের মধ্যে বন্দি করে রাখবে। তখন সে আমাকে ফোন দিলে বলে মুরাদ এই অবস্থা চলতেছে, আর ওর মা ও ফ্যামিলি থেকে ওকে অনেক মানসিক প্রেশার ক্রিয়েট করতেছিল। তখন ওর অনেক কান্নাকাটি করতেছিল ওর মার কাছে যে মা দেখো ছেলেটা অনেক ভালো, তুমি তার সাথে কথা বলো, তাকে দেখো। তখন ওর মা বলছে যে ঠিক আছে তাহলে ছেলেটার সাথে আমি দেখা করব। ওর মা একদিন ঢাকায় আসলো, আমার সাথে দেখা করলো, রমজানে দেখা করতে আসলো। পরে দেখা করতে আসলো ওর মা আমার সম্পর্কে জানলো গুরু, যে আমার আমি কি করি, আমার অর্থনৈতিক অবস্থা কি আমার। তখন আমি আসলে গুরু সত্যি সত্যি সবকিছু বলে দিলাম। তখন ওর মা চলে গেছে, ওর মা আর আমাকে কিছু বলে নাই, ইফতারি করে ওর মা চলে গেছে বাড়িতে। তখন ওকে বারবার আমাকে বলে যাওয়ার জন্য চাপ দিচ্ছে ওর মা, ও আসলে অনেক কান্নাকাটি করতেছে, আমাকে বলতেছে যে মুরাদ তোমার সাথে মনে আমার সম্পর্কটা টিকবে না। কেন আমার মা তোমার সাথে দিবে না কেন বলে যে আমি জানি না, সেটা বলতে পারবো না। তো গুরু ওর ভাই যে ঢাকায় থাকতো উনি কোরবানি ঈদে ওর বাসা ছেড়ে চলে গেছে, মানে ওকে বাড়িতে নিয়ে গেছে দেশের বাড়িতে। তখন নিয়ে গেছে আর গুরু ওর মা আমার কাছে দিবেই না। তখন আমার ওয়াইফ তার মার কথাই শুনতেছিল যে না আমার মা যেটা বলবে সেটাই হবে। ও বলতেছিল যে গুরু মনে আমি তোমাকে ভুলে যেতে হবে। তো আমি বললাম যে তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিছিলা আর এখন তুমি আমার কাছ থেকে চলে যাবা, এটা কি ধরনের কথা বলো। বলছে যে আসলে আমি তখন আবেগে করে ফেলছিলাম, আসলে এখন বাস্তবে এসে দেখি যে সেটা আসলে হচ্ছে না। তো আমি বললাম যে তোমাকে আমি অনেক বাস্তবতার সাথে দাঁড় করাতে চেয়েছিলাম যে আমি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আমি নিজে একটু সমস্যায় ছিলাম আর আমি এইভাবে আসলে করে পরবর্তীতে আমি ডাক্তার টেকাল দেব সেরকম অবস্থা সিচুয়েশন ছিল না। গুরু এর মধ্যে হয়েছে যে ওর অবস্থা সম্পর্কে জানছি যে ওদের অবস্থা ভালো, বা আমি যদি এভাবে করে বিয়ে করে ফেলি যদি আমার বিরুদ্ধে কোনো ধরনের ওরা আমার এগেনস্টে কোনো ধরনের অ্যাকশন নেয়, তো সেজন্য গুরু আমি যে কাবিন নামা করেছি এভিডেভিডের মাধ্যমে বিয়ে করেছি ওগুলো কিন্তু আমি আর তার কাছে দেই না, আমি আমার কাছে রেখে দিয়েছিলাম যাতে ওরা আমার আমার এগেনিস্টে কোনো ধরনের অ্যাকশন নিতে না পারে। তো করু তখন তার মার সাথে কথা বলতে চেয়েছিলাম, তোর মার সাথে কথা বলে
বিয়ের পরে কি আপনাদের সংসার হয়েছিল, সংসার করার সুযোগ কি পেয়েছিলেন?
আমরা বিয়ে হয়েছে আলাদা আছে,
তারপর থেকে আলাদা,
তারপর থেকে আলাদা, একসাথে হতে পারে না, কারণ ও বাসা থাকতো আমি তো মেসে থাকতাম।
এবং এই চাপ কি কন্টিনিউয়াসলি
কন্টিনিউয়াসলি হচ্ছে
যে আপনাকে সেপারেশন করে দেওয়া?
হ্যাঁ হ্যাঁ, আলাদা করে দেওয়া। ওকে বলছে যে আমাকে ভুলেই যেতে হবে। তো অ্যাকচুয়ালি ও এত ভালোবাসার গভীরে ছিল, কিন্তু সে হঠাৎ আমাকেও ভুলে যাওয়ার চেষ্টা করতেছিল। তখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল গুরু। আমি রীতিমত সারাদিন কাঁদতাম যে আমি আসলে তাকে বিয়ে করতে চেয়েছিলাম না, কিন্তু সে আমাকে বিয়ে করে এখন সে তার ফ্যামিলির চাপে আমাকে ভুলে যেতে চাচ্ছে। আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছিলাম, ও মানতেছে না। ও বলে যে না, আমার ফ্যামিলিকে ছাড়া আমি কোনো কিছু করব না। তো আমি বললাম যে তোমাকে আমি বিয়ের আগে অনেক বাস্তবতার সাথে দাঁড় করতে চাইছিলাম যে দেখো আমি আমার সিচুয়েশনটা বোঝাতে চেষ্টা করছিলাম, বাট তুমি সেটা বুঝতে চাও নাই, কিন্তু এখন তুমি সেটাকে শুনে এখন তুমি পিছপা হয়ে যাচ্ছ, এটা কি ধরনের কথা? তখন ওর মার সাথে কথা বলতেছিলাম, ওর মা আমাকে বলল যে বাবা আসলে শুকনো কথা চিরা ভিজে না, তোমার যা শুনলাম অবস্থা এতে আমি তোমার কাছে দিতে পারবো না। তো ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে না, মানুষ টাকা পয়সার মাঝে যে সুখ আছে আসলে তা কিন্তু না। একজন মানুষ যখন ভালোবাসে তার ভালোবাসা মানুষটাকে নিয়ে কিন্তু অনেক সুখে থাকতে পারে, গাছতলায় কিন্তু অনেক সুখে থাকতে পারে। মা বললো যে এগুলো আবেগের কথা, আসলে বাস্তবে দাঁড়িয়ে দেখো বাস্তবটা বড় কঠিন। তো তারপরে অনেক আমার ওয়াইফকে আমার কনভিন্স করার চেষ্টা করলাম, তো আমার ওয়াইফ কনভিন্স হয়ে গেল, আমার পক্ষে চলে আসলো। এখন আমি আর আমার ওয়াইফ ওর ফ্যামিলিকে কনভিন্স করার চেষ্টা করি। গুরু ওর ফ্যামিলি বলতে ওর মা জানে, শুধু ওর বাবা জানে, আর কাউকে জানা না, যাতে ওদের ফ্যামিলি কেউ জেনে, যাতে ফ্যামিলির মান সম্মান নষ্ট হোক বা ওর কোনো ক্ষতি হোক, এটা আসলে সে তার ফ্যামিলি তার বাবা মা চায় নাই। গুরু সে এখন আমাকে বলে যাবে। তো তাকে যখন কনভিন্স করলাম তখন তার মাকে আর কনভিন্স করতে পারতেছিলাম না, তার মা দেবে না। তো আমরা দুজন মিলে তার মাকে কনভিন্স করার চেষ্টা করলাম। ওর মা বলে যে আচ্ছা দেখি, ভেবে চিন্তে দেখি, কিন্তু আমার কাছে দিবে সেটা কিন্তু বলে না, আমার কাছে দিবে না সাপ কথা, বলে আমরা মেয়ে অন্য জায়গায় দিয়ে দিব, তবে আমরা দেখাশোনা করতেছি বিয়ে দিয়ে দিব। তো আমাকে আর কোনো দল আশ্বস্ত করে না যে তোমার যে সমস্যা সে সমস্যাগুলো যদি উত্তোলন হয় তাহলে আমরা ভেবে দেখব। তো গুরু 2012 সাল থেকে 2012 সালে বিয়ে হলো 29শে জুন। এখন পর্যন্ত আমার যে সমস্যা সে সমস্যাগুলো দূর হচ্ছিল না বলে ওকে এখন বিয়ে দেওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতেছে। ও সারাদিন কাঁদে, আমার বিয়েটা শুনে অনেক অনেক খারাপ লাগতেছে। আমি ও সারাদিন কাঁদে ঘুরে, আমি ঘুমাতে পারি না। আমার যে সমস্যা আমি সেই সমস্যা নিয়ে আসলে টেনশন করি। আমার বিয়ে করা স্ত্রী
যদি না পান বুকে,
তাকে তাকে হারিয়ে ফেলতে হবে
যদি সত্যি হারাতে হয়।
গুরু আমি রীতিমতো অসুস্থ হয়ে গেছি, আমি ফিজি থেকে প্রায় 6 মাস চিকিৎসা নিয়েছি। গুরু
কিসের চিকিৎসা?
আমার কোনো কিছু খাওয়া দাওয়া হতো না, আমি সারাদিন মন মরে হয়ে থাকতাম। আমার আমি রাতে ঘুমাতে গেলে গুরু আমি 10 মিনিটও ঘুমাতে পারতাম না।
এই কারণে চিকিৎসা দিয়েছেন?
আমি ঘুমাতে পারতাম না, আমার শরীর অনেক খারাপ হয়ে গেছে, আমি ঘুমালে আমার শরীর পুরো ব্যথা হয়ে যেত। মাথা ঘুরে তো আমি সারাদিন টেনশন করতাম, করো আমার অফিসে কাজ করবো আমি কিভাবে যে করতাম, আমার দিনগুলো খুব খুব শোষণীয় অবস্থায় যেত, করো
যেত না যাচ্ছে
যাচ্ছে তখন যাচ্ছে আর কি।
তা এখন কি হবে যদি ফাইনালি না পান আপনার জুলিয়াকে?
গুরু এখন সেটা যেটা হচ্ছে যে এতদিন দেখেছে তো ও আমাকে বললো যে আমি তোমাকে একটা সত্যি কথা বলি। আমি বললাম যে কি? বললো যে তোমার যে সমস্যা আমার মা জানছে, আমি কিন্তু আমার মাকে অনেক ভার বোঝাতে চাইছি, তো আমার মা আসলে আমাকে ওভাবে কিছু বলে নাই, কিন্তু আমার মা আমি বুঝতেছি যে আমার মা মনে হয় তোমার যে অবস্থাটা পরিবর্তন হয়, যে তোমার কোনো অবস্থা পরিবর্তন হোক, যে তোমার হাতে আমাকে তুলে দেয়, কিন্তু আসলে তোমার কোনো পরিবর্তন দেখছে না। আমাকে খুব এখন এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে ওকে বিয়েদের জন্য ওকে খুব চাপ চেষ্টা করতেছে এবং দেখাশোনা হচ্ছে। গুরু এটা শুনে আমার কাছে আমি রাত হতেও দেখি, গুরু রাত পড়াতেও দেখি, আমি শুধু রাত্রে আমার সেই পেলাশে দিনগুলো করে কল্পনা করে যে কত সুন্দর ছিল।
এবং ফাইনালি
একজন ভালোবাসা মানুষকে একজন মানুষ আরামে কতটা কষ্ট লাগে, আর নিজের বিয়ে করা এসছে সেটাকে হারাবো।
সিদ্ধান্ত যদি ওরা নিয়ে নেয় একরকম, তো আপনার সিদ্ধান্তের বাইরে, আপনার নজরের বাইরে থাকছে। ফাইনালি যদি এরকম সিদ্ধান্ত হয়ে যায় যে জুলিয়া অন্য কোনো কারো ঘরে অন্য কারো সংসার করছে, আপনি এই ব্যাপারগুলো এই পরিস্থিতিগুলোকে তখন কিভাবে মানিয়ে নেবেন? এখনো কিন্তু ঘটনা ঘটেনি, যদি ঘটে যায় আপনার জুলিয়া আপনার আর নাই।
গুরু
এখন পর্যন্ত আপনি হয়তো কল্পনায় ভাবতে পারছেন, আপনার ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারছেন, রাত্রে হয়তো 10 মিনিট ঘুমিয়ে সারভাইভ করছেন, সারাদিন ক্ষুধা লাগে না, এইরকম একটা অবস্থার ভেতর দিয়ে দিন অ্যাটলিস্ট পার করছেন। সেই জুলিয়া যদি আপনাকে ছেড়ে অন্য কোথায় তাকে পাত্রস্থ করে দেয় তার পরিবার, সে যদি অন্য কারো হয়ে যায়, সে যদি মুরাদের নামের সাথে আর যুক্ত না থাকে, তখন
গুরু আমি জানি যে আত্মহত্যা মহাপাপ, তো আমি ভাবতাম।
আপনি তো সেই মানুষ যে আমাকে অলরেডি কথা গল্পের শুরুতে বলেছেন যে পাঁচক তো নামাজ আমি পড়ি, নামাজ আমি মিস করি না। তখন আমি মনে মনে ভেবেছি যে সাধারণ মানুষ হিসেবে ইহলোকে আমি তার চাইতে কতটুকু ট্যালেন্ট বা না সেটা হয়তো প্রশ্নের দাবি রাখি, কিন্তু মুসলিম হিসেবে সে যে আমার চাইতে অনেক বড় মাপের এতটুকু আমি পরিষ্কার, কারণ আমারও সবসময় পাঁচক তো নামাজ পড়া হয়ে ওঠে না। আমি মনে মনে এই ক্যালকুলেশনটা করছিলাম, কিন্তু ফাইনালি আপনার বৈবাহিক সূত্রে যিনি স্ত্রী সে যদি আপনার না হয়ে অন্য কারো হয়ে যায়, তখন আপনি কিভাবে নিজেকে সামাল দিবেন?
সেটাই বলতেছি গুরু।
সে আত্মহত্যার কথা আপনার মুখ দিয়ে কোনোভাবেই আসে না।
তো আমি তখন বিভিন্ন পত্রিকা দেখি বা মিডিয়াতে দেখি যে আত্মহত্যা করে, তখন আমি আমার ঘৃণা হয় ওদের প্রতি, যে নিজের জীবনটাকে এরা কিভাবে এভাবে মৃত্যু মুখে ঢেলে দেয়। তো আমি যে সিচুয়েশনে গ্রুপ পড়ছি এই পড়ার ফলে বুঝতে পারতেছিলাম যে একজন মানুষ তখনই আত্মহত্যা করে।
আত্মহত্যার পক্ষে আমি আসলে কোনো কথাই শুনতে চাই না, এটা কল্পনাতে আমি আনতে চাই না, কিন্তু আমি এটা ভেবে সত্যি অবাক হচ্ছি আপনার হবে না সেটা চিন্তা করে আপনার
অবস্থা
কিছু করে ফেলে তখন কি করবেন আপনি? আমি এটা ভেবে আশঙ্কিত হচ্ছি যে তখন আপনার কি হবে, কিভাবে সে ব্যাপারটাকে সামাল দিবেন আপনি?
গুরু সেটা কখনো আসলে মেনে নিতে পারবো না, কিন্তু সেই অবস্থাটা আমার সেই অবস্থাটা কি হবে আমি সেটা নিজে ভাবতে পারি নাই।
জুলিয়া নাই তার পছন্দের সেই গানটি কি জানো বলছিলেন আপনি?
মনের রঙে রাঙাবো।
মনেরই রঙে রাঙাবো।
আমি গুরু
এই গানটা কেউ আপনাকে গেয়ে শোনাবে না, জুলিয়াকে একটু ফোনে নেওয়ার চেষ্টা করি, আপনাকে কণ্ঠস্বর শোনানোর চেষ্টা করছি, যে মানুষটি অনেকদিন আপনার সাথে বৈবাহিক সূত্রে স্ত্রী হওয়ার পর কত বড় দুর্ভাগা আপনি, কত বড় কষ্টে থাকা মানুষ আপনি, যে পাগলের মতো ভালোবেসেও আপনার স্ত্রীকে আপনি আপনার পাশে।
আমি একবারে অসহায়, মানে আমি কোনো আসলে জুনিয়াকে পাওয়ার কোনো মাধ্যম পাচ্ছিলাম না গুরু।
আমার কাছে তো কোনো চমৎকৃত করবার মতো কোনো কিছু নাই রে
ভাই। আপনার অনেক কারিশমা দেখেছে গুরু।
হ্যাঁ কারিশমা, আমি যে কত বড় অসহায়, কত বড় ফাপড়ে থাকি যখন এরকম পরিস্থিতিতে পড়ি সেটা আমি সবচেয়ে ভালো জানি। ধন্যবাদ
গুরু,
প্রশংসা সেই সৃষ্টিকর্তা যিনি মাঝে মাঝে সাহায্য করেন, তাই কিছু ক্যারিশম্যাটিক ঘটনা এখানে ঘটে যায়। কিন্তু সত্যি আমি এখন ঠিক সেই রকম একটি অসহায়ত্বের মধ্যে আছি, যে এরকম একটা সহজ সরল সাধারণ একজন মানুষের সাধারণ একটি স্বপ্ন, যার সবকিছুই সাদা কালো। আমি প্রথম দিকে বলছিলাম তার চাওয়া, তার স্বপ্ন দেখা, তার বেড়ে ওঠা, তার পরিসর, পরিমণ্ডল, তার ভালোবাসা, তার পাওয়া, তার পা না পাওয়া, সবকিছু সাদা কালো। একটু জীবনটা রঙিন হয়েছিল কিছু সময়ের জন্য,
মানে যখন সে বলে যে তার বিয়ে হয়ে যাচ্ছে, তার ফ্যামিলি তাকে বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে, আমার সারাক্ষণ গুরু বুক ব্যথা করে, আমার বুক ব্যথা উঠলে আমি আসলে গুরু ঠিক থাকতে পারি না, আমার অনেক কষ্ট হয়।
আমাদের সাথে ফোনে যুক্ত হতে যাচ্ছেন মুরাদের সেই প্রেমময় মানুষটি জুলিয়া। জুলিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। জুলিয়া আপনি আমাদের কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
এবং আপনার সাথে যখন আমরা আসলে তো ইট সাউন্ডস রিয়েলি গুড জুলিয়া। আমি প্রথম থেকে মনে করছিলাম যে একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে কিনা মুরাদ, বা মুরাদ হয়তো কখনো কোনো মেয়ের সাথে কথোপকথন করেনি, সেই কারণে কি তার কাছে মনে হয়েছে হ্যালো শুনেই যে মেয়েটি কণ্ঠস্বর এত সুন্দর কিভাবে। আসলে সুন্দর, ইট সাউন্ডস রিয়েলি গুড, এবং কথাটা যেটা যতটুকু শুনলাম হ্যালো শুনতে পাচ্ছি, তাই তো জুলিয়া? এই কথাটাই তো বললেন মনে হয়। দিস ইজ রিয়েলি গুড, শুনতে ভালো লাগলো আপনার কণ্ঠস্বর। আপনার ভালোবাসার মানুষ মুরাদ আমাদের সাথে উপস্থিত আজকে প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, এবং যতটুকু বুঝতে পারছি যে তাকে ছাপনাকে ছাড়া তার জীবন যে কতবারই বড় অসহায়ত্বে ভরা, তার কান্না, তার কষ্ট, তার দীর্ঘ নিঃশ্বাস, তার দুঃখ যেটা সামনে থেকে অনুভব করছি আমি, সেটি যে কতখানি দুঃখে ভরা আপনাকে ছাড়া সেটি সত্যি কল্পনার অতীত। সেই ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে আপনি কি কিছু বলবেন জুলিয়া? আপনার ভালোবাসার মানুষটিকে উদ্দেশ্য করে কি আপনি কিছু বলবেন? বড় বেশি ভালোবাসে আপনাকে সে, এবং আমাদের চাইতে আপনি অনেক বেশি ভালো বুঝেন এবং জানেন এই মুরাদকে, যে খুব সাধারণ খুব সহজ একজন মানুষ যার স্বপ্ন শুরু এবং শেষ সবকিছুই আপনাতে। সে আপনি যেন অনেকটা ওই রকম ওই যে ভ্রমণের ভেতরে জীবন পোড়া থাকে না, মুরাদের জন্য যেন পুরো বিষয়টা আপনি এরকম। সে আপনাকে যদি সে কখনো না পায় তার জীবনটা কিন্তু স্থবির হয়ে যাবে, সেটা তো আপনি জানেন জুলিয়া। আপনি কি জানেন সেটা?
আমি জানি
আপনাকে অনেক বেশি ভালোবাসে সে, তার চাইতে বড় যেটা কথা আপনাদের মধ্যে রহমতপূর্ণ একটি সম্পর্ক বিষয় আছে, সে আপনার বিবাহিত স্বামী, সে আপনি তার স্ত্রী। আপনার স্বামী বসা আমার সাথে, সে পাগলের মতো কান্নাকাটি করছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, সে আপনাকে পেতে চায় কাছে, সারাটা জীবন একসাথে থাকতে চায়, আপনার সাথে বুড়ো হতে চায়, পুরো জীবনটা পার করতে চায় জুলিয়া। আপনি চান না? কিছু বলুন আপনি।
কিন্তু আমি এমন একটা পরিস্থিতি দাঁড়ানো গুরু যে আমি না পারছি তার কাছে যেতে, না পারছি ওকে ছাড়া থাকতে, আমার কাছে মানে কি করবো আমি, মানে
শুধু কান্নাকাটি করবেন, ওখান থেকে আপনি কাঁদবেন, এখান থেকে ও কাঁদবে, শুধু দীর্ঘ নিঃশ্বাস। জীবনের যুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে হেরে যাবেন আপনারা, ভালোবাসা হেরে যাবে, পরস্পরের সাথে একসাথে চলবেন, একসাথে স্বপ্ন দেখবেন, একসাথে সূর্য উঠতে দেখবেন, সূর্যাস্ত দেখবেন, একসাথে দুজনের হাত ধরাধরি করে হাঁটবেন, আর আপনি গান করবেন সেই পরিচিত গানটি, আমিও শুনতে চাচ্ছি, প্লিজ গানটি শোনান আমাকে একটু, মনেরই রঙে রাঙাবো। জুলিয়া আপনার কণ্ঠে গানটা শুনতে আমিও চাচ্ছি। আমি আপনাদেরকে সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, আপনারা চন্দ্রিমা উদ্যানের সামনে ওই রাস্তাটি জিয়া উদ্যান নামে আপনারা চেনেন, আপনারা দুইজন হেঁটে চলেছেন, আপনার সহজ সরল ভালোবাসার এই মানুষটি পাগল মুরাদ, ও হাত বাড়িয়ে রেখেছে আপনি হাতটা ধরবেন সে আশায়। চারিপাশে কৃষ্ণচূড়া গাছগুলো ফুলে ফুলে একেবারে ভরা, ইনফ্যাক্ট রাস্তাটা একদম কার্পেটের মতো বিছানো যেন কৃষ্ণচূড়ার ফুলে, এবং সেই মুহূর্তে আপনার সেই গানটি, মনের এই রঙে রাঙাবো, প্লিজ একটু শোনান আমাদেরকে। আপনি রিকোয়েস্ট করেন গানটি শোনানোর জন্য, আমরা গানটা শুনতে চাচ্ছি, ইনফ্যাক্ট আমার মনে হয় লিসনার যারা আছেন তারাও হয়তো শুনতে চাচ্ছে আপনার কণ্ঠে সেই গানটি, যেটি প্রচন্ড ভালোবাসে মুরাদ শুনতে, আজ স্টুডিও থেকেও সে শুনুক আপনার সেই ভালোবাসা ভরা সেই গানটি।
জুলিয়া, গুরু যেহেতু রিকোয়েস্ট করছে, লিসনারদের উদ্দেশ্যে তুমি সেই গানটি গাও, যে গানের সুরে আমাদেরকে উতলামন করেছিল,
হারিয়ে গেছে, অনেক কাছে নিয়ে এসেছিল আর কি। জুলিয়া শুনি গানটা,
প্লিজ গাও।
হ্যাঁ শুনতে পাচ্ছি। না না, ভালো লাগা না লাগার জন্য না, আমি আসলে সেই দরদ ভরা কণ্ঠস্বরটা শুনতে চাচ্ছি আর কিছু না। আমি কোন গানের বিচার অনুষ্ঠানে বসিনি এখানে, আমি প্রেমময় দুজন মানুষের ভালোবাসার সেই অনুভূতিটা অনুভব করতে চাচ্ছি আর কিছুই না, প্লিজ।
মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, সবাই যে কই দে কথা, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, মনের রঙে রাঙাবো, বনের ঘুম ভাঙাবো, আকাশে বাতাসে জাগবে প্রাণের কাঁপন, মনেতে মনেতে জাগবে মধুর লগন, ফুলের আসবে ব্লোমর আসবে, সুরেতে গাইবে তরুলতা, পাশানির প্রাণ জাগাবো, মনেতে দোলা লাগাবো, মনের রঙে রাঙাবো, মনের ঘুম ভাঙাবো, আর পারবো না।
সুপার, আমার পক্ষ থেকে ক্ল্যাপ, ক্ল্যাব, সুমনার পক্ষ থেকে ক্ল্যাব দিচ্ছেন, তো একটা আপনার সেই ভালোবাসার মানুষ, কিন্তু পার্থক্য একটাই, আমাদের চোখ শুকনো কিন্তু ওর চোখ দিয়ে কিন্তু পানি ঝরছে। পানি ঝরছে এই কারণে যে এত ভালোবাসা, এত মহব্বত, এত টান, এত ইস্কে ভরা যার কণ্ঠ, সে মানুষটিকে আমি আমার সাথে রাখতে পারবো না। সে তো শুধু ভালোবাসার মানুষ ছিল না আমার, সে তো আমার বৈবাহিক স্ত্রী, তো সেই তো আমার সেই মানুষটি যার যার কোলে জন্ম নিবে আমার ভবিষ্যৎ বংশধর, এ তো সেই মানুষ যে হবে আমার গর্বিত সন্তানের মা। তাকে আমি হারাতে চলেছি, যে মানুষটির ভেতর দিয়ে সবকিছু আমার কাছে উপস্থিত হয়েছিল, সাদা কালো জীবনে সাজানো এই মানুষটি আমি, আমার জীবনটাকে রঙিন করে যে এসেছিল, সে চলে যাবে, সে থাকবে না আমার সাথে। এই কষ্ট, এই হারানোর ভয় তাকে দারুণভাবে ব্যাকুল করেছে, আর আমি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ হচ্ছি এটা ভেবে, স্রষ্টার কাছে অনেক বেশি আমি ধন্যবাদ জানাচ্ছি এটা ভেবে, যে তিনি এই সহজ সরল সাধারণ মানুষটার জন্য আপনার মতো দারুণ চমৎকৃত একটা মানুষকে ডিজাইন করেছেন। যেমন আপনার কণ্ঠস্বর, তেমন আপনার গায়কী, আর তার চাইতে ভালো হচ্ছে আপনার মন, যে কারণে মানুষটিকে আপনি পাগলের মতো ভালোবেসে চলেছেন আজকের তারিখ পর্যন্ত। আপনার জন্য আমার অনেক ভালোবাসা, অনেক স্নেহ, অনেক মহব্বত আমাদের সমস্ত লিসেনার্স কমিটির পক্ষ থেকে জুলি। আমি সত্যি খুব খুশি হয়েছি আপনার মতো মানুষের সাথে কথা বলে। ইনফ্যাক্ট এটা বললে উত্তুক্তি হবে না, আপনার মতো ভালোবাসার পূজারী মানুষগুলো পৃথিবীতে আছে বোধ হয় এখনো, মনে আল্লাহ এই পৃথিবীটাকে বাঁচিয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন। আপনাদের মতো পূজারী মানুষগুলো পৃথিবীতে এক্সিস্ট করছে বোধহয় আজও, মনে হয় ভালোবাসার প্রশ্নে মানুষের এখনো কোয়েশ্চেন মার্ক তৈরি হয়নি, এখনো মনে হয় ভালোবাসতে মানুষ সাহস পায়। আর আপনারা যদি ভালো না থাকেন তাহলে আসলে পক্ষান্তরে ভালোবাসায় পরাভূত হয়, ভালোবাসা পরাজিত হয়। আমি চাই নতুন উদ্যমে আবার ফিরে আসেন আপনারা, নতুন করে প্রচেষ্টা চালান যে কিভাবে ভালোবেসে পরস্পরের কাছে থাকা যায়। জুলিয়া এটা কি সম্ভব না, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে এই মানুষ এই জামানতে কত কিছু করছে, আর আপনার শুধুমাত্র দুইটা মন একসাথে থাকবেন, দুইটা প্রাণ একসাথে থাকবেন, বৈবাহিক সূত্রে যারা স্বামী স্ত্রী তারা একসাথে থাকবে, তার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, পাগলের মতো পরিশ্রম করে একসাথে হবেন, সমস্ত প্রবলেমগুলোকে রিজলভ করবেন, এটা কি সম্ভব না জুলিয়া? সম্ভব না এটা?
তার চেহারাটা আমি দেখি না যে সে কেমন হয়ে গেছে, আমার চেহারাটাও সে এক বছর ধরে দেখে না যে আমি কেমন হয়ে গেছি।
যেমন রেখে গেছিলেন মুরাদকে সেরকম কিন্তু নাই, সে গায়ের রং অনেক মিলিয়ে গেছে, স্বাস্থ্য অনেকখানি ভেঙে গেছে। আপনি মনে হয় লাস্ট যখন দেখেছিলেন তাকে অনেক স্বাস্থ্যবান দেখেছিলেন, গায়ের রং হয়তো উজ্জ্বল বর্ণ এরকম দেখেছিলেন, এবং সত্যি আপনার চিন্তায় আপনাকে হারানোর ভয়ে দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে না খাওয়ার কারণে অযত্নের ছাপ একেবারে স্পষ্টত প্রতিভাত হয়েছে তার চোখে মুখে তার শরীরে। আপনার ভালোবাসার এই আতিশয্যের অনেক বড় বেশি প্রয়োজন জুলিয়া, আপনি কিছু উদ্যোগ নেন। আপনি আপনার মতো করেও কিছু উদ্যোগ নেন, কিছু চেষ্টা করেন, আপনিও কিছু বলেন আপনার জায়গা থেকে, যাতে করে সেও সাহস পায়, সেও তার আত্মবিশ্বাস ফিরে পায়, সেও যেন চেষ্টা করে কিভাবে সবকিছুকে সেটেল ডাউন করা যায়। আরো কিছু বলুন, আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাচ্ছি জুলিয়া। এত কিছুর পরে যদি ফাইনালি আপনাকে সেপারেশনে বাধ্য করা হয় কি করবেন আপনি? এত কিছুর পরে এত ভালোবাসা, এত টান, এত স্মৃতি, এত প্রেম, এত প্রেম নিয়ে পূজা, এত কিছুর পরেও যদি আপনাকে সেপারেশনে আপনাকে ডিভোর্স দিতে বাধ্য করে আপনার পরিবার থেকে, আপনি কি করবেন? কি করবেন জুলিয়া? কি করবেন?
আমি আমার মানে মা বাবার এছাড়াও তো আমি তার কাছে যাবো, সেইটাও আমি সাহস পাচ্ছি না। তাকে ছাড়াও থাকা অসম্ভব।
এটা আপনার অবশ্যই মনে তো আছে জুলিয়া, যে এমন একজন মানুষকে আপনি আপনার জীবনের সাথে জড়িয়েছিলেন, সে কিন্তু সেই সময় সিদ্ধান্ত নিতে পিছুপা হয়েছিল, ভয় করেছিল, এসব নিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের ছিল, দ্বন্দ্ব ছিল, কিন্তু আপনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তটাকে সম্মান জানাতে সে তখন আপনার সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করেছিল। আপনি তাকে ভালোবাসার ছোঁয়া দিয়েছেন, আপনি তাকে সুখটাকে কাছ থেকে চিনিয়েছেন, আপনি তাকে ভালো লাগা কি জিনিস সেটাকে স্পর্শ করার, সেটাকে এক্সপিরিয়েন্স করার সেই সুযোগ করে দিয়েছেন। সেই মানুষটিকে যদি হঠাৎ করে আপনাকে হারিয়ে ফেলে, তার তো আর পৃথিবীতে আর কিছু থাকবে না, সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, তাই তো জুলিয়া? আমরা চাই না যে কেউ কারো দীর্ঘ নিঃশ্বাসের কারণ হন। জুলিয়া, আপনি কি আপনার মায়ের সাথে কথা বলতে পারি? এবং আমি চাইবো যে ওনার মা যখন ফোনে আসবেন তখন আপনি নিজেও কথা বলবেন মুরাদ, এবং আপনি আমি আপনার কাছ থেকে কিছু কনফেশন নিতে চাইবো, সেই সময় যদি সম্ভব হয় সেই কনফেস গুলো আপনি করবেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি জুলিয়ার মা আমাদের সাথে এখন ফোনে আছেন, এবং আমরা ঢাকা থেকে প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে আপনার সাথে কথা বলছি। প্রথমেই আপনাকে আমার অনেক অনেক সালাম এবং সম্মান জানাচ্ছি, এটি চিন্তা করে যে আপনি একজনের মা, ওই জায়গাতে মায়ের ওই জায়গাতে বসিয়ে আপনাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে আমরা যে ধরনের অনুষ্ঠান করি সেইখানে আমরা চেষ্টা করি যাতে করে মানুষের বিভিন্ন রকমের প্রবলেমের ভিতর দিয়ে মানুষ যায়, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, দাঁড়ানো সম্ভব কিনা। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত মুরাদ, এবং মুরাদ ব্যক্তি জীবনে সে এখন মাস্টার্স করছে এবং সাথে প্যারালাল একটি জবের সাথে ইনভলভ আছে। আমরা আমাদের স্টুডিও থেকে চেষ্টা করছি যে এই ছেলেটি যেন তার ব্যক্তিগত জীবনে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, যাতে করে তার জীবনে যেসব প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো সে সফলভাবে সমাপ্ত করতে পারে, সলভ করতে পারে। এখন আমাদের একটি 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 আমরা যতটুকু জানতে পেরেছি জুলিয়া এবং মুরাদের সম্পর্ক, সেই সম্পর্কটি এখনো সঠিক জায়গাতে আমরা নিয়ে আসতে পারিনি। আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে এটি কি আদৌ কোনো সফলতার দিকে যাবে, না আপনি কিভাবে দেখছেন বর্তমান অবস্থায় জুলিয়া এবং আমাদের এই মুরাদের সম্পর্কটিকে?
আমি 2 বছর পর্যন্ত দেখেছি, আমি তো 2 বছর পর্যন্ত একদম চেয়েছিলাম যে দেখি কিনা বোধ হয় কিনা ভালো কোনো চাকরি পাইছি।
আপনি কি এখন এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে জুলিয়ার সাথে মুরাদের সম্পর্কটা আদৌ আর রাখবেন কি রাখবেন না, এ ব্যাপারে কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? ভালো কোনো, আমি আমি আপনার কথা শুনতে পাইনি, ভালো কোনো চাকরি? আচ্ছা, আমি আমি যতটুকু বুঝতে পারছি এটি আপনার পারিবারিক সিদ্ধান্ত, আমার মনে হয় যতটুকু আলোচনা হচ্ছে ঘরের মধ্যে এটি হচ্ছে আপনি এবং আপনাদের পারিবারিক সিদ্ধান্ত। যে জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি কালাম, আমি বুঝতে পেরেছি যেটি আপনাদের পারিবারিক সিদ্ধান্ত যে আপনারা চাচ্ছেন মুরাদ যেহেতু বৈষয়িক জীবনে মানে চাকরি বাকরি এসব ব্যাপারে কোন রকমের কোন উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করতে পারেননি, তাই আপনারা আশ্বস্ত হতে পারছেন না যে মেয়েকে তার কাছে দিয়ে সফলভাবে সে তার সংসার চালাতে পারবে কিনা, তাই তো?
হ্যাঁ,
এবং এটা যদি সে পারত তাহলে আপনারা সিদ্ধান্ত নিতেন এবং আপনার মেয়েকে অবশ্যই মুরাদের কাছে পাঠাতেন, তাই তো? এবং এটি আপনিও বিশ্বাস করেন যে নিঃসন্দেহে মা হিসেবে মেয়ের সংসার ভাঙার কারণ আপনি কখনোই হবেন না, কারণ আপনি নিজেও তো জানেন যে তারা বৈবাহিকভাবে স্বামী স্ত্রী। এবং আমার কাছে এখানে কাবিননামা এবং এভিডেভিটের যে পেপার সেটা আমার সামনে আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আমি কি ঠিক বলছি খালাম্মা? আচ্ছা, আপনি আমার সাথে একটু ফোনে থাকবেন। মুরাদ, চোখটা মুছুন, আমি যে কথাগুলো বলবো একদম স্ট্রেট ওয়েতে সেই কথাটার উত্তর দিবেন। আপনার পক্ষে কি আদৌ সম্ভব সমস্ত রকমের দুশ্চিন্তা, টেনশন, কান্না, দীর্ঘনিঃশ্বাস এগুলো বাদ দিয়ে পুরুষের মতো ঘুরে দাঁড়ানো কোনোভাবে কি পসিবল? এই ব্যাপারটা খুবই যৌক্তিক, এই ব্যাপারটি খুবই যৌক্তিক যে আপনি যদি সঠিকভাবে পুরুষের মতো কোনো ভূমিকা গ্রহণ করতে না পারেন, আপনি যদি তার সংসার নির্বাহ করার ক্যাপাবিলিটি না রাখেন, তাহলে তার পরিবারের লোকজন স্বাভাবিকভাবে আস্থাবান হবে না যে আপনার কাছে মেয়ে দেওয়া যায় কিনা। এটা খুবই যৌক্তিক একটি চাওয়া মা এবং বাবা এদের পক্ষ থেকে, ঠিক কিনা? তাহলে আপনি কি আপনার কি মনে হয় না যে আপনার পক্ষে পসিবল ঘুরে দাঁড়ানো এবং অবশ্যই সফলকাম হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, সংসার নির্বাহ করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সে পরিমাণ অর্থের সংস্থান করা, এবং আস্তে ধীরে আপনি যেসব ঋণের মধ্যে বিভিন্ন ঋণের মধ্যে ঋণী হয়ে আছেন বলছেন, সেগুলো আস্তে আস্তে সেই ব্যাপারগুলোকে রিজলভ করা, সেটা কি সম্ভব না? আমার মনে হয় যে তখনই সম্ভব যখন ভালোবাসার যে আকর্ষণের কথা বলছেন, যে টানের কথা বলছেন, যে মহব্বতের কথা বলছেন, সত্যি যদি সেই মানুষটিকে আপনি পেতে চান, সত্যি যদি সেই মানুষটিকে নিজের করে নিজের ঘরে নিয়ে আসতে চান, তাহলে উদ্যোগ আপনাকে গ্রহণ করতে হবেই। আমার ঘরে যদি আমার সন্তান তার দুধ না পায় খাওয়ার জন্য, খাবার জন্য এক লোক মা ভাত না পায়, আর আমি যদি কান্নাকাটি করি যে আহা কি হলো আমার সন্তানটা ভাত পাইল না বলে যদি আমি কান্নাকাটি করি, তাহলে বাবা হিসাবে আমি অথর্ব। যে কোনো মূল্যে আমাকে খাবার নিয়ে এসে তার কাছে পৌঁছাতেই হবে। ঠিক সেই রকম যে স্বপ্নের কথা বলছেন, যে ভালোবাসার কথা বলছেন, যে প্রেমের কথা বলছেন, আর যে বইয়ের কথা বলছেন, তাকে পাওয়ার জন্য কিন্তু স্বামী হিসেবে পুরুষ হিসেবে সেই পরীক্ষাতেও আপনাকে উত্তীর্ণ হতে হবে। সেই মানসিক জোরটা কি আপনার মধ্যে নাই নাকি ধ্বংস হয়ে গেছে সব? দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন না, ওই নিঃশ্বাস ওভাবে আটকায় রাখেন। ওই দীর্ঘ নিঃশ্বাস আপনাকে ধ্বংস করতেছে, আরো দশ জনকে আপনাকে প্রভাবিত করবে। দীর্ঘ নিঃশ্বাসটা আটকে রাখুন, পসিবল না এটা?
গুরু, জুলিয়ার মায়ের অভিযোগ হচ্ছে যে গুরু আমি ব্যক্তিগতভাবে,
আমি শুনেছি অভিযোগের কথা, তিনি স্ট্রেট ওয়েতে বলেছেন যে দুই বছর ধরে দেখছি যে সে তো কিছুই করতে পারছে না, না পারলে মেয়েকে কিভাবে দিব? খুব স্বাভাবিক, আমার যদি সন্তান হয় আমি কিভাবে আশ্বস্ত হব যে যার ঘরে যাবে তার ঘরে তিন বেলা খাওয়ার কোন সংস্থান নাই? আপনি কি পুরুষ হিসেবে যাকে ভালোবাসেন, যাকে ছাড়া আপনার জীবন অন্ধকার হয়ে যাবে, সে নাই ভাবুন দু এক মাসের মধ্যে বিয়ে সাথে হয়ে যাবে, ডিভোর্স দিয়ে দেবে, চলে যাবে অন্য সংসারে, জীবন চলবে না, তখন কি করবেন? আপনার পক্ষে কি পসিবল না সেই ব্যাপারগুলোকে ঠিকঠাক করে নেওয়া, যাতে করে আপনার ভালোবাসা মানুষটা আপনার হয়ে থাকে? সম্ভব না, মনের সে জোরটা নাই, ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, মনের জোর আসবে না। কিন্তু মুরাদ, পৃথিবীতে এমন কোন শক্তিবর্ধক খাবার না যেটা দিয়ে আপনি মনের জোর পাবেন। শুধু একটা বার ভাবুন আপনার ভালোবাসার সেই ড্রিম গার্ল আপনার জীবন থেকে চলে যাচ্ছে, পারবেন না?
গুরু, আমি যে ঋণগুলোর মধ্যে আছে তো সেগুলো পরিশোধ করার জন্য আমাদের বসত বেটা যে জায়গায় ছিল
আমি জানি,
সেখান থেকে কিছু বিক্রি করে অন্ততপক্ষে ঋণগুলোর শোধ করার চেষ্টা করতেছিলাম, কিন্তু
আমি জানি যে এটা আপনি সেল করতে পাচ্ছেন না,
যে সেটা সেল করা সম্ভব হচ্ছে না সমস্যার কারণে,
কিন্তু যা আর্ন করতে পারবেন, যেটা আপনি উপার্জন করতে পারবেন, সেই সেই মানসিক ক্ষমতাটা তো আছে।
আমি যে টাকা ঋণে আছি, আমি যে মানে আমি একবারে সামান্য একটা স্যালারি পাই যেটা দিয়ে আমি নিজে পড়াশোনাটা,
এই স্যালারি এই ব্যাপারটা কি ইনক্রিজ করানোর কোনো পসিবিলিটি নাই? এডিশনাল আর কোনো কাজ করার কোনো সুযোগ সুবিধা নাই?
আমার সেরকম পরিস্থিতি নাই। মানে আমি গুরু, আমার প্রতি মাসে আমি মানে সাপ্তাহিক
এই পরিস্থিতি চেঞ্জ করতে সর্বোচ্চ কয় দিন কত মাস লাগতে পারে বলে আপনার মনে হয়?
গুরু,
সারা জীবন লাগানোর কথা তো আপনি বলবেন না, কারণ আমরা মেয়েকে আপনার কাছ থেকে তুলে নিয়ে আসতে চাই, মানে আপনার কাছে পাত্রস্থ করতে চাই, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, দা তুলে নিয়ে আসা, পাত্রস্থ করতে চায় যিনি আপনার বিবাহিত স্ত্রী। কত দিন লাগবে, কত মাস লাগবে এই নিজেকে গুছিয়ে তোলার জন্য?
গুরু, আমি যে সমস্যার মধ্যে আছি, যে ঋণগুলোর মধ্যে আছি, আমি এইগুলো শোধ করার মতো আমি আসলে সামনে কোনো আলো দেখতেছি না গুরু। আমি আমি গোলক দাদার মধ্যে আছি।
খুঁজতে কোন অন্ধকারে পথে গেছিলেন? চোখ বন্ধ করার কারণে যে অন্ধকার, সে অন্ধকারের কথা বলিনি। কোথায় আপনি আলোর খুঁজে গেছিলেন, কোন অন্ধকার গলিতে ঢুকছিলেন?
গুরু, আমি একটা প্রতারিত হয়েছি, একটা চাকরি নিয়ে,
সেটা আমি জানি। সেই কারণে আপনি ঋণী, যেটা আপনি আমাকে অলরেডি শেয়ার করেছেন অন ইয়ারে না অফ ইয়ারে, বলছিলেন যে আপনি প্রায় 4.5 লক্ষ টাকা আপনি ঋণী, যেহেতু আপনি একটা কোথাও বিদেশে যাওয়ার ব্যাপার এসবকে ঘিরে টাকা নিয়েছিলেন, এবং সেই ঋণটা চক্রাকার বৃদ্ধি সুদে সুদে এই 4.5 লক্ষ পরিমাণে এসে পৌঁছেছে।
এটাই ওনাদের অভিযোগ যে এখানে আমি আমার মেয়েকে দিয়ে কি করব, যে সে আমার এই ঋণ গুলো শোধ করবে নাকি আমার মেয়েকে কোনো কিছু দিবে নাকি সংসারে ঝগড়া হবে।
খুবই যৌক্তিক, এটা তো খুবই যৌক্তিক কারণ। একটি বাবা এবং মা খুব স্বাভাবিক ভাবে মেয়েকে যে জায়গাতে পাত্রস্থ করতে চান সেই জায়গাতে সব ভাবনাগুলো আসবে, এটা তার জায়গা থেকে খুবই লজিক্যাল। পুরুষ হিসাবে, ছেলে হিসাবে, স্বামী হিসাবে আপনি কি চিন্তা করছেন? আপনি এই ব্যাপারগুলোকে রিজলভ করার জন্য কি উদ্যোগটা গ্রহণ করেছেন?
গুরু, আমার আসলে চাকরি, যে চাকরি
বন্ধ করে চোখ বন্ধ করে টেনশন করা ছাড়া আর কিছু করেছেন?
গুরু, আমার আর কিছুই করার নাই, যে চাকরি আছে এটাই আমার অবলম্বন। কিন্তু
8 ঘন্টা কাজ করেন চাকরিতে?
8 ঘন্টা, এই 8 ঘন্টা শুধুমাত্র আমার।
8 ঘন্টা পরে কি করেন?
সময় কিছুই করেন না?
কেন করেন না? আমি তো সারাদিনে 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে সেখানে আবার ডিউটি দিচ্ছি।
সেরকম তো পরিস্থিতি পাইতে হবে, সেরকম একটা অবস্থা থাকতে হবে।
আপনার জায়গা থাকলে কসম খোদার রিক্সা চালাতাম আমি। দিনে কাজ করতাম, রাতে রিক্সা চালাতাম, লজ্জা লাগলে কসম খোদার আমি মুখে রুমাল বেঁধে নিয়ে রিক্সা চালাতাম। নপুংসকের মতো, পৌরুষত্বহীনের মতো ঘরে বসে অন্ধকার, দরজা বন্ধ করে অন্ধকার করে শুয়ে থেকে কাঁদতাম না? আপনার ভালোবাসাকে যতটুকু আমি শ্রদ্ধা করি, ব্যক্তি মানুষ আপনার সরলতাকে যতটুকু শ্রদ্ধা করি, আপনার ধার্মিক মানসিকতাটা যতটুকু আমি শ্রদ্ধা করি, ততটুকু অপছন্দ করি আপনার এই পৌরুষত্বহীন চিন্তা ভাবনা। কি আপনি যাকে ভালোবাসেন, যার এসকে আপনি দিবানা, যাকে ছাড়া আপনার জীবন চলবে না, তার জন্য আপনি এফোর্ট দিতে পারবেন না? 24 ঘন্টা 8 ঘন্টা কাজ করেন, বাকি সময়
গুরুর পাশাপাশি একটু পড়াশোনা করতে হয়।
পড়াশোনা করার জন্য সারা জীবন পড়ে আছে। আপনি যে ধরনের জগদ্দল পাথরে এখন ডুবে আছেন, কেউ তো এই পরিস্থিতি আপনাকে নিয়ে এসে দেয়নি, ঘরে বয়ে নিয়ে এসে দিয়েছে কি? এই পরিস্থিতির জন্য ইউ অ্যান্ড ইউ ইয়োরসেলফ পার্সোনালি রেসপন্সিবল। এই যে টাকা ধার করা, সেই টাকা বাড়তে বাড়তে 4.5 লক্ষ টাকায় নিয়ে আসা, এই যে বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়া, এগুলো তো আপনারই সিদ্ধান্ত।
গুরু, অফিয়ারে যেগুলো বলছিলাম, যে চেষ্টা করতেছিলাম, চেষ্টা করে যেটাই করতেছিলাম সেটাই ধরা খাচ্ছে গুরু। যেমন যে টাকাটা দালালের মাধ্যমে ধরা খেয়ে গেছি, সেটাকে আবার একটু কাভার করার জন্য গুরু, বসুন্ধরা সিটিতে একটা ব্রাভো আইটি নামে এমএলএম কোম্পানি ছিল, তো সেখানে আমার এক পরিচিত লোক ছিল, সে আমাকে নিয়ে গেছিল। যে এটাতে
এসব নিয়ে এখানে যত রকমের আমার অবজেকশন মুরাদ, শর্টকাট ওয়ে কথা আমি একবারও বলিনি। শর্টকাট ওয়ে এর কিন্তু এখানেও একটা শর্টকাট ওয়ে আছে। আমি হয়তো আপনার হেবিকা চাইতে পারি যে ভাই মানুষের সামনে মাঝে মাঝে দাঁড়ায় যায়, যে আমার এই ভাইটারে রক্ষা করো। আমি আপনার জন্য সেটা করবো না মুরাদ। আপনার জন্য সবচেয়ে বড় বেশি প্রয়োজন আপনার ওই ব্যাকবোন, আপনার ওই আত্মবিশ্বাস, মুরাদ নামে যে সে আত্মবিশ্বাস, সেটাকে কাম ব্যাক করানো। আমি এর জন্য আপনাকে নিয়ে কারো কাছে কারো দ্বারস্থ হতে চাচ্ছি না মুরাদ। মুরাদ আপনি পারবেন, আপনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আপনার সাথে আছেন। ভালোবাসা প্রবণ, ভালোবাসার এই ধরনের পূজারীদের সাথে আল্লাহ সবসময় থাকেন। আপনারা যদি হেরে যান, আপনাদের ভালোবাসা যদি ধ্বংসপ্রাপ্ত হয়, পৃথিবীতে ভালোবাসা বলে কোনো জিনিস এক্সিস্ট করবে না আর। আপনি অবশ্যই পারবেন, আপনি শক্ত করে ঘুরে দাঁড়ান। এবং আমার বিশ্বাস, আমি গুরু হতে সাম একদিন এই প্রাণা ভালোবাসায় বাংলাদেশের স্টুডিওতে আপনারা জুলিয়ার ভালোবাসার সাকসেস স্টোরি শোনাবো।
গুরু, আমি সেরকম পরিস্থিতির জন্য যেখানে এখন আমি তিনটাতে গিয়ে পৌঁছে
আপনার কাছে আসছি। জি, ফোনে কি আপনি এখনো আছেন? হ্যালো, আপনি আমাদের কথোপকথন শুনছিলেন মনে হয়? আপনি কি আমাকে কথা দিতে পারেন, যদি আমাদের আমাদের মুরাদ সত্যি ঘুরে দাঁড়াতে পারে, যে ধরনের তার তার চাকরি বাকরি বা তার ঋণের যে ঘটনাটা অলরেডি আপনারা বলেছেন, সে ব্যাপারগুলো যদি মোটামুটি সে রিজলভ করতে পারে, এর মানে এই না যে সে কোটি কোটি টাকা ইনকাম করে আপনাদের সামনে একটা সার্টিফিকেট নিয়ে দাঁড়াতে হবে, অ্যাটলিস্ট আপনার সন্তান সহ তার ভরণ পোষণ চালানোর মতো ক্ষমতা নিয়ে যদি আপনাদের কাছে দাঁড়ায়, নিঃসন্দেহে আপনি চাইবেন তার বউ হিসেবে আপনার মেয়েটাকে জামাইয়ের কাছে পৌঁছে দিতে। সেই উদ্যোগটাকে আপনি গ্রহণ করতে পারবেন তখন, এটা কি আপনার কাছে আশা করতে পারি আমরা? আপনি কথা দিলেন আমাদেরকে, আপনি কি আমাদেরকে কথা দিলেন? চাকরি বাকরি ভালো বলতে কিন্তু আপনি আশা করতে পারেন না যে মান্থলি সে 50,000 টাকা ড্র করবে। একটা মানুষের মোটামুটি চলবার জন্য, একটা মোটামুটি চলবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটি লাগে সেই চেষ্টাটা করবে, আর তার পক্ষে এটাও পসিবল না যে এক লহমায় 4.5 লক্ষ টাকা সুদ দিয়ে আপনার কাছে ক্লিন চিটের একটা সার্টিফিকেট নিয়ে আপনার কাছে হাজির হবে। তবে এটা পসিবল হয়তো যে সেখানে হয়তো একটা কিস্তি সিস্টেম করে নেয়া, যে আমি তার মাসিক বেতনের সামান্য পরিমাণে টাকা এইভাবে দিয়ে দিয়ে এত দিনে এত মাসে বা এত বছরে সেই টাকাটা শোধ দিবে, এরকম একটি পরিস্থিতি নিয়ে সে হয়তো আপনার সাথে সামনে যদি সেই পরিস্থিতিগুলোকে সেটেল ডাউন করে আপনার কাছে যাবে। এবং মা হিসেবে অবশ্যই আপনি তখন চেষ্টা করবেন যে কথা আপনি দিলেন যে মেয়েকে অবশ্যই তার জামাইয়ের হাতে তুলে দিবেন, ঠিক তো? আপনার কাছে কি এটা আশা করতে পারি? এর জন্য অবশ্যই সময় লাগবে, এবং এটার সম্বন্ধে তার অবশ্যই যোগাযোগ তার সাথে থাকতে হবে। তার যোগাযোগ বন্ধ হলেও চলবে না, যেহেতু তার বিবাহিত স্ত্রী সে, জুলিয়ার সাথে তার যোগাযোগ থাকবে এবং এটা দিনে রাতে হবে না। সেই সময়টা অবশ্যই এর মধ্যে আপনি কোন রকমের অঘটনের সামনে তাকে পড়তে হবে না, সেই কথাটাও তো আমরা আপনার কাছ থেকে আশা করতে পারি। জুলিয়া বউ হিসাবে তার জন্য অপেক্ষা করবে, এটাও তো আশা করতে পারি আপনার কাছে আমরা। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, এই কথা আমরা নিজেরাও বলেছি এক্স্যাক্টলি। এবং আপনি অপেক্ষা করবেন অ্যাটলিস্ট তার এই এই সময়টার জন্য, এতটুকু আমরা আপনার কাছেও আশা করতে চাই। আমরা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইনফ্যাক্ট আপনি পরামর্শ করেই আমাদের সাথে আলোচনা করছেন বলে আমার কাছে মনে হয়েছে গ্রুমের মধ্যে। সো এটা আপনাদের পারিবারিক সিদ্ধান্ত বলে আমি ধরে নিব, যে আপনি কথা দিলেন যে সেই ফাঁকে নিজেকে তৈরি করুক এবং আপনি অপেক্ষা করবেন, এবং ফাইনালি যখন সেইভাবে নিজেকে উপস্থাপন করবে তখন আপনার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিবেন। এই কথাটা আমরা আপনার কাছ থেকে পাকা কথা নিলাম, ঠিক আছে? আমরা একটু জুলিয়ার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে। জুলিয়া একটু জোরে কথা বলবেন। আমি শুনতে পাচ্ছি না আপনার শোনাটা, যাতে এটাও জরুরি যে আপনি একটু জোরে কথা বলবেন। জুলিয়া একটা প্রশ্নের উত্তর দিবেন আমাকে, একটু জোরে কথা বলুন।
শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, এইবার ঠিক আছে। জুলিয়া, আমি এখন এই মুহূর্তে একটি প্রশ্ন করব এবং প্রশ্নের স্ট্রেইট ওয়েতে উত্তর দিবেন আপনি। সেটি হচ্ছে যে আপনি মায়ের প্রসঙ্গ বলছেন যে মা চায় যে এই ফাঁকে মুরাদ কিছু করুক এবং তার ঋণ এগুলো শোধ করুক, দেন ফাইনালি আপনাকে তার সংসারে নিয়ে যাক। এটি শুধু আপনার মায়ের কমপ্লেন না, আপনার পক্ষ থেকেও কিন্তু এটি চাওয়া। আমি কি এটা ভুল বলছি? এক্স্যাক্টলি, এটা আপনার নিজের পার্সোনাল চাওয়া, স্বামী হিসেবে, পুরুষ হিসেবে, মুরাদকে যে মানুষ হিসেবে আপনি চিন্তা করেছিলেন তার মধ্যে সেই ব্যক্তিত্বটা আসুক এবং সে একটি সংসারকে মোটামুটি ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য যে সক্ষমতা প্রয়োজন সেই সক্ষমতাটা অর্জন করুক এবং সে যে ঋণগুলো করেছে সেই ঋণগুলো শুধরানোর ব্যবস্থা করুক। তারপর একটি নিরাপদ ভালোবাসার বলয়ের মধ্যে আপনি তখন আসতে চাইবেন বা আসতে পছন্দ করবেন। এটা আপনি নিজে চান, এটা আপনার নিজের পার্সোনাল সিদ্ধান্ত, ঠিক কিনা? তারা তো চায়, বাট আপনি নিজেও চান। হ্যাঁটা আমি শুনতে পাইনি, হ্যাঁটা একটু জোরে বলেন। এটা আপনি নিজেও পার্সোনালি চান? খুব ভালো হতো, গল্পটাও দারুণ জমত, গল্পটা মানিয়ে যেত, আপনার এবং জুলিয়ার ভালোবাসার গল্প বাজাতে বাজাতে যদি অনুষ্ঠানটা শেষ করতাম, গল্প হিট, গল্প হিসাবে এটা হিট হতো, প্রেমের উপাখ্যান হিসাবে এটা দারুণ সাকসেস স্টোরি তৈরি হতো। কিন্তু এটা 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 করে শেষ করে দিলে এই গল্পটা অনেক বেশি অসম্পূর্ণ শোনাত। বাস্তবতা হচ্ছে এইটা, যেখানে ভালোবাসার কথা বলছেন, প্রেমের কথা বলছেন, টানের কথা বলছেন, মহব্বতের কথা বলছেন, এগুলো সব আছে, পাশাপাশি আবার এটাও আছে যে আমার স্বামী যারে আমি ভালোবাসি সে মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা উপার্জন করুক, যাতে করে ওই টাকাতে আমাদের সংসারটা ভালোভাবে চলতে পারে। আমার স্বামী যে ঋণগ্রস্ত হয়ে আছে সেই ঋণ থেকে সে মুক্তি পাক, যাতে করে আমাদেরকে বার্ডেন নিয়ে সংসার না চালাতে হয়। আমার স্বামী ভরণ পোষণের নিশ্চয়তা বিধান করুক, যাতে করে আমার তার সংসারে যাওয়ার পরে আমি জুলিয়া যাতে করে আমি আমার সন্তান সন্ততি নিয়ে ভালোভাবে থাকতে পারি। এটাই হচ্ছে বাস্তবতা। বাবা মার কথা চিন্তা করে আপনি মানসিক শান্তি পেতে পারেন যে জুলিয়া না জুলিয়ার বাবা মা চাই, এরকম মানসিক শান্তি পেতে পারেন, কিন্তু এটাই বাস্তবতা যে আপনার বউ চায়, এবং চাওয়াটা খুব অযৌক্তিক না, আমি এর মধ্যে অন্যায় কিছু দেখি না। জুলিয়া নিজেও চায় যে আপনি এরকম সক্ষমতা সক্ষম পুরুষ পুরুষ হয়ে ওর পাশে আসেন, ওকে ধরেন, ওর হাতটা ধরেন, ওকে আপনার সংসারে নিয়ে যান। এবং এটাও গ্যারেন্টি দিচ্ছি, মায়ের সাথে কথা বলেছি পারমিশনের জন্য, এটা ঠিক, কিন্তু সমস্ত পারমিশনের সূতিকাগার হচ্ছে জুলিয়া নিজে। জুলিয়া আমি কি ভুল বলছি? যদি মুরাদের পক্ষে পসিবল হয়, মুরাদ সে ধরনের একটা সক্ষম চাকরি নিয়ে আপনার কাছে হাজির হচ্ছে এবং এই ফাঁকে এই ঋণ যেটা হয়েছে সেটাও সমাধান করার একটা ব্যবস্থা করে ফেলতে পারছে, তাহলে বা একটু কম বেশি হচ্ছে, আপনার সেই ক্যাপাবিলিটি আছে আপনার পরিবারে যে আপনার পরিবারকে ম্যানেজ করে মুরাদের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছেন, এই ক্ষমতা আপনার আছে পরিবারের মধ্যে, এটা কি ঠিক না বেঠিক? এক্স্যাক্টলি, আপনার নিজস্ব ক্ষমতাও কিন্তু প্রচুর আপনার পরিবারের মধ্যে, আমার যেটা মনে হয়েছে এই কথোপকথনের মধ্যেই। আপনি যেভাবে চিন্তা করবেন, আপনি যেভাবে ভাববেন এবং আপনি যেভাবে বলবেন সেভাবে আপনার পরিবার রাজি হবে। তাই জুলিয়া, আপনার কাছে আমি আশা করতেই পারি বড় বেশি সহজ সরল এবং শান্ত স্বভাবের এই ছেলেটি মুরাদ, ও হয়তো আজকে তারিখের পর থেকে চরমভাবে চেষ্টা করবে। আপনি যেহেতু সব সিদ্ধান্তের সূতিকাগার, আপনি চাইলে আপনার পরিবারকে ম্যানেজ করতে পারেন, সো আপনি ম্যানেজ করে রাখবেন যাতে করে আপনার কোনোভাবে আপনাকে অন্য কোথাও পাত্রস্থ কেউ না করতে পারে। আমি কি বোঝাতে পারছি কথাটা?
আমি যে অবস্থানে আছি এখন,
আমি আপনার কাছে আসবো, কিছু টেক্সট নিয়ে বন্ধুরা কি বলছে একটু শুনি।
This track was downloaded from fusionbd.com.
জি গুরু, অবশ্যই অবশ্যই অনেকেই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, দেখতে পাচ্ছি অনেকেই, সবার কমেন্টস গুলো অবশ্যই পড়ব, বাট অনেকেই লিখেছেন যে আপুর সাথে আপুর ছবিটি দেখতে চাই, এবং অলরেডি সেই জুলিয়ার ছবিটি কিন্তু আপলোড করা হয়েছে আমাদের ফেসবুক ফ্যান পেজে, যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। অবশ্যই তার নিচে কমেন্ট করবেন, আপনার ভালো লাগা মন্দ লাগা গুলো জানাবেন, যেমনটি আমাদেরকে জানিয়েছেন অনেকেই। সুমন আনসারি আছেন আমাদের সাথে, সে বলেছেন প্রেমের গল্প বাদ দিয়ে, আচ্ছা 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 আচ্ছা, দেখতে পাচ্ছি আমি, আরো অনেকেই আছেন আমাদের সাথে, ব্রোকেন হার্ট আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে ফেসবুকে অনেক মাহমুদ পলাশ, দেখতে পাচ্ছি আমি আরো অনেককে, অনেক মাহমুদ আছেন, এছাড়া দেখতে পাচ্ছি আমি কৌশিক বাবুকে যে ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছেন, এবং ত্রয়ী রহমান আছেন, নামটা খুব সুন্দর, তিনি বলেছেন কি হলো, কি ভেবেছিলাম আর কি হলো, এঞ্জেল অদ্ভুত, আচ্ছা আচ্ছা নামটা ঠিক
ক্লিয়ার করে লিখতে হবেন। রাসেল খান আছেন আমাদের সাথে, সে বলেছেন আচ্ছা আচ্ছা গুরু আমি রূপালী নামের একজনকে খুব ভালোবাসি। আছেন আমাদের সাথে সৈয়দ নূর ফেরদৌস, আছেন আরো অনেকেই, লাভ শাহরিয়ার মাসুম আছেন আমাদের সাথে ফেসবুকে, আমাদের সাথে জয়েন করেছেন শাকিল আহমেদ, আছেন আমাদের সাথে মোবারক, সে বলেছেন গুরু মুরাদের কথা শুনে আমার মনে হচ্ছে জুলিয়া মুরাদের কাছে, আচ্ছা আচ্ছা যদি মুরাদ প্রমাণ করতে পারে অবশ্যই ফিরে যাবে। আচ্ছা সুশান্ত বণিক আছেন আমাদের সাথে, এসডি সাদি আছেন আমাদের সাথে, সে বলেছেন গুরু আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন এমডি মোহন, আর দেখতে পাচ্ছি সুমি শিকদারকে, ড্রিমিং বয় হাসান আছেন আমাদের সাথে ফেসবুকে, তিনি বলেছেন মুরাদ ভাই প্লিজ কিছু সক্ষমতা অর্জন করুন আর তাহলেই দেখবেন আপনার ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। নাজবুল হাসান এমপি আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে আরো অনেকেই দেখতে পাচ্ছি আমি, এমডি রাতুলকে, এছাড়া দেখতে পাচ্ছি রাসেল রেহানকে, সুশান্ত বণিক আছেন আমাদের সাথে ফেসবুকে, সাইমন খান আছেন, এছাড়া অনেকে SMS ও করেছেন আমাদের দেখতে পাচ্ছি অনেকেই, বাট তার আগে একে একে ফেসবুকে যারা আছেন তাদের নামগুলো একটু পড়ে নিই। মেঘদীপ আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন কায়ুম মোতাকাব্বির, আমাদের সাথে আছেন নেসাই নিলয়, আমাদের সাথে আছেন আরো অনেকেই, শারমিন ইসলাম শম্পা আছেন, বাদল মিয়া আছেন আমাদের সাথে, এবং অনেকেই গুরুর কাছে প্রশ্ন রেখেছেন যে এই যে সক্ষমতা অর্জন এটা কবে সে করতে পারবে বা কবে নাগাদ সে আসলে এই সক্ষমতা অর্জন করতে পারবে এবং কিভাবে অর্জন করতে পারবে সেটার একটু,
যেগুলো আসলে যৌক্তিক প্রশ্ন সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমি মোনাদের কাছে আসতে চাই। কিন্তু যেটি বড় শিক্ষণীয় সে ব্যাপারটি হচ্ছে এই ভালোবাসার কনভারসেশনে কিন্তু খুব পরিষ্কার ভাবে উঠে ফুটে উঠেছে, সেটি হচ্ছে যে ভালোবাসা আছে, সব আছে, কিন্তু বাস্তবতা এটাই যে আমাদের মধ্যে সে সক্ষমতা থাকা চাই, তবেই ভালোবাসার বাঁশি সুরে বাজবে। মুরাদ যেটি বলতে চাচ্ছিলেন
গুরু, অ্যাকচুয়ালি সংসার চালানোর জন্য মোটামুটি যে আয় ক্ষমতা দরকার ওটা হলে এদিক থেকে টেনে সেদিক থেকে টেনে কোন রকম চলা যায়, কিন্তু আমার প্রতি মাসে 35,000 থেকে 35,000 টাকা মতো সাপ্তাহিক এবং মাসিক যে কিস্তি আসে সেটা 30,000 থেকে 35,000 টাকার মধ্যে আসে প্রতি মাসে। গ্রামে যেটা পাই, যে স্যালারিটা পাই সেটা আমার থাকা খাওয়া পড়াশোনা খরচটায় মোটামুটি কভার হচ্ছে, উর্দিত কিছু থাকে না এগুলো। কিন্তু এখন এমন কোন হঠাৎ এত 50,000 বা 40,000 বেতনের চাকরি না হলে আসলে কিন্তু প্রতি মাসে যে 35,000 টাকা বা 30,000 টাকা কিস্তি দেওয়া বা ঋণটা দেওয়া সেটা আসলে অ্যাকচুয়ালি আনএবল টু পে। আসলে গুরু আমি এই জন্য আর কোন পথ খুঁজে পাচ্ছি না, আমি সামনে শুধু অন্ধকারে দেখি আর কিছু, আমি আর কিছুই দেখি না গুরু। সেটা যদি একটা সীমাবদ্ধতার মধ্যে থাকতো, আসলে গুরু দোকান মধ্যে পড়ে আমি দোকান পড়ে আমি এই অবস্থা হয়ে গেছি। আসলে দুটা সরল মনে সবকিছুকে সবাইকে বিশ্বাস করেছিলাম, কিন্তু সেটাই যে আসলে বিশ্বাস করাটা যে মানুষের একটা অন্যায় হয়ে যাবে বা ধোকা খেয়ে যাবে, গুরু কি বলবো আমি কিছু বলার নাই। মানে প্রতি মাসে 30,000-35,000 টাকা আমি তার থেকে অন্তত পক্ষে 10 গুণ নিচে পাই স্যালারিটা, কিন্তু এটাকে খুব রিসেন্টলি বা এত তাড়াতাড়ি যে আমি কিভাবে করবো গুরু আমি বুঝতে পারতেছিলাম না কি করবো এখন।
আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসবো, তার আগে জুলিয়ার সাথে একটু কিছু কথা বলে নি, তারপর আপনার সাথে মুরাদ কথা বলে অনুষ্ঠান শেষ করবো। জুলিয়া আপনি আমাদের সাথে ফোনে আছেন?
হ্যাঁ আছি।
জি জুলিয়া, আমরা অনুষ্ঠান শেষ করব এবং আমার মনে হয় যে শেষ মুহূর্তের এই আলাপে আপনি আমাকে সাহায্য করবেন অনুষ্ঠানটিকে শেষ করতে এবং পুরো বিষয়টাকে নিয়ে একটা দারুণ সিদ্ধান্তের দিকে যেতে। জুলিয়া, এখন এই অনুষ্ঠানটিকে শেষ করবার জন্য এবং মুরাদকে একটি নির্দিষ্ট সিদ্ধান্তের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কিছু চরম সত্য কথা বলতে হবে, অ্যাকচুয়ালি যেটা অলরেডি আপনি বলেছেন সেই কথাটা স্পষ্ট করে মুরাদকে বুঝিয়ে দিতে হবে বা বলতে হবে। এবং মজার ব্যাপার, আপনি বিশ্বাস করুন যে এই কথাগুলো যখন আপনি বলবেন তখন আমরা অনেকেই কিন্তু ভালোবাসার দারুণ একটি শিক্ষা নিব, যে ভালোবাসার মানে শুধুই কিন্তু প্রেমময় কথাবার্তা না, ভালোবাসা মানে শুধুই কিন্তু গান গাওয়া না, ভালোবাসা মানে কিন্তু এটাও দাঁড়ায় যে বাস্তবতাকে কিভাবে ফেস করতে হয়। ফেস করতে না পারলে ভালোবাসা কিন্তু সেখানে এক্সিস্ট করে না, সেটাও কিন্তু বুঝায়, সে ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা শিক্ষা নিতে পারবো। তাই আপনাকে অনুরোধ করবো যে যেভাবে আপনি অলরেডি আমাদেরকে অলরেডি বলেছেন সেই কথাগুলো আরো স্পষ্ট করে মুরাদকে বুঝিয়ে দিতে, কারণ মুরাদের এই জিনিসটি বুঝবার বড় বেশি দরকার, যাতে করে সে তার জীবনে যে ধরনের ওয়ার্কলোড নেওয়া দরকার, যে ধরনের দৃঢ়চেতা মানসিকতার দরকার, সে মানসিকতাটা তৈরি করতে এটি অনেক বেশি সাহায্য করবে।
একটু কথা বলে সেটা হচ্ছে দুটার কাছ থেকে শোনা যে ওর মা কিন্তু অসুস্থ, আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ, তো মা কিন্তু অনুষ্ঠানটা চাইছিল, মানে ও বলছিল যে ওর মাকে অনুষ্ঠানটা শোনাবে কিন্তু অসুস্থতার কারণে
না, সমস্ত কিছু আমরা আমাদের পক্ষ থেকে শোনানোর ব্যবস্থা করেছি।
মা বলছিল যে আমরা এই অবস্থাতে থাকলে আমি তোমার কাছে কখনোই দেব না, তো বলে আমি বলছিলাম যে আমাকে আরো সময় দেন, বলছে আর কোনো অবস্থাতে সময় দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ দেখেছি দুইটা বছর যখন সময় হচ্ছে না।
আপনার এই কথাগুলো আমরা শুনেছি, আবার পরে আসবো আপনার কাছে। জুলিয়া, এখন আপনার কাছ থেকে কিছু কথা পরিষ্কার ভাবে আসলে শোনা দরকার মুরাদের, যাতে করে তার পক্ষে সিদ্ধান্তটা নিতে সহজ হয়, সে অ্যাটলিস্ট ঘোরের মধ্যে না থাকে, মিথ্যার মধ্যে না থাকে, সে পরিষ্কার কিছু ধারণা পেয়ে যায়, যাতে করে তার ভেতরে যে দুর্বল ব্যক্তিত্বটা আছে সেটা কিছুটা দৃঢ়চেতা হয়ে ওঠে, সেটা জরুরি কিন্তু খুব বেশি মাত্রায়। আপনি কিন্তু পক্ষান্তরে তাকে সাহায্য করবেন এই তথ্যগুলো দিয়ে, আপনি কিন্তু মুরাদের মধ্যে নিজে ব্যক্তিগতভাবে এই জিনিসটা চাচ্ছেন, ঠিক না? স্বামী হিসেবে ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনাদের সন্তান সন্ততির কথা চিন্তা করে, আপনার কাছেও কি মনে হয় যে মুরাদের মধ্যে ব্যক্তিত্বের মধ্যে কিছু দুর্বল চিত্ততা আছে, তার মধ্যে সেই দৃঢ়চেতা ব্যক্তিত্ব নাই যেটা মেয়েরা স্বপ্ন দেখে, যারা যেটা আশা করে মেয়েরা, এবং যেটা মেয়েরা ওই জিনিসটা দেখতে চায় কারণে যে তার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয় সব সমস্ত দিক থেকে, সেই জিনিসটার অভাব আছে, আপনি নিজেও তো তাই মনে করেন, তাই কি? আমার প্রশ্ন কি বুঝতে পেরেছেন? তার মধ্যে কি ব্যক্তিত্বের মধ্যে সে দৃঢ়চেতা মন মানসিকতা আছে বলে আপনার মনে হয়, সে সক্ষমতা আছে বলে মনে হয়? আপনার ধারণা কি তাহলে সে ইচ্ছা করছে না?
কি বলবো, এখন ও যদি
ভালোবাসা কিন্তু এই সংজ্ঞাও দেয় যে দরকার হলে যেটা ত্রিশে সম্ভব সেটা হয়তো 5,000 মধ্যে গুজরান করা সম্ভব, আপনি নিজেই যখন কনভিন্সড যে তার সেরকম কোন ওয়ে নাই, তাহলে সে যেটা ইনকাম করছে এখন তার মধ্যে গুজরান করে নি, বা কোনো একটা বিকল্প ব্যবস্থা আমিও করি, দুজন মিলে চেষ্টা করি, অ্যাটলিস্ট আমরা একসাথে থাকি, সেই উদ্যোগটা আপনি গ্রহণ করছেন না কেন তাহলে? এবং আপনি নিজেও আমাকে বলেছেন, আমিও বিশ্বাস করি যে বাড়িকে কনভিন্স করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে, তাহলে নিজে থেকে সেই উদ্যোগটা গ্রহণ কেন করছেন না? আপনার যে লেভেলের ভালোবাসা, তার প্রশ্নে যে লেভেলের টান এবং তার সক্ষমতা নিয়েও আপনার কোনো কোয়েশ্চেন নাই, তার সে যে পারছে না সেটা কোনো বয়ে নাই তাই পারতেছে না, তাই সমস্ত কিছুকে মেনে নিয়ে স্বামী হিসেবে সে ওনারশিপ নিয়ে তার কাছে ফিরে আসছেন না কেন? যাতে করে দুজন মিলে একসাথে দুজন দুজনকে চেষ্টা করেন হেল্প করতে এবং পরিস্থিতিটা উত্তরাতে হয়তো আরো বেশি সাহায্য হবে, এই চেষ্টা কেন করছেন না? আপনার উত্তর শোনার অপেক্ষায় আছে জুলিয়া।
আমার
মা বাবার
ইচ্ছা ঠিক আছে, আমি যেটা চাই সেটা আমার ফ্যামিলিও চায়। আর আমার মা বাবা আমাকে ডাইরেক্টলি বলে দিছে যে আমি দুই বছর যাবত তোমার জন্য অপেক্ষা করছি, যে দেখি তুমি যেহেতু করছো কাজটা, তো আমি দেখি ছেলেটা কিছু করতে পারে কিনা। আমি তোমার মুখের দিকে তাকিয়ে, ছেলের মুখের দিকে তাকিয়ে আমি দুই বছর দেখেছি, বাট ও কিছুই করতে পারেনি দুই বছরে। তো দুই বছরে কিছু করতে পারেনি, আগে গিয়ে কিছু পারবে তা আমার মনে হয় না।
সেক্ষেত্রে
আমার আব্বু আম্মু বলছে আর কি,
আপনার বক্তব্য আপনি তো নিজেও দেখছেন যে তার সামনে কোনো পথ খোলা নাই আপাতত, তাই সে পারছে না, তো বউ হিসাবে আপনি কি করবেন? তার হাতটা কি শক্ত করে ধরা উচিত না আপনার, কি মনে হয় আপনার? সেক্ষেত্রে সিদ্ধান্ত কি হওয়া উচিত আপনার? আচ্ছা, বিয়ে করেছিলেন তখন আপনার বয়স কত ছিল? 18+? যখন বিয়ে করেছিলেন তখন আপনার বয়স কি 18 উপরে ছিল, 18+ ছিল? আচ্ছা, এখন তো আপনি অবশ্যই 18+, সো আপনি আপনার সিদ্ধান্ত তো নিজে বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা রাখেন, এবং বাড়িকে কনভিন্স করার ক্ষমতা আমি রাখেন যতটুকু আমার মনে হয়েছে, এবং আপনি বলেছেন যে হ্যাঁ সেসব ক্ষমতা আমার আছে। তাহলে যার পথ খোলা নাই আপাতত আপনার কাছে মনে হচ্ছে যে তার পাশে এসে শক্ত হয়ে দাঁড়াচ্ছেন না কেন, আপনি নিজেকে হেল্প করতে পারেন হয়তো তাকে সব মিলিয়ে আর কি, বা এই পরিস্থিতিতে কোনোভাবে উত্তরণের বিকল্প কোনো ব্যবস্থা আপনিও করতে পারেন কিনা সেই উদ্যোগ গ্রহণ করছেন না কেন, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া? আসলে কি আপনার মধ্যে কোনো সন্দেহ বা কোনো কনফিউশন বা কোনো ভয় কাজ করে যে আদতে মুরাদের পক্ষে পসিবল কিনা এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া, যে কারণে আপনি রিস্ক নিতে পারছেন না, ব্যাপারটা কি এরকম?
আমি শুনতে পাইনি।
আপনার মধ্যেও কি কোন রকমের কনফিউশন কাজ করে যে আসলে মুরাদের পক্ষে সম্ভব হবে কিনা আদতে, এই যে বিভিন্ন রকমের প্যাচের মধ্যে মুরাদ জড়িয়ে পড়েছে, ঋণ সহ তার বেতন ভালো না, এই জায়গা থেকে আসলে সে উত্তরণ হতে পারবে কিনা সেই ভয় আপনার মধ্যে কাজ করে, তাই কারণে আপনি উদ্যোগ নিতে পারছেন না, সাহস করে এগোতে পারছেন না, এরকম কি ব্যাপার আছে? একবার তো সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি, আবার সিদ্ধান্ত নিয়ে যে তার সংসারে চলে যাব, কিন্তু সে যেভাবে ঋণ আর দেনা, তারপরে এইসব বেতন কম, এইসব নিয়ে যে অবস্থায় আছে, আদৌ কি সে আমাকে নিয়ে সার্ভাইভ করতে পারবে, পাশে আবার সবকিছু গুবলেট না পেকে যায়, এই ভয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাই তো? এটাই হচ্ছে বাস্তবতা মুরাদ। মা বাপ প্রপিতামহ এসবের প্রসঙ্গ বাদ দেন, এই যে হচ্ছে বাস্তবতা, যে কথাটা শুনতে যতই কষ্ট লাগুক, খারাপ লাগুক, যতই রূঢ় মনে হোক, দিস ইজ দ্য রিয়েলিটি মুরাদ। আমরা যারা কাল্পনিক পৃথিবীতে থাকি তাদের এগুলো শোনা উচিত। আপনি যখন শুনছেন এবং জুলিয়া যখন বলছেন, জুলিয়া আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি কথাটা স্বীকার করলেন, অনেকে স্বীকার করতে চায় না যারা ভণ্ডামি করে, বাট আপনাকে ধন্যবাদ যে আপনি কথাটা স্বীকার করলেন যে আপনি ভয় পাচ্ছেন বিধায় তার কাছে আসছেন না, কারণ কি এটা থেকে অনেকে শিক্ষা নিচ্ছে, যারা শুধু ভালোবাসা নিয়ে থাকে, যারা রিয়েলিটিকে অস্বীকার করে যায়, রিয়েলিটিকে পাশ কাটিয়ে যায়, এটাই বাস্তবতা। বাবা মা অমুক সমুক এগুলো কোনো কিছু না, আপনি কি শুনতে পাইছেন কথা? এটাই বাস্তবতা যে আপনার বউ নিজেই ভয় পায় আপনার কাছে আসতে।
সে তো পায়, কারণ যেখানে বললাম যে আমার অবস্থা, আমার কোনো পথ খুঁজে পাচ্ছি না,
এটাই সে নিজেই পায়। বাবা মা প্রসঙ্গে সব বাদ দেন,
সে চাচ্ছে যে আসলে আমাকে ছেড়ে যাক, সেটা আসলে কখনো চায় না,
কিন্তু আপনার কাছে আসলে যে সে ভালো থাকবে সেই গ্যারান্টি তো নাই, কারণ ভালোবাসা দিয়ে তো আর পেট ভরে না রে ভাই। সে বাকি দোষ করেছে যে সে একটা সিকিউর লাইফ চিন্তা করবে না, কল্পনা করবে না, এটা দোষের কিছু নাই তো তারও। আপনাকে ভালোবেসেছে বলে কি পাপ করেছে যে সে আর সিকিউর লাইফ, নিরাপদ একটা জীবন কল্পনা করতে পারবে না? আপনার বউ চায় না, বাংলা ভাষা বুঝেন না, জুলিয়া নিজে চায় না, স্বামী হিসাবে নপুংসকের মতো বউ চায় না এরকম অক্ষম পুরুষের কাছে যায় থাকতে। অক্ষম বলতে ইকোনমিক্যালি অক্ষম। এখন স্বামী হিসাবে কি ঘুরে দাঁড়াবেন একদম পুরুষের মতো, নাকি এরকম নপুংসকের মতো কান্নাকাটি করবেন দরজা জানলা বন্ধ করে? সেটার উত্তর দেন আমারে। পারবেন ঘুরে দাঁড়াতে? বউ চায় না, ভয় পায়।
একটা জিনিস হচ্ছে,
এই জিনিস কোনো নাই, কোনো জিনিস নাই, না না কোনো জিনিস নাই, বউয়ে ভয় পায় আপনার কাছে আসতে, অক্ষম আপনি ইকোনমিক্যালি।
জিনিসটা যে আমি অক্ষম, যদি নরমালের মধ্যে থাকে একটা হতো, এটা কিন্তু আসলে আমি যে অবস্থা এটা অ্যাবনরমালের মধ্যে চলে গেছে। সেক্ষেত্রে আমি অবশ্য কোনোভাবে যদি অন্তত পক্ষে আমি আমার সহযোগী বা আমার কোনো ধরনের সাপোর্ট পেতাম, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমি সেটাকে ওভারকাম করতে পারতাম। কিন্তু আমার যে অবস্থা সেটাকে আমি,
অনুষ্ঠান শেষ করবো বন্ধু, আমি পরিষ্কার আপনার কথা, আপনি ঘুরে ফিরে ওই একটা প্রসঙ্গে যেতে চাচ্ছেন যে আমাকে কেউ হেল্প করুক, তবেই হয়তো আমার পক্ষে এখান থেকে হেল্প, মানে কি 4.5 লাখ টাকা আপনাকে দিয়ে দিবে কেউ এসে? কেউ দিবে না, এটা সম্ভব না। আমি কারো কাছে চাইবও না, কেউ দিবেও না, কেউ বলবেও না।
সেটা বলি না,
আপনি বসে থাকবেন, কেউ এসে চাকরি দিয়ে দিবে তাও সম্ভব না। আপনার জায়গায় থাকলে আমি বললাম না, কসম খোদার আমি রিক্সা চালাতাম। 8 ঘন্টা জব করেন আপনি, বাকি 8 ঘন্টাও সম্ভব কাজ করা, বাকি 8 ঘন্টাও কাজ করা সম্ভব। এবং আমি যতদূর জানি যে একজন যদি মাসিক ঠিকাতে সিএনজি নেয়, তাহলে তার পক্ষে, এবং সে যদি 8 ঘন্টা সিএনজি চালায়, তাহলে তার পক্ষে মিনিমাম ঢাকা শহরে থাকা খাওয়ার পরে মিনিমাম 12,000 টাকা বাঁচিয়ে রাখা সম্ভব, 10-11,000 টাকা অ্যাটলিস্ট সম্ভব। এবং সে যদি পরিশ্রমী হয় সত্যিকার অর্থে, জমা মাসিক জমা দেওয়ার পরে, মাসিক কন্ট্রাক্টে কিন্তু এখন সিএনজি নিয়ে নিচ্ছে, কন্ট্রাক্টে মাসিক মাসিক কন্ট্রাক্টে এইভাবে নেওয়ার পরেও আমি সবচেয়ে অড জবের কথা বললাম, ভালো জবের কথা নাই বাদে বললাম, একটা অড জবের উদাহরণ দিলাম যে তাকে মাসিক জমা দেওয়ার পরেও, ঢাকা শহরে খাওয়া দাওয়ার পরেও, থাকা খাওয়ার পরেও তার পক্ষে সম্ভব মিনিমাম 10,000 টাকা বাঁচিয়ে রাখা। আপনি 8,000 টাকা স্যালারি একটা বেতনে চাকরি করেন, সো সব মিলিয়ে আপনার পক্ষে পসিবল মিনিমাম 15,000 টাকা প্রতি মাসে 15,000 টাকা জমা দেয়া কিস্তির জন্য, 4.5 লাখ টাকা ওই কিস্তির জন্য পসিবল, এটা পসিবল। এর জন্য আপনাকে কারো কাছে যাইতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে ভিক্ষা করতে হবে না। আপনার এখন যে কারেন্ট জব আছে এবং তার সাথে যদি আপনি এই ধরনের একটা কাজের মধ্যে যান, এটা একটা অড জব, এটা তো এক্সাম্পল দিলাম, কিন্তু চাইলে তো অনেক কিছুই করা সম্ভব। জুলিয়া, আমরা অনুষ্ঠান শেষ করব, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং আপনি নিজেও বলেছেন আর কিছু সত্য কথা বলবার জন্য অনেক ধন্যবাদ, যেহেতু আমরা অনেকই শিক্ষা পেয়েছি এখান থেকে। আর আমি চাই যে দুজন দুজনকে ভালোবেসেছেন, ভালোবেসে বিয়ে করেছেন, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমাদের অনুষ্ঠান প্রচারের পর যদি সত্যিকারের অর্থে নিজেদের থেকে উদ্যোগী হয়ে কেউ আসে এবং তারা যদি বলে যে আমরা এই মানুষটার পাশে দাঁড়াতে চাই, জুলিয়া অবশ্যই আমরা সেক্ষেত্রে সাহায্য করব যাতে করে তার পাশে এসে দাঁড়ায়। সেটি হয়তো এটা একটা মিরাকল হতে পারে, আমার কথা তো বুঝতে পারছেন আপনি জুলিয়া, তাই তো? সেটা হয়তো মিরাকল হতে পারে, অনেকে অনেক সময় চায় এভাবে হেল্প করতে, পাশে এসে দাঁড়াতে। সেক্ষেত্রে আপনার সাথে মোরা যোগাযোগ আমরা করিয়ে দেবো সেই ব্যক্তির। কিন্তু আপনি যদি নিজেকে চান সত্যিকার অর্থে হেল্প করতে, সত্যিকার অর্থে যদি চান যে জুলিয়াকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে, জুলিয়া সেই জুলিয়া যার শুধুমাত্র ছবি দেখেই আমি কয়েক ঘন্টা বুধ হয়েছিলাম, সেই জুলিয়াকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে, অচল হয়ে যাব আমি, আমার পক্ষে নিঃশ্বাস নেওয়াটা পর্যন্ত দায়ী হয়ে যাবে, সেটা যদি সত্যি আপনার মনের ভিতরে থেকে থাকে, তাহলে এটাও কানের মধ্যে আজকে ঢুকেছে যেটা, সেটা মনের মধ্যে জায়গা করে নেন যে জুলিয়া নিজেও চায় না এই অক্ষমতার সাথে কম্প্রোমাইজ করে চলতে। তাই আপনার উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যক্তিত্বের মধ্যে সেই দৃঢ়চেতা মানসিকতাটাকে নিয়ে আসা, যত তাড়াতাড়ি সম্ভব পুরুষ হিসাবে সেই সক্ষমতা নিজের মধ্যে এক্সারসাইজ করা যত তাড়াতাড়ি সম্ভব, যাতে করে আপনি এই পরিস্থিতি থেকে, জগদ্দল পাথর থেকে বের হয়ে আসতে পারেন, সেই প্রচেষ্টাটা করা, তবেই সম্ভব জুলিয়াকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসা, আদারাইজ সম্ভব না। আর জুলিয়া, আমি জানি যে আপনার বাড়ির প্রতি বাড়ির মধ্যে আপনার নিজস্ব একটা দারুণ কন্ট্রোল আছে, আমার কাছে মনে হয়েছে এতটুকু কথা বলে। আপনি অনুরোধ করছি যে মানুষটি আসলে একেবারে শ্বাসহীন শরীরে পরিণত হবে যদি আপনি তাকে ছেড়ে দেন, আপনি যদি অন্য কোনো পৃথিবীতে চলে যান, অন্য কারো হয়ে যান। সো প্লিজ এই মানুষটিকে সুযোগ দেন, যেহেতু ভালোবেসে বিয়ে পর্যন্ত আপনি কিন্তু উদ্যোগী হয়েছিলেন প্রথম, সেই মানুষটির কাছ থেকে এই স্বপ্নটাকে কেড়ে নিয়েন না। সাদাকালো এই মানুষটির জীবন একদম সাদাকালো থেকে আরো বেশি সাদাকালো হয়ে যাবে, যে রঙিন জিনিসের স্বপ্ন আপনি দেখিয়েছিলেন জুলিয়া, এই মানুষটিকে নিরাশ করেন না। শ্বাসহীন একটি শরীরে পরিণত হবে আপনাকে ছাড়া, আপনি অপেক্ষা করেন, আপনি চেষ্টা করেন আর আপনার পরিবারকে কনভিন্স করার চেষ্টা করেন কিভাবে তার পাশে দাঁড়ানো যায় সেরকম একটু উদ্যোগ গ্রহণ করার। যেহেতু পারিবারিকভাবে আমি যতটুকু জেনেছি যে আপনাদেরও কিন্তু সক্ষমতা সে অর্থে খারাপ না, সব মিলিয়ে তার পাশে কোনোভাবে সাহায্য করে তার পাশে কিভাবে কোনোভাবে দাঁড়ানো যায় কিনা সেই চেষ্টাটা আপনি রাখবেন। এবং আপনার কাছে মেইনলি যেটা চাইব সেটি হচ্ছে যে আপনি তাকে আপনি চেষ্টা করবেন যে আপনার বাড়িকে কনভিন্স করতে, যাতে করে আপনাকে কোনোভাবে তারা অন্য কথা পাত্রস্থ না করতে পারে আপনার স্বামীকে বাদ দিয়ে। এতটুকু কথা আপনি আমাদেরকে দিতেই পারেন। জুলিয়া আপনি অপেক্ষা করবেন, আপনি অপেক্ষা করবেন, জি ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন। আমরা অনুষ্ঠান শেষ করছি, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকবার জন্য মুরাদ। আপনার জন্য যদি কেউ কোন রকমের উদ্যোগ নিয়ে হাজির হয়ে যায় সেটি তার ব্যাপার, আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেব। আমাদের আসলে ব্যক্তিগতভাবে চাওয়ার কিছু নাই এবং আমি নিজে চাচ্ছি যে কার উদ্যোগের মহতাজ না হয়ে আপনি নিজে ঘুরে দাঁড়ান, নিজে চেষ্টা করুন, নিজের সফল কাম হিসাবে নিজেকে মাথা তুলে দাঁড়াতে সচেষ্ট হন এবং আমরা কোনো একদিন আপনাকে নিয়ে হয়তো হাজির হয়ে যাব ভালোবাসার ডায়েরিতে, যেটি প্রচারিত হচ্ছে প্রতি মঙ্গলবার। আমরা যেখানে ফলো আপ করি আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশ স্টুডিওতে আসা অতিথিরা কেমন আছেন এখন সে ব্যাপারটি ফলো আপ করার, সেখানে হয়তো আপনাকে নিয়ে আমরা ফলো আপ করতে পারবো এবং কোনো এক সাকসেস স্টোরি আপনার মুখ থেকে আমরা শুনতে পারবো যে সমস্ত কিছুকে ম্যানেজ করে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে এসেছেন। একদম শেষ মুহূর্তে দর্শক শ্রোতা বন্ধুদেরকে উদ্দেশ্য করে যদি কিছু বলার থাকে।
উদ্দেশ্যে আমি যে পরিস্থিতিতে আছি, যে পরিস্থিতির শিকার হয়ে আমি বিয়ে করেছি, তো যারা এরকম করেন নাই তো তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই অবস্থায় কেউ কখনো নিজে অক্ষম হয়ে কোন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে তাকে কখনো বিয়ে করবেন না। তাহলে আমার মতো এক অবস্থা হয়ে যাবে আপনাদের, যদি কেউ অবস্থা খারাপ থাকে আপনারা সক্ষম হয়ে কোনো মেয়েকে বিয়ে করবেন বা কোনো মেয়ের সম্পর্কে জড়িয়ে যাবেন যাতে আপনারা কোনো ধরনের কষ্ট না পান। যেটা আমি বুঝতেছি আমার আর কিছু বলার নেই।
এটি আসলে অনেক দারুণ শিক্ষা আমাদের জন্য, আমরা বিদায় নিতে চলেছি একদম শেষ মুহূর্তে। বন্ধুরা এটাই হয়তো প্রাণব ভালোবাসার বাংলাদেশের স্পেশালিটি, এখানে হয়তো দারুণ রঙে দারুণ বর্ণে দারুণ বর্ণচ্ছটায় হাজির হয়ে যায় এক এক সপ্তাহে এক এক রং নিয়ে ভালোবাসা। তবে দারুণ দারুণ কিছু শিক্ষণীয় ঘটনার মধ্য দিয়েও কিন্তু আমরা যাই। আজ যেমন শিক্ষা পেয়েছি যে শুধুই ভালোবাসা প্রেমময় কোনো সম্পর্কের নাম না, শুধুই ভালোবাসা কোনো মিষ্টি কোনো গানের কলি না, শুধুই ভালোবাসা পরস্পরের কাছে থাকার নাম না, ভালোবাসা মানে কিন্তু সক্ষমতা বোঝায়। যেখানে সক্ষমতা হাজির না, সক্ষমতা অনুপস্থিত, সেখানে কিন্তু ভালোবাসা অনেক সময় আমাদের সামনে থেকে লুকোচুরি খেলে এবং ভালোবাসা আমাদের সামনে ধরা দেয় না, সে ব্যাপারটাও কিন্তু কাছ থেকে আমরা অনুভব করেছি। তারপরেও ভালো কিছুর প্রতীক্ষায় আছি, যাতে করে ভালোবাসার প্রবণ এই দুইজন মানুষ একসাথে থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। এবং আমরা আসলেই চাই না যে কোনো চোখরাঙানিকে আমাদেরকে সামনে থেকে স্তব্ধ করে দিক, আমরা চাই না যে কোনো কিছু আমাদেরকে বেসামাল করে দিক। এবং আমি বিদায় নেওয়ার আগ মুহূর্তে লাস্ট একটি ফোন কল নিতে চাই, ইনফ্যাক্ট যে আমাদের সাথে যারা যুক্ত থাকেন এবং বারংবার আমরা বলি যে যারা বেশি কমেন্টস পাঠাবেন তারা ফোনে আসবেন। আজকের ফোন কলটা আমরা একটু নিয়ে নিই, আমরা মনে হয় স্টার্টিং একটি ফোন কল নিয়েছিলাম, আজকে একটা সেই রেফারেন্স একটা ফোন কল নিয়ে নিই যিনি লাস্ট অনুষ্ঠানে সর্বোচ্চ টেক্সট সর্বোচ্চ কমেন্টস যিনি পাঠিয়েছিলেন। আমরা চেষ্টা করছি তাকে ফোনে নেওয়ার এবং এই ফাঁকে সময় অনুরোধ করবো দু একটি টেক্সট।
অবশ্যই গুরু, অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, বিশেষ করে নতুন পোস্ট দিতে, যেখানে আমরা আমাদের মুরাদ ভাইয়ের প্রিয় সেই মানুষটিকে দেখতে পাচ্ছি, জুলিয়াকে। সেখানে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছিল, আমাদের সাথে ছিল এমডি আওলাদ শরীফ, ছিল শাহিদ হাসান, ছিল আমাদের সাথে, সে বেস্ট অফ লাক জানিয়েছে জুলিয়াকে। এছাড়া আমাদের সাথে ছিলেন মিথুন ধার, ছিলেন দোলমা দোলনা, ছিলেন আমাদের সাথে নীল, ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে আরো অনেকে ছিলেন। এবং
আমরা ফোন কলে পেতে যাচ্ছি সেই ব্যক্তিকে। হ্যালো, আসসালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? ফারুক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাণব ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে।
অনুষ্ঠানটা পুরোটা শুনলাম, এবং কি আপনার এই অনুষ্ঠান শোনার জন্য মানে অনেক পাগল থাকি, এবং কি আপনার এই অনুষ্ঠান আমি শোনার জন্য মানে আকুল থাকি, যেভাবে হোক আমার এটা শুনতে হবেই। তো গুরু, আপনার যে আল্লাহ আপনাকে মাথার ব্রেন কিভাবে দিয়েছে, যে আপনি মানুষের যত সমস্যা সমাধান করেন এবং কি সকলের জন্য ভালো চান, তো গুরু আমি বুঝি না যে মানুষ কিসের জন্য এইভাবে, কি একটা যুগ এইভাবে কিছু না বুঝে না শুনে মানুষ আগেই কি রঙের নেশায় দুইয়া এইভাবে একটা অঘটন ঘটায়, পরে তারা দুঃখে যন্ত্রণায় তারা পড়ায়। আর গুরু মানে আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি যে আপনার স্টুডিওতে একজন লোক পাঠানোর জন্য, কিন্তু এস এম এস করছি কয়েকবার, কিন্তু কোনোভাবে পাঠাইতে পারতেছি না।
আমরা এই ব্যাপারটা একটা আপডেট দিয়ে রাখি, এটা আমাদের আসলে একটা লিমিটেশন যে আমরা প্রোগ্রামে যখন যখন বলি, ইনফ্যাক্ট আমাদের গড় মেসেজ আমরা অ্যানালাইসিস করে দেখেছি 10-15,000, এই টেক্সটের ভেতর থেকে অনেক সময় আমাদেরকে বেছে নিতে হয় যে আমরা আপকামিং প্রোগ্রামে কাকে নিয়ে আসব, এবং এই নিয়ে আসার জন্য কিন্তু একটা জাজ প্যানেলের ভেতর দিয়ে যেতে হয় আমাদের অতিথিদেরকে, এবং জাজ প্যানেল ফাইনালাইজ করে ইন্টারভিউর ভিত্তিতে যে কাকে তারা সিলেক্ট করবেন, দেন তারা আবার ফিজিবিলিটি স্টাডি করেন যে তারা যে কথাগুলো বলছেন সে কথাগুলো সত্য মিথ্যার সম্ভাব্যতা যাচাই করেন সরজমিনে, এবং আমাদের স্পন্সর গ্রুপের সাথে ট্যাগ থাকেন, সবাই মিলে ভেটিং দিয়েই কিন্তু একজনকে ফাইনালাইজ করা হয়। সো ইটস এ লং প্রসিজার, আমরা চাইলে আমার হয়ে গেল, ব্যাপারটা আসলে এরকম হয় না, কারণ এখন অনুষ্ঠানটি স্রষ্টার অশেষ রহমত এমন একটি স্টেজে গিয়ে পৌঁছেছে যে আমাদের সেই ডিমান্ডটা থাকে যাতে করে আমরা নিয়ে আসতে পারি, কিন্তু 52 সপ্তাহে এক বছর আমরা চাইলেই তো অনেকগুলো গেস্ট আনতে পারি না। তারপরেও আপনি ফারুক ভাই বলেছেন, আপনার কথা আমাদের মাথায় থাকলো, আপনি আমাদের এখানে অ্যাপ্লাই করুন, সরাসরি আমি বলবো যে আপনি একটা কোন চিঠির আকারে হলেও আপনার ঘটনাটা সংক্ষিপ্ত আকারে লিখে কোনোভাবে আপনি স্টুডিওতে জমা দেওয়ার ব্যবস্থা করুন, আমাদের নজরে আসলে এবং অবশ্যই আমাদের জাজ প্যানেল এটাকে অ্যাকসেপ্ট করলে দেন আমরা হয়তো প্রোগ্রামে নিয়ে আসার ব্যবস্থা করব। তবে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইউ আর দ্য লাকি ওয়ান যাকে আমরা এতগুলো টেক্সটের ভেতর থেকে বেছে নিয়েছি, সেজন্য আমরা সত্যি সত্যি আনন্দিত এবং কৃতজ্ঞতা আপনাকে পেয়ে আমাদের প্রাণ ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমাদের সেই গেস্ট যিনি এসেছিলেন, এবং আমরা তার 1 কোটি টাকা কালেকশনের জন্য একটা ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ সবার প্রচেষ্টায় বিভিন্ন রকমের ক্যাম্পেইনিং এর ফলে তার 1 কোটি টাকার অধিক টাকা ওঠার সুযোগ তৈরি হয়, এবং তার কেমো ট্রিটমেন্ট চলতেছে, ফার্স্ট কেমো ট্রিটমেন্ট কমপ্লিট, এখন সেকেন্ড কেমোর জন্য সে গেছে, এবং সেইখানে একটা ঘটনা ঘটেছে যে সে কিছু সময় পেয়েছিল কেমো দেওয়াকালীন সময়ে, রিপোর্ট আসবার সময় পেয়েছিল, তখন জি বাংলার স্টার জলসার সামথিং এরকম চ্যানেল যেখানে নায়ক এবং মুভির জন্য অডিশন চলছিল, সে আবার ফান করে সেখানে সে অডিশনে অংশ নেয় যে আমার তো টেস্টের রিপোর্ট আসতে সময় লাগছে, এই ফাঁকে আমি তাহলে অডিশনটা দিই। ফরচুনেটলি সে অডিশনে আবার টিকেও যায়, এবং তার বাবা মার সাথে তার এগ্রিমেন্ট করতে চাচ্ছে জি বাংলা যে তাকে যেন সেই শুটিং এ নেওয়া হয়। দিস ইজ রিয়েলি দ্য প্রিটি কোইনসিডেন্ট। তো এই হচ্ছে আনাফ, আপাতত তাহানাফ আসলেই ভালো আছে, এবং আমরা চাই যে সে ভালোভাবে ফুল সবকিছু কিওর হয়ে সে আমাদের মাঝে ফিরে আসুক। ফারুক ভাই আপনাকে কিন্তু অনেক ধন্যবাদ, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন তাই। জি, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন আর এভাবে আমাদেরকে ভালোবাসেন, এবং চিরচেনা সেই কথা আমি আপনাদেরকে সবসময় বলতে থাকি যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে। কারো চোখ রাঙানি নয়, বরং প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। আর আমি উচ্ছ্বাস ভরে আহ্বান করতে চাই, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
ভালোবাসা রঙিন হোক প্রতিটি প্রত্যেকটি মানুষের মনে, সেই কামনা সেই আশায় আর যশুমনা কিন্তু আছে এতক্ষণটি জুড়ে। ঠিক ঘড়ি কাটা আমাকে বলে দিচ্ছে 1:38 এখন সময়, এবং অনেকেই কিন্তু আমাদের নতুন পোস্ট যেটা আপলোড করা হয়েছে তার নিচে অনেকে কমেন্ট করেছে, তার ভালোবাসার কথাগুলো জানিয়েছে। যেমন রেজাউল করিম লিখেছে, নাইস, আরিফ লিখেছেন যে কষ্ট লাগছে আমার, অবশ্যই একটু তো কষ্ট লাগবেই। আর যেই খবরটি আমি দিতে চাই সেটা হচ্ছে রেক্স প্যাশন আপনাকে দিচ্ছে নতুন একটি সুযোগ, সেটি হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স প্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স প্যাশন। আরো একটি বার জানিয়ে দিচ্ছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান, রেক্স প্যাশন যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আর স্টুডেন্টদের জন্য যারা এবার অ্যাডমিশন টেস্ট কিছুদিন পরেই ফেস করবে তাদের জন্য বলে দিচ্ছি, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আরো একটি বার জানিয়ে দিচ্ছি, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স এর ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আর যারা যারা আজকে ফেসবুকে ছিল তাদের নামগুলো একবার পড়ে নিই, চেষ্টা করছি নামগুলো রিড আউট করার। রেজাউল করিম ছিল আমাদের সাথে, সে বলেছেন নাইস। আমাদের সাথে ছিলেন রাহিল রাহি, সে গুরুকে হ্যাটস অফ করে রিসপেক্ট জানিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ রাহিল রাহি। সালাউদ্দিন ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে এমডি সাজু ছিলেন ফেসবুকে, জি এস মোস্তফা ছিলেন, শুভ্র হ্যাভেন ছিলেন আমাদের সাথে, অনেক মাহমুদ পলাশ ছিলেন, ছিলেন আমাদের সাথে পাঙ্কা রিমা, ওয়াও নামটা খুবই আনকমন। তারিকুল ইসলাম মেঘ ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ফেসবুকে ছিলেন রাকিব মজুমদার, সে বলেছেন আমার জীবনের প্রথম প্রেম এত সুন্দর, আচ্ছা প্রথম এত সুন্দর একটা প্রেমের ঘটনা শুনলাম। আনোয়ার জ্যাক ছিলেন আমাদের সাথে ফেসবুকে, জুবায় ছিলেন আমাদের সাথে, শামীম চৌধুরী ছিলেন ফেসবুকে, এছাড়া অনেকেই ছিলেন। আর যারা যারা ছিলেন এবং বন্ধুদের জন্য স্পেশালি বলতে চাই, আপনি যদি জয়েন করতে চান এবং আপনার ভালোবাসার গল্পটি আমাদের ঠিক পাশের হট সিটে বসে শেয়ার করতে চান, সেটা কিন্তু আপনি ইচ্ছা করলেই পারেন। তার জন্য ছোট্ট একটি SMS করতে হয়, আর SMS করার নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেয়ে লিখুন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর আপনি যদি চান আমাদের অংশটি, আমাদের প্রোগ্রামের যে কোনো অংশটি আবারও শুনে ফেলতে, বা যদি কোনো অংশ আপনি মিস করে থাকেন সেটাও কিন্তু আপনি ডাউনলোড করে শুনে নিতে পারেন। আমাদের ওয়েবসাইটে সকল প্রোগ্রামগুলো আপলোড করা হয়, তার জন্য ওয়েবসাইটের অ্যাড্রেসটি বলে দিচ্ছি www.dhakafm904.com। সেই ওয়েবসাইট অ্যাড্রেসে আমাদের সকল প্রোগ্রাম আপলোড করা হয়। আর ইনফরমেশন দেওয়ার পালা যখন আসে তখন কিন্তু আমি একদমই স্টপ থাকি না ইনফরমেশন দিতেই থাকি। অ্যান্ড রেক্স ফ্যাশনের ইনফরমেশনটি আরেকটি বার আপনাদের জন্য, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে, ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার 90.4, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। আরো একটি বার জানিয়ে দিচ্ছি, আপনি যদি অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ অংশ নিতে চান তাহলে রেক্স ফ্যাশনের যে কোনো আউটলেটে ফ্রি রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন নাম্বারটি SMS করুন 16260, এই নাম্বারে যত খুশি ততবার সর্বাধিক SMS কারি অংশ নিতে পারবেন। অ্যাকাউন্ট নাম্বার 90.4 এ, অ্যাকাউন্ট নাম্বার 90.4 পাওয়ার্ড বাই রেক্স ফ্যাশন। একদমই মিস করবেন না আপনি চান্সটি, আমি গ্যারান্টি দিয়ে সেটা বলতে পারি। আর অ্যাডমিশন টেস্ট যারা ফেস করতে যাচ্ছেন তাদের জন্য ইনফরমেশনটি জানিয়ে দিচ্ছি, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করুন 01713432031। আর আজকের জন্য, আজকের জন্য ইনফরমেশনটি আরো একবার, যেটা না বললেই নয়, যেহেতু অ্যাডমিশন টেস্ট তোমরা মানে স্টুডেন্টদেরকে তুমি বলেই বলছি যারা ফেস করতে যাচ্ছ তাদের জন্য, ভার্সিটি ভর্তি কোচিং এর সেরা সাইফোর্স ভার্সিটি ভর্তি কোচিং এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হলে 121টি মডেল টেস্ট, অনলাইন মডেল টেস্ট একদমই ফ্রি। বিস্তারিত জানতে কল করো 01713432031। আর আজকের জন্য আমাদের বিদায়ে সেই ঘন্টাটা বেজে গেছে, তাই আজকের জন্য tata, bye bye and always take care. This track was downloaded from fusionbd.com.